This track was downloaded from FusionBD.com.
Dhaka FM.
ভালোবাসার বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশ নিয়ে আমি আর জিমা এসে পড়েছি আপনাদেরই কাছে, আপনাদের ভালোবাসার ভালো লাগার মনে না বলার সমস্ত কথাবার্তা নিয়ে। আপনাদেরই সাথে আমি থাকবো ঠিক রাত দেড়টা পর্যন্ত। এবং আজ বৃহস্পতিবার 19 মার্চ 2015 খ্রিস্টাব্দ, 5/14 চৈত্র, 1421 বঙ্গাব্দ, 27 জামাদিউল আওয়াল, 1436 হিজরি। দেখতে দেখতে দিনগুলো কিভাবে চলে যাচ্ছে টেরও পাচ্ছি না, বছরটাও এভাবে দেখতে দেখতে শেষ হয়ে যাবে, মাসগুলোও শেষ হয়ে যাচ্ছে, সবকিছু মিলেই তো আমাদের জীবন। আর কে কেমন আছেন বন্ধু, যদিও সবারই মনটা আজকে অনেক বেশি খারাপ, আমারও মনটা আজকে অনেক খারাপ। মনটা এত খারাপ করলে কি হবে, যদি আমি বলি সবসময় যে মনটা খারাপ করছে না, কিন্তু আজ মনটা আসলে আমারও খারাপ। যাই হোক, সবকিছু মিলিয়ে যাচ্ছি মনটা আবারও ভালো করতে, নতুন স্বপ্ন দেখতে। আর স্বপ্ন ভেঙে যাওয়া মানে এই না যে স্বপ্ন দেখবো না, বারবার স্বপ্ন দেখবো, বারে বারে প্রতি মুহূর্তেই দেখবো। তো বন্ধু, এই মুহূর্তে কে কেমন আছেন, কি করছেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। জানাতে হলে আপনি আমাকে এসএমএস করতে পারেন অথবা ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। আর যারা 1620 কানেক্টেড হবেন বলে চিন্তা করেছেন তাদেরকে বলছি জি বন্ধু, অবশ্যই আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। 1620 আপনি আমাদেরকে এসএমএস করতে পারেন। এসএমএস করার জন্য আপনার সেলফোনে এসএমএস অপশনে গিয়ে লিখুন একটা স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনার মনে যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 1620। এই নাম্বার অলরেডি অনেক এসএমএস চলে এসেছে, আমি তো সবকিছুই পড়বো। আর যেহেতু সবার মন খারাপ, মনটা অবশ্যই ভালো হয়ে যাবে। আজকে ভালোবাসার বাংলাদেশের যিনি অতিথি তাকে নিয়ে আশা করছি খুব ভালো কিছু সময় কাটবে, আপনাদেরও কাটবে, আমারও কাটবে। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর পিছিয়ে সঙ্গে থাকুন। Thank you.
সবে রাতে রাধার ছাড়বে নরম আলো সূর্য ছবে রাতে রাধার ছাড়বে নরম আলো
ভালোবাসার বাংলাদেশ অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন, এস এম এস করতে পারেন। এস এম এস করার জন্য আপনার সেল ফোনে এস এম এস অপশনে দিয়ে লিখুন এফ এম গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু ফেসবুক তো আছে, ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে উইচ ইস www.facebook.com/thakayatam90.4 অলরেডি কিন্তু আমরা পোস্ট দিয়ে দিয়েছি, তো আপনি কিন্তু অবশ্যই লাইক দিয়ে আপনি আপনার কমেন্টটি করবেন। আর আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু রনি, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। আর ভালোবাসার মিষ্টি ছোঁয়া জীবনকে কতটা রাঙিয়ে তোলে শুনবো এমনই এক ভালোবাসার জীবনের গল্প। তো বন্ধু কোথাও যাবেন না, জীবনের গল্প ভালোবাসার গল্প শুনতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সেই গল্পগুলো থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি, যেটা আমাদের সঙ্গেই হচ্ছে হয়তো বা যে ভুলটা আমরা কালকেই করতে যাচ্ছি বা এই মুহূর্তে আমরা করছি সেই ভুলগুলোও কিন্তু শুধরে নিতে পারি। তো বন্ধু অবশ্যই মিস করবেন না। আর যারা ভালোবাসার বাংলাদেশের হর সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আপনি করতে পারবেন, কিন্তু ছোট্ট যে কাজটি করতে হবে এস এম এস করতে হবে। তো একদমই দেরি করবেন না, এস এম এস করার জন্য আপনার সেলফোন এস এম এস অপশনে গিয়ে লিখুন এফ এম গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আমরা আছি আপনারই অপেক্ষায়। আর দেখতে পাচ্ছি মুহূর্তে ফেসবুকে আমাদের সঙ্গে আছেন ফরহাদ মোল্লা, যিনি ফার্স্ট কমেন্ট করেছেন ফরহাদ মোল্লা কুমিল্লা থেকে। তিনি লিখেছেন আমার খুব কষ্ট লাগে বাংলাদেশের জন্য, আর আমি যাকে খুব লাভ করি সে কেন আমার সাথে কথা বলে না, কেন কেন জানে না, তাই খুব কষ্ট লাগে আমার। ও ফরহাদ, কথা বলার একটু চেষ্টা করুন, একটু ভালোভাবে বুঝিয়ে বলুন, কোনো কারণে যদি রাগ করে থাকে তাহলে অবশ্যই কিন্তু ঠিক হয়ে যাবে, একটু বুঝিয়ে বললেই হবে। তানিশা আক্তার তুলে আছেন আমাদের সঙ্গে, মিঠু আহমেদ আছেন, মোহাম্মদ মুন্না মৃধা আছেন আমাদের সঙ্গে, আব্দুল নূর সানকিদ আছেন আমাদের সঙ্গে। আজকে অনেকেরই মন খারাপ, কিন্তু মনটা একটু ভালো করতে হবে। তো আমি তো বলেছি স্বপ্নে ভেঙে গিয়েছে বলেই না যে স্বপ্ন আর কখনোই দেখবো না, বারবার দেখবো, প্রতি মুহূর্তেই দেখবো, তো এটা বললে কিন্তু হবে না বন্ধু। তানিয়া আক্তার তনি আছেন আমাদের সঙ্গে, আরও আছেন রবি হাসান সায়েদ, দিদি জে রুবেল আছেন আমাদের সঙ্গে, জানতে চেয়েছেন কেমন আছে জীবনী, তো আছি আপনাদের দোয়ায়। আশা করছি আপনারাও ভালো আছেন, মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যাবে সে প্রত্যাশা তো আমি সবসময় করি। আদিত্য আহমেদ শাকিল আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন অনেকদিন পর লাভ স্টোরি শুনতে পারবো, আসলে দিনে তো আমারও ভালো লাগছে, আসলে ভালোবাসার গল্পটি কেমন হবে তা জানার অপেক্ষায় কিন্তু আমিও আছি। আর আছেন আমাদের সঙ্গে রাসেল আছেন আমাদের সঙ্গে, জাহিদুল ইসলাম রানা আছেন, আবির মাহমুদ আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ আলামিন, মুন্না মৃধা আছেন আমাদের সঙ্গে, রবিউল ইসলাম, রুবেল জয়ন অধিকারী আছেন, আনোয়ার খান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে শাহাদ সরকার, বাবু, আরো আজকে মনটা খারাপ অর্থহীন রিয়াদ আছেন, আরো অনেকেই আছেন, অনেকে কমেন্ট করছেন। আর যারা এখনো ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে কানেক্টেড হবেন, www.facebook.com/thakfm90.4 এবং 16260 তে অনেকে আছেন আমাদের সঙ্গে। দেখতে পাচ্ছি সৌরভ আছেন কাপাসিয়া থেকে, তিনি SSC এক্সাম দিচ্ছে আর তিনি রোদেলা নামের একটি মেয়েকে ভালোবাসেন। সে সৌরভ বাকিটুকু আমি আর পড়ছি না, আর আপনি যে কাজটি করছেন এদিকে ঠিক করছেন কিনা আপনার মন থেকে জিজ্ঞেস করলে কিন্তু পেয়ে যাবেন। আমাদের সঙ্গে আছেন নিলয় মুন্সিগঞ্জ থেকে, আছেন আমাদের সঙ্গে শান্ত ঢাকা থেকে, লিখেছেন লাস্ট যে গানটি প্লে করেছিলাম সেই গানটি কোনটা লাস্ট প্রোগ্রামে? আচ্ছা ঠিক আছে, আমি জানিয়ে দিব আপনাকে শান্ত। আমি তো আছেন আমাদের সঙ্গে মিরপুর থেকে, আর আছেন আমাদের সঙ্গে দীপা ফরিদপুর থেকে, আর অনেকেই আছেন। আর আরো যারা আমাদের সঙ্গে জয়েন করতে চান তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আমাদের সঙ্গে জয়েন করবেন 16260 তে এবং ফেসবুকে www.facebook.com/thakfm90.4 এ। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, অবশ্যই আপনার কমেন্ট গুলো এসে পড়বো বন্ধু, অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন, আপনার মনে যত না বলার কথা আছে সব লিখে পাঠিয়ে দিন আমার কাছে ফেসবুকে এবং 16260 তে। সঙ্গে থাকুন ফিরছি গানের বিরতির পর।
www.facebook.com/thakasan90.4 এবং আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশি অতিথি বন্ধু রনি, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। আর এখনো যারা ভালোবাসার বাংলাদেশে আসতে চান এবং অনেকেই আছেন যারা আসতে চান কিন্তু কিভাবে আসবেন জানেন না, তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি অবশ্যই বন্ধু আসবেন আমাদের ভালোবাসার বাংলাদেশের হস্তিতে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সামনে শেয়ার করবেন। আর তার জন্য যে ছোট্ট কাজটি করতে হবে তাহলে SMS করতে হবে। তো বন্ধু একদমই দেরি করবেন না, এখনই SMS টি পাঠিয়ে দিন। লিখুন SMS আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের সঙ্গে আছেন মেহেদি হাসান, হৃদয়, মৌসুমী খানম আছেন আমাদের সঙ্গে। মৌসুমীকে অনেক থ্যাংকস, তিনি আমাকে অনেক মিস করে, জেনে খুবই ভালো লাগলো। কেউ মিস করে শুনতে অনেক বেশি ভালো লাগে, আর আমিও সবসময় আমাদের সব লিসনারদের অনেক বেশি মিস করি। আমাদের সঙ্গে আরও আছেন রোমেল হাসান, রুবেল আছেন আমাদের সঙ্গে, অর্পা জান্নাত, শীতল আছেন, ঝুমু আক্তার আছেন আমাদের সঙ্গে মানিকগঞ্জ থেকে, আরো আছেন ভালোবাসা শুধু কাদায়, মালা জাহান আছেন আমাদের সঙ্গে, আকরাম শুভ আছেন আমাদের সঙ্গে, অঝোর শ্রাবণ আছেন, তার মনটা খুবই খারাপ, আর এফ এম গুরু আসলে মনটা ভালো হয়ে যাবে আমি সে প্রত্যাশা করছি। আর এফ এম গুরুর কথা যখন উঠেছ, আর প্রতি মঙ্গলবার কিন্তু মোটি এফ এম দোস্তি আপনাদের সঙ্গে আছেন আজি মেঘলা এবং আর এবং আছে আমাদের সবার পছন্দের এফ এম গুরু। বন্ধু একদমই মিস করবেন না, যারা এখনো রেজিস্ট্রেশন করেনি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু রেজিস্ট্রেশন করবেন www.thakasan90.4.com গেলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করার জন্য একটি ফর্ম পেয়ে যাবেন। তো বন্ধু দেরি করবেন না, এখনই আপনার রেজিস্ট্রেশনই করে নিন। আর ভালো বন্ধু কিন্তু আমরা সবাই চাই, ভালো বন্ধু এমন একজন বন্ধু হবে যে সবসময় আমার সুখে দুঃখে পাশে থাকবে। শুধু সুখে না, আসলে কিছু বন্ধু থাকে যারা সুখের সময় সবসময় সাথে থাকে কিন্তু দুঃখের সময় থাকে না, দুঃখের সময় বন্ধুগুলোই খুব বেশি
প্রয়োজন, কারণ দুঃখ এমন একটি জিনিস যা অনেক বেশি কষ্ট দেয় আর সত্য সুখী যার কোনো ঘটনাই হয় না। আর দুঃখ খুব বেশি কাঁদায়, তাই দুঃখের বন্ধু অনেক বেশি প্রয়োজন, যে দুঃখের সময় আপনার পাশে থাকবে। তো বন্ধু দেরি করবে না, অবশ্যই রেজিস্ট্রেশন করে www.chakra9904.com-এ। আর আছেন আমাদের সঙ্গে এমডি নাদিশা, আছেন স্বপ্নহীন সেই বালক আছেন আমাদের সঙ্গে, তিনি দেখছেন স্টোরিটার জন্য ওয়েট করছে। আসলে সবাই কিন্তু অপেক্ষা করছে যে আজকের স্টোরিটা কেমন হবে, আশা করছি ভালো হবে। সবসময় তো সে আশা করি শেষ পর্যন্ত গিয়ে বোঝা যায় যে কি হচ্ছে, স্টোরিটা কোন দিকে যাচ্ছে। তো সঙ্গে থাকতে হবে। আশা শ্রাবণ আছেন আমাদের সঙ্গে, এমডি শান্ত খান আছেন আমাদের সঙ্গে, রাসেল আল হাসান আছেন, এমডি মেহেদি হাসান আছেন আমাদের সঙ্গে মফসল চাঁদপুর থেকে, আরো আছেন আমাদের সঙ্গে এমডি রুবেল, এমডি রমজান, ইসলাম জয় আছেন, শিশির কর্ণ আছেন আমাদের সঙ্গে, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, বন্ধু ছাড়া লাইফ কিন্তু আসলে ইম্পসিবল, মোহাম্মদ শাহিন আছেন, আরো আছেন আমাদের সঙ্গে অর্পা জান্নাত শীতল, তিনি আজকে কান্না করেছেন এমনটি হয়েছে বলে। কান্না করলে যেতে মনটা হালকা হয়, তারপরও কান্না করা কি উচিত হয়েছে। আর বন্ধুরা যারা এখন আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হন, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন www.facebook.com/chakra9904। এবং আজকে আমরা রনির ভালোবাসার সেই গল্পটি আমরা শুনবো, তার জীবনের গল্প শুনবো। আশা করছি খুব চমৎকার একটি ভালোবাসার গল্প তিনি আমাদেরকে উপহার দিবেন। এবং রনি দেখতেও কিন্তু অনেক সুন্দর, আমার মতো চশমা পড়ে, চশমা পড়াটা খুব বেশি বিরক্তিকর, কিন্তু দেখার জন্য, সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য চশমা পড়তেই হয়। আর যারা ফেসবুকে কানেক্টেড হয় আমি অবশ্যই বলছি ফেসবুকে কানেক্টেড হবেন, এবং 160-এর আপনি অবশ্যই আপনার সেই সুন্দর এসএমএসটা আমাকে পাঠিয়ে দেবেন। দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে আছেন মরানুল হক প্রধান আছেন, সাগর আছেন আমাদের সঙ্গে, অ্যাঞ্জেল আছেন আমাদের সঙ্গে, আলামিন খান আরিয়ান আছেন, আর আছেন তাসকিয়া সিং ধাপতিয়া, আর আছেন আমাদের সঙ্গে ইমরান বাসার, রাজু মেঘলা মন, ইকবাল হৃদয় আছেন, ইন্দি পিয়াদুল ইসলাম রহিম আছেন আমাদের সঙ্গে, এস কে সাজ্জাদ। আজকে সবাই আছে, বেশি মন খারাপে সবাই কমেন্ট করাই ভুলে গিয়েছে, এটা কি ঠিক? মনের যত কথা আছে লিখে কিন্তু অবশ্যই পাঠিয়ে দেবেন ফেসবুকে www.facebook.com/chakra9904-এ। মনের কথাগুলো জানিয়ে দিলে কিন্তু মনটা হালকা হয়ে যায়, তো আপনার মনের কথাগুলো জানার জন্য কিন্তু আমি অপেক্ষা করছি। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি। তো বন্ধু কোথাও যাবেন না, বেশি বেশি করে আপনি কমেন্ট পাঠিয়ে দিন, এবং 160-এর আপনার না বলা যত কথা আছে পাঠিয়ে দিন।
বাংলাদেশ এবং ইমা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে কানেক্টেড আছেন ফেসবুকে এবং 1626 এবং যারা কোনো কমেন্ট অথবা কোনো আমাদেরকে শুনছেন চুপি চুপি তাদেরকে অনেক ধন্যবাদ। সবকিছু মিলে সবাইকে অনেক বেশি ধন্যবাদ সবাই আমাদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য। আর যারা ফেসবুকে আছেন এবং চিন্তা করছেন, যারা ফেসবুকে এখন পর্যন্ত জয়েন করেনি কিন্তু চিন্তা করছেন জয়েন করবেন, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু কানেক্টেড হবেন ফেসবুকে www.facebook.com/trackfm90.4 এবং 1626 তো আছে। এখন গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ এন্ড আপনার মনে যত কথা আছে এটি পাঠিয়ে দিন 1626 এই নাম্বারে। অলরেডি অনেক 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 কমেন্ট আমি লিখতে পারছি। SSK সাকিব আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তুমি কেন আমার কমেন্ট পড়ো না। আসলে এই অভিযোগটা এত বেশি থাকে আর এই কমেন্ট এত বেশি থাকে, আমি যে কি করি? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করি। আর মাঝে মধ্যে একটা দুইটা মিস হয়ে যায়, তার জন্য তো আই এম সো সরি বন্ধু। সবসময় চেষ্টা করি সবার কমেন্টগুলো পড়ার, অন্তত পক্ষে নামগুলো পড়ার। আমাদের সঙ্গে আরও আছেন সোহান রেদওয়ান আছেন আমাদের সঙ্গে, আরও আছেন মিনহাজুল মানোয়ার উত্তরা থেকে, SP রাকিব হোসেন আছেন মানিকগঞ্জ থেকে, তোফাজুল ইসলাম রাজু দুবাই থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। অনেক ধন্যবাদ আজ আপনাকে, এত দূর থেকে আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। সিরাজুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি আমাদের প্রোগ্রামগুলো নিয়মিত শোনার চেষ্টা করেন এবং আমাকে এবং আমার কথা বলার যে ধরন তার অনেক 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 ভালো লাগে এবং তার সবচেয়ে বেশি কষ্ট দেখেছে মনে এবং আশিক ভাইয়ের ভালোবাসার গল্প শুনে আর সুন্দর প্রশংসা করেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি আমি কথা ঠিকভাবে এখন পর্যন্ত মনে হয় গুছিয়ে বলতে পারি না, চেষ্টা করি বলার। আর আপনাদের ভালোবাসা সবসময় ভালো ভালো কিছু কথা বলার চেষ্টা করি, জানি না কতটুকু ভালো লাগে শুনতে, বাকিটা বলেই যাচ্ছি। শাহি খান আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে মিনহাজ আছেন, আর এ রাসেল আহমেদ আছেন আমাদের সঙ্গে। তিনি তৃষাকে অনেক লাভ করে কিন্তু তৃষা তাকে অনেক হেট করে। তৃষাকে তিনি জিজ্ঞেস করেছেন ভালোবাসা কি আমার অপরাধ? একদমই না ভালোবাসা অপরাধ না, কিন্তু আপনি যদি ওয়ান সাইড লাভ করেন তাহলে সেক্ষেত্রে এটা আমি বলবো অপরাধ। কেন আপনি ওয়ান সাইড লাভ করবেন? আপনাকে কেউ তো আছে যে আপনাকে ভালোবাসে আর আপনি তাকে ভালোবাসার চেষ্টা করুন, দুজন মিলে ভালোবাসুন, সেটাই তো অনেক বেশি ভালো। ওয়ান সাইড লাভ হলে সে আপনি ভালোবেসেই যাবেন, সে আপনাকে ভালোবাসবেই না, তা কি হয়, শুধু শুধু নিজে নিজে কষ্ট পাওয়া। কষ্ট তো আমার মনে হয় না কেউ পেতে চায়, সামান্য পরিমাণ কষ্ট কেউ পেতে চায় না। আপনি যদি নিজ থেকে কষ্ট পেতে চান সেক্ষেত্রে তো আমার বলার কোনো কিছুই নেই। আর ভালোবাসা অবশ্যই কোনো অপরাধ না, ভালোবাসা অবশ্যই ভালো, কিন্তু ভালোবাসাটাকে ভালো রাখা, ভালোবাসাটাকে পবিত্র রাখা, সেই কাজটি কিন্তু আপনারই করা উচিত। তো রাসেল বুঝতে পেরেছেন হয়তো আমার কথা। এমডি নিহাত হাসান আছেন আমাদের সঙ্গে, আর আছেন মৌসুমি খানম, তিনি লিখেছেন আমি তার পছন্দের গানগুলো প্লে করি তাই তিনি আমাকে এত লাভ করে। যে অনেক ভালো লাগলো মৌসুমি, আপনি আমাকে এত ভালোবাসেন, আর সবসময় চেষ্টা করি খুব ভালো গানগুলাই আপনাদেরকে শোনানোর জন্য। অনেক সময় মিলে যায় যে হচ্ছে এই গানটি হয়তো আপনার খুব বেশি শুনতে ইচ্ছা করছিল, ঠিক এমন সময় আমি আপনার সেই পছন্দের গানটি প্লে করে দিলাম, আর পছন্দের গানটি যদি প্লে হয়ে যায় তখন ছোটে কিন্তু অটোমেটিক্যালি একটা স্মাইল আসে এবং অনেক বেশি ভালো লাগে, তখন মনটা খুব বেশি ভালো হয়ে যায়। আমার যা হয় মৌসুমি আপনার ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে, তাই এত সুন্দর করে লিখেছেন, অনেক বেশি ধন্যবাদ মৌসুমিকে। এবং আশা করছি সবসময় আমাদের সঙ্গে ঠিক এভাবেই কানেক্টেড থাকবেন। আজিব ছেলে হাসান আছেন আমাদের সঙ্গে, এমডি মেহেদি হাসান আছেন আমাদের সঙ্গে মতলব চাঁদপুর থেকে, শিশির কন্যা আছেন আমাদের সঙ্গে, তিনি তার ফ্রেন্ড দিবাকে খুব মিস করছেন, এখনই তাকে একটা ফোন দিয়ে দিন অথবা SMS করুন, অথবা ফেসবুক তো আছে, ফেসবুকে তাকে একটু নক করুন, ভালো লাগবে। আর এখন যারা ফেসবুকে কানেক্টেড হয়নি তাদেরকে বলছি অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবে, www.facebook.com/ঢাকা FM 90.4। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আরো আছেন প্রিন্স রেজা খান আছেন আমাদের সঙ্গে, জাকির হোসেন আছেন আমাদের সঙ্গে, এমডি রুবেল ফেনী থেকে আছেন, মন আছেন আমাদের সঙ্গে, আরো আছেন ফাইসাল তালুকদার, এস কে সজল আছেন আমাদের সঙ্গে, লিখেছেন আপনাকে অনেক ভালো লাগে। আর শুধু আমাকে ভালো লাগে নাকি আমাদের প্রোগ্রামটিকে ভালো লাগে তা কিন্তু অবশ্যই জানাবেন। সাইম হাসান আছেন আমাদের সঙ্গে, মানিকুজ্জামান আছেন, তিনি লিখেছেন আমি তোমার বন্ধু হতে চাই, সবাই তো আমার বন্ধু, আর যদি আপনার খুব ভালো একজন বন্ধু দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই এখনই আপনি ভিজিট করুন www.ঢাকা FM 90.4.com এবং রেজিস্ট্রেশন করে ফেলুন। আশা করছি মানিকুজ্জামান আপনি খুব ভালো একটি বন্ধু পেয়ে যাবেন মজুর মাধ্যমে। শাহিন খান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এম জি জিয়াউর রহমান রাজ, জাই পারভেজ আছেন, রাসেল খান আছেন আমাদের সঙ্গে, সারা ইসলাম রাকিব আছেন, তিনি লিখেছেন কমেন্ট কেন করো না, আমি তো চেষ্টা করছি কমেন্ট করতে, আর যদি মিস হয়ে যায় তার জন্য তো সরি, তাই তো বলি বেশি বেশি করে কমেন্ট করুন, একটা কমেন্ট করে যদি আপনি অপেক্ষা করেন কখন আর জিমা আমার কমেন্টটি করবে তাহলে কি হবে, এত কমেন্টের ভিড়ে কিন্তু একটি কমেন্ট হারিয়ে যায়, তো বেশি বেশি করে আপনি আপনার কমেন্টে পাঠিয়ে দিন। মেহেদি হাসান দীপক আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন মা তুমি কবে বাড়ি আসবে, তিনি হয়তো তার মাকে লিখে মাকে লিখে কথাটি লিখেছেন, আপনার মাঝেখানে থাকুক না কেন আশা করছি খুব তাড়াতাড়ি আপনার কাছেই ফিরে আসবে। রোমেল হোসেন রুবেল আছেন আমাদের সঙ্গে, মিরাজ মেহরাব আছেন, আর আছেন আমাদের সঙ্গে এমডি আমান সরকার, মইনুল ইসলাম আছেন, রবিউল ইসলাম আছেন আমাদের সঙ্গে, আরো আছেন উচ্চ এস পঙ্কজ, ক্রিকেট পাগল আছেন, মিনহাজুল মনোয়ার আছেন, অ্যালন বয় রায়হান আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আই মিস ইউ মিঠি, তিনি মিঠিকে অনেক মিস করছেন, জয়নাল আবিদিন আছেন, তিনি মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, অনেক ভালো লাগলো আসলে অনেক দূর থেকে যারা কানেক্টেড হন জেনে অনেক বেশি ভালো লাগে যে এত দূর থেকে এত কষ্ট করে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন এবং আমাদেরকে ফেসবুকে কমেন্ট করেছেন। আর যা এখনো যারা কমেন্ট করেননি ফেসবুকে তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্ট www.facebook.com/ঢাকা FM 90.4। এমডি রমজান ইসলাম জয় আছেন আমাদের সঙ্গে, আর আছেন ইমরান বাশার, এমডি মোজাম্মেল হক আছেন, প্রিন্স হৃদয় খান সহ আর অনেকেই আছেন। আর আপনি যদি চান আমি আপনার কমেন্টটি পড়ি অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন। আগে পোস্টে দিয়েছি আজকে কিন্তু ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু রনি, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প, আর রনি দেখতে কিন্তু চমৎকার, আর রনিকে যদি আপনি দেখতে চান অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুকে আসতেই হবে। আর যারা ভালোবাসা বাংলাদেশে হর্স দিতে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আপনি শেয়ার করতে পারেন, কিন্তু তার জন্য যে ছোট্ট কাজটি করতে হবে তা হলো SMS করতে হবে। সো দেরি করা যাবে না, এখন SMS টি পাঠিয়ে দিন, SMS স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইচ দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর ভালোবাসার মানুষটিকে সবসময় কিন্তু অনেক বেশি ভালো রাখার চেষ্টা করি আমরা, এবং কোনো কারণে কোনো যদি ভুল হয়ে যায় তার জন্য সরি তো অবশ্যই বলে দিবেন। আর মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা সবসময় হয় ভালোবাসার ক্ষেত্রে বা যে কোনো রিলেশনের ক্ষেত্রে হয়ে যায়, কিন্তু এই কাজটি যেন না হয়, যেটি খুব বেশি আমার মনে হয় রিলেশনটাকে নষ্ট করে দিতে পারে এই কাজটি, তো অবশ্যই এটি করবেন না। আর যদি কোনো কারণে কোনো ভুল হয়ে যায় সরি কিন্তু অবশ্যই বলবেন, সরি বলতে কখনোই না করবেন না। আর ভালোবাসার মানুষটিকে শাসন করা, এটা মেয়েরাই যদি বেশি করে থাকে, মাঝে মাঝে ছেলেরাও করে যে তুমি এটা কেন করেছো, এটা এখানে কেন যাচ্ছো, এই শাসনগুলো কিন্তু অবশ্যই করে। যদি আপনার ভালোবাসার মানুষটিকে আপনি খুব বেশি ভালোবেসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি শাসনটি করবেন, যেটা আমার মনে হয়। আর এখন যে গানটি শুনবো, গানটি শুনলে অবশ্যই কথাগুলি মনে পড়ে যাবে, অনেকের অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাবে, তো মাঝে মধ্যে একটু স্মৃতি বিচরণ করতে অনেক বেশি ভালো লাগে। সঙ্গে থাকুন ফিরছি গানের বিরতির পর, আর অবশ্যই কিন্তু কানেক্টেড থাকবেন 16260 এবং ফেসবুকে www.facebook.com/sakaratan90.4। আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ। ইমার রয়েছে আপনার সঙ্গে এবং বলেছিলাম যে গানটি প্লে করেছি অনেকে, অনেক দিনের কথা মনে পড়ে গেল, অনেকের অলরেডি মনে পড়ে গিয়েছে। আর যদি কোথাও কষ্টের ছেলেতে থাকে তার জন্য তাই আমি এক্সট্রিমলি সরি। আর বন্ধুরা, আরেকটি ইম্পর্টেন্ট নিউজ যেটি জানিয়ে দিতে চাচ্ছি তা হচ্ছে মিজানুর রহমান আমাদেরকে লিখেছে, আরও অনেকেই অনেকেরই অনেক জিজ্ঞাসা যে আজকে তো আব্দুর রাজ্জাক আসার কথা ছিল কিন্তু কী হল। আসলে আজকে সব কিছু মিলে মনটা এত বেশি খারাপ এবং অনিবার্য কারণবশত তিনি আমাদের সঙ্গে আজকে থাকতে পারছেন না, কিন্তু নেক্সট যে কোনো একদিন অবশ্যই তিনি আমাদের সঙ্গে থাকবেন এবং ক্রিকেট নিয়ে অনেক বেশি কথা হবে, অনেক সুন্দর একটি মুহূর্ত অবশ্যই আমরা উপভোগ করবো। তো আজকের জন্য সরি। আর আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশি অতিথি বন্ধু কিন্তু রনি, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প এবং রনি কিন্তু দেখতে অনেক সুন্দর, আমি যেটি বলেছি অলরেডি। এম জি মোমিন তিনি লিখেছেন, আর লিখেছে আসলে অনেক সুন্দর ফেক হৃদয় আছেন আমাদের সঙ্গে, তিনি দেখেছেন তিনি প্রজাপতিকে অনেক মিস করছেন, অনেকে অনেকে মিস করছেন, আর যদি মিস করে থাকেন তাহলে এত কষ্টের কি আছে বলুন। ভালোবাসার মানুষটিকে এখনই ফোন দিয়ে দিন, আর যদি তার কারণে তার সাথে কোনো কারণে ব্রেকআপ হয়ে যায় তাহলে তো কিছু করার নেই, পুরোনো দিনের কথা মনে পড়ে গেলে অনেক বেশি খারাপ লাগে। নওশাদ আহমেদ তিনি লিখেছেন, আপু যে সংটি প্লে করে দিলে, করে তো দিলে আগের স্মৃতি মনে করিয়ে, যদি ভালো স্মৃতি হয়ে থাকে তাহলে তো অনেক বেশি ভালো লাগছে, না অসাদা যদি কোনো স্যাড বা একটু স্যাড হয়ে থাকে তাহলে তো আই এম সো সরি। আমার সঙ্গে আরও আছেন এইচ কে তামিম আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আর এস সীমান্ত, তিনি আমাদের সঙ্গে নতুন কানেক্টেড হয়েছেন এবং তিনি আমাদের সবাইকে হাই জানিয়েছেন। সীমান্ত অনেক অনেক ধন্যবাদ, আশা করছি সবসময় আমাদের সঙ্গে থাকবেন। মাহবুব আলম আছেন আমাদের সঙ্গে কিশোরগঞ্জ থেকে, মনারুল হক প্রধান আছেন, আলামিন হোসেন আছেন আমাদের সঙ্গে, তিনি মুক্তিকে ভালোবাসে আর তাকে এখনো বলেনি, আমি বলে দিব। আচ্ছা আলামিন হোসেন, আমি বলে দিলে কি হবে? যদি হয় তাহলে আমি বলে দিলাম যে আলামিন হোসেন মুক্তিকে অনেক ভালোবাসে কিন্তু বলতে পারছে না। আর আলামিন হোসেন একটা কাজ করতে পারেন, আপনি কিন্তু অবশ্যই নিজে গিয়ে বলতে পারেন, এটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে। ইয়েসটা যে কোনো একটা অ্যান্সার তো অবশ্যই পেয়ে যাবেন, আর অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিবেন। আর বন্ধুরা, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে আছেন এবং চিন্তা করছেন কিভাবে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন তাদেরকে বলছি, অবশ্যই বন্ধুরা আমাদের সঙ্গে কানেক্টেড হবেন 16260-তে। আপনার সেলফোনে সেমাস অপশনে গিয়ে দেখুন এফএম গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচ, দেন আপনার মনের যত কথা আছে দেখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু ফেসবুকেও আছে www.facebook.com/FM90.4, আপনি অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। রাইসুল ইসলাম নিমো খান আছেন আমাদের সঙ্গে, শান্ত খান আছেন আমাদের সঙ্গে, আরও আছেন পায়েল রানা, তার মনটা অনেক খারাপ আছে, আশা করছি মনটা ভালো হয়ে যাবে। রাজ সরকার দীপু বাবু আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন ভালোবাসার টানে চলে এলাম গুরু এবং আপনি, অনেক ধন্যবাদ ভালোবাসার টানে আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। এম ডি তোফায়েল আহমেদ আছেন, আরও আছেন আমাদের সঙ্গে এম ডি রাজীব, রিমন শিকদার আছেন আমাদের সঙ্গে, ফোরকান আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আই মিস ইউ, আপনি কাকে মিস করছেন অবশ্যই কিন্তু জানাবেন। হামিদা রহমান রামপুরা থেকে আছেন আমাদের সঙ্গে, আর আছেন আইফুল ইসলাম শরীয়তপুর থেকে, তিনি ভালোবাসার তার ভালোবাসার মানুষটি সোনিয়াকে অনেক মিস করছেন, আর সোনিয়াকে আমি জানিয়ে দিলাম যে আপনি সোনিয়াকে, আইফুল ইসলাম সোনিয়াকে অনেক মিস করছে। আর আছেন আমাদের সঙ্গে জাহিদ হাসান একা, KM কলেজ যে স্টুডেন্ট তিনি, আর তিনি লিখেছেন আপু তোমাদের অল টাইম মিস করি, তাই অল টাইম মিস করলে অল টাইম আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন তাহলে আর কোনো মিস কার করে হবে না, আর মিস করলে কিন্তু আপনি আমাদের সঙ্গে অবশ্যই কানেক্টেড হয়ে যাবেন, দেখবেন যে মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। আর অনেক সময় বিভিন্ন কারণে আমাদের মনটা খারাপ হয়ে যায়, মনটা কিন্তু বেশিক্ষণ খারাপ করে রাখা যাবে না, কারণ আপনার মনটি যখন খারাপ থাকে আপনার আশেপাশে যারা থাকে তাদের মনটা কিন্তু আপনার সঙ্গে খারাপ হয়ে যায়, তো মন খারাপ করা একদমই যাবে না। আর বন্ধুরা অবশ্যই আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হবেন 16260-তে এবং www.facebook.com/90.4। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে গানে বিরতির পর, পিছি তো সঙ্গে থাকুন।
আকাশে উড়ে পাখিটা, পাখিটা উড়ে আকাশে, পাখিটা উড়ে আকাশে, আকাশ ওরে পাখিটা, ও একটা পাখিটা রে যায় না দেখা, শুধু তার গান আসে ভেসে বাতাসে, বাতাসে
মাটির উপর পড়ে ছায়া, ছায়ার ভেতর একটা ছবি, কেমন যেন মায়া মায়া মাটির উপর পড়ে ছায়া, ছায়ার ভেতর একটা ছবি, কেমন যেন মায়া মায়া শুধু তার গান আসে ভেসে বাতাসে 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 সে বুঝি কিন্তু সে কই আরো একা হই ভাল লাগে না হিজে বিজে দূরে খুঁজে কাছে খুঁজে ওই সে বুঝি সে বুঝি কিন্তু সে কই আরো একা হই
This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ শুনছেন ভালোবাসার বাংলাদেশ এবং ইমা রয়েছে আপনাদের সঙ্গে। আর এখনো যারা আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে কানেক্টেড হবেন www.facebook.com/trackfm90.4 আর বন্ধু 16260 তো আছে, তো একদমই দেরি করা যাবে না, এসএমএস করুন এখন এখন করে স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনার মনে যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর অনেকে আছেন আমাদের সঙ্গে ফেসবুকে এবং 16260-তে। আর বন্ধুরা যারা আমাদের ভালোবাসা বাংলাদেশের হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আপনি করতে পারেন। আর তার জন্য যে ছোট্ট কাজটি করতে হবে তা হলো আপনাকে এসএমএস করতে হবে, তো দেরি করবেন না, এখন এসএমএস করুন, লিখুন এখন করে স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনার মনে যত কথা, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর সবাই কিন্তু অপেক্ষায় আছে যে কখন আমাদের এফএম গুরু আসবে এবং কখন তার ভয়েসটি শুনলে আমাদের সবার মন ভালো হয়ে যাবে।
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনহারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা নিয়ে। বহুদিন পরে বাংলাদেশকে এক সুরে এক রূপে দেখার সৌভাগ্য আমাদের সবারই হয়েছে। কিছুদিন আগে পর্যন্ত দৃষ্টিভঙ্গি মানুষের এই রকম ছিল যে কেউ কাউকে ঠিক যেন বিশ্বাস করে উঠতে পারছে না, সব জায়গাতেই কেমন যেন সন্দেহ একটি চোখ মানুষ মানুষের দিকে তাক করে রেখেছে। কিন্তু আজকে দৃষ্টিভঙ্গি, আজকে দৃষ্টি বিনিময় সত্যি অন্যরকম ছিল। একজন আরেকজনের দিকে তাকালেই ওই দৃষ্টি বলে দিচ্ছে খেলার খবর কি, আরেকজন হয়তো না জিজ্ঞেস করতেই বলে দিচ্ছে আপাতত রেজাল্ট এইরকম। ইভেন বাইরে যখন চলাফেরা গুলো হচ্ছিল, বিভিন্ন জায়গা থেকে আওয়াজ উঠছিল বাংলাদেশিদের, বাঙালিদের, তখন সত্যিকার অর্থে মনে হচ্ছিল যে এক দেশ, এক জাতি, এক ভূখণ্ডে এক হয়ে ওঠা দারুণ এক ঐক্যতান, যেটি সম্ভব হয়েছে শুধুমাত্র বাংলাদেশের সত্যিকারের অ্যাম্বাসিডারদের জন্য। ইন্টেনশনালি আগে বসাতে বসানো উচিত এই মানুষগুলোর জন্য, দ্য বিডি ক্রিকেটার্স। তো তাদেরই সতীর্থ, তার কাছে জানবো যে কেন আমাদের এত ভালো লাগা, এত 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 স্বপ্নের কাছাকাছি আসার এই যে মুহূর্ত, এই যে সমগ্র বাংলাদেশকে একজোট করে ফেলার যে অসম্ভব রকমের ক্ষমতা, এই 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 স্বপ্নটা কি কারণে আমাদের কাছ থেকে চুরি হয়ে গেল, এ প্রশ্নের উত্তর হয়তো এক একজনের কাছে এক এক রকম। তাদের একজন সতীর্থ আমাদের কাছে, আমাদের সাথে এখন ফোনে আছে, তাদের তার কাছ থেকে একটু জেনে নিতে চেষ্টা করব যে আমাদের স্বপ্ন কেন চুরি হয়ে গেল, বহুদিন পর বহুকাল বাদে এই বাংলাদেশে বাঙালিদেরকে এক সুরে এক রূপে একই অভিব্যক্তিতে দেখেছিলাম, সেই সৌভাগ্য, সেই স্বপ্ন, সেই ভালো লাগা এক লহমায় কিভাবে চুরি হয়ে গেল, এই জিনিসটা একটু জানার বড় ইচ্ছা আমার। এক্সপার্ট অপিনিয়ন তো যে সে দিতেই পারে, ফ্যানরা তো তাদের মতো করে কথা বলতেই পারে, বাট হোয়াট অ্যাবাউট দ্য রিয়াকশন, বাংলাদেশ ক্রিকেট টিমের সতীর্থ, তাদের রিয়াকশন কি, তারা কি ভাবছে আসলে বিষয়টা কি, সেই বিষয়টা জানবার একটু ইচ্ছে হচ্ছে। আমি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশের এই প্ল্যাটফর্মে বাংলাদেশ ক্রিকেটার, বিডি ক্রিকেটার মিস্টার আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ক্রিকেট টিমের সতীর্থ, যাকে আমি আমি আনুষ্ঠানিকভাবে আপনাদের সবাইকে সাথে নিয়ে স্বাগত জানাচ্ছি। মিস্টার রাজ্জাক, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
ধন্যবাদ আপনাকে।
জি, আমি একটা প্রশ্ন আসলে আপনাকে স্বাগত জানানোর আগে আপনাকে উদ্দেশ্য করেই করেছিলাম, সেটি হচ্ছে যে বহুকাল বাদে এই বাঙালিকে বা বাংলাদেশিদেরকে একজোট হতে দেখেছি, আজ যার আমরা দিনের আলোতে বাইরে বেরিয়েছিলাম, যার সাথে দৃষ্টি বিনিময় হচ্ছিল, যার সাথে অ্যাটিটিউড বিনিময় হচ্ছিল, সবার দেহভঙ্গিতে একটি কথাই ছিল যে বাংলাদেশ আর জিততে পারবে তো, আমরা ভালো খেলছি তো, রেজাল্ট সব আমাদের পক্ষে আছে তো, শেষ হাসিটা আমাদের মুখে আসবে তো, বাট ফাইনালি আমাদের স্বপ্ন চুরি হয়ে যায়, এর পিছনে আসলে কারণটা কি ছিল একটু জানতে চাই। হোয়াট অ্যাবাউট ইওর রিঅ্যাকশন, আপনার ওপিনিয়নটা কি?
প্রথমে আমি যেটা বলবো যে বাংলাদেশের জন্য আজকের দিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিন ছিল, তো যে কোনো ভাবে হোক না কেন আসলে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী, সবার এক্সপেকটেশন অনুযায়ী আসলে রেজাল্টটা আসেনি। তো আমি যেটা, আমার কাছে যেটা মনে হয়েছে যে ইন্ডিয়া টিম আসলে, মানে যেটা সত্যি কথা যে ওরা হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপ ওদের কাছে, তো লাস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে ওরা, তো ডেফিনেটলি তারা অনেক স্ট্রংলি আসবে আমাদের কাছে। সবাইকে আসলে এত, আমার আমার নিজেরও খারাপ লেগেছে আসলে, রেজাল্ট হওয়ার পরে আসলে খারাপটা লেগেছে জিনিসটা। তো আমি সবাইকে যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে এই এই রেজাল্টের জন্য আসলে বাংলাদেশের, বাংলাদেশ টিমের কাছ থেকে সবাইকে যেন, কেউ যেন দূরে সরে না যায়, সবাই যেন কাছেই থাকে। কারণ আমাদের, আমরা যেভাবে, আমাদের যেভাবে ইম্প্রুভমেন্ট গুলো পরিলক্ষিত, তো তাতে করে আসলে অদূর ভবিষ্যতে ভালো রেজাল্ট, আরো অনেক ভালো রেজাল্ট আশা করছি আমরা। তো সবাই দোয়া করবেন এই আর কি।
ইনফ্যাক্ট এই কথাগুলো আমাদের এই ভালোবাসা বাংলাদেশ স্টুডিওতে বসে আব্দুর রাজ্জাক তার শেয়ার করবার কথা ছিল, কিন্তু অনেক সময় ভাগ্য সুপ্রসন্ন হয় না, ভাগ্য যদি আমাদের সহায় ছিল না বলেই আজকে আব্দুর রাজ্জাককে নিয়ে ফুল ফেজের যে অনুষ্ঠানটি করবার কথা ছিল, আমরা অলরেডি ক্যাম্পেইন চালিয়েছি আমাদের ফেসবুকে বিভিন্ন মিডিয়াম গুলোতে,
আমি আসলে সবার কাছে এটার জন্য দুঃখ প্রকাশ করছি যে আমি আসলে অনিবার্য কারণবশত আসলে ইনফ্যাক্ট আমার ফ্যামিলির ম্যাটারের কারণে আমি আসলে আসতে পারছি না যে কোনো একটা কারণে। তো সবাই জিনিসটা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অবশ্যই অবশ্যই পরবর্তীতে যে কোনো সময় হয়তো আসা হবে, লাইভ প্রোগ্রামে বসা হবে, কথা হবে সবার সাথে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।
থ্যাংক ইউ আব্দুর রাজ্জাক, ইনফ্যাক্ট ফ্যামিলি ফার্স্ট, আপনার যে কোনো কিছুর সাথে, আপনাদের যে কোনো কিছুর সাথে আমরা আছি। এবং অনেক অনেক দোয়া থাকলো যাতে করে যে পরিস্থিতির ভিতর দিয়ে যান না কেন সবকিছু যেন ঠিক হয়ে যায়। এবং সবাই কিন্তু লুকিয়ে আছে আপনাদের সাথে, এবং আপনি যে কথাটা বললেন আপনাদের ভালো মন্দ সবকিছুতেই বিডি ক্রিকেট টিমের সাথে আমরা আছি। অনেক ভালো থাকবেন, আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া।
ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, এবং যারা যারা প্রোগ্রাম শুনছে সবাইকে ধন্যবাদ। এবং সবাই সবার কাছে অনুরোধ থাকবে যে বাংলাদেশ টিমের কাছাকাছি থাকবেন, আসলে আপনারা সবাই কাছে থাকলে আমাদের রেজাল্ট আরো অনেক বেশি ভালো হবে এবং খুব তাড়াতাড়ি অনেক বেশি ভালো হবে।
ধন্যবাদ মিস্টার আব্দুর রাজ্জাক, এতক্ষণ আমাদের সাথে ফোনে ছিলেন বাংলাদেশ ক্রিকেটার মিস্টার আব্দুর রাজ্জাক, এবং তার কাছেই শুনছিলাম হোয়াট ইজ অল অ্যাবাউট আজকের খেলা। কিন্তু মন ভরে না, যা সিচুয়েশন যা পরিস্থিতি মন ভরে না, অনেকের মধ্যে জমানো অনেক কথা লুকিয়ে আছে। ভালোবাসার বাংলাদেশ তো এই ভালোবাসার মানুষগুলোর জন্যই ডেডিকেটেড, রাইট এমা? তো ওদের জন্য ওপেন করে দিন না, ওরা কে কি বলতে চায় একটু শুনি, একদম র ডেলিভারি শুনি, যার ভেতরে যা কাজ করতেছে একটু শুনি। এই প্ল্যাটফর্ম তো তাদের জন্যই। আমি কোয়েশ্চেন করেছিলাম এই এই এইটি বিডি ক্রিকেটের সতীর্থ আব্দুর রাজ্জাকের কাছে, যে আমাদের স্বপ্ন চুরি হতে দেখলাম চোখের সামনে, এর পেছনে তার ব্যাখ্যাটা কি? দেখা যাক আমাদের যারা ফ্যান বাংলাদেশ ক্রিকেট টিমে তাদের ব্যাখ্যাটা কি। নাম্বারটা একটু ডিসক্লোজ করে দাও, আমরা কিছু ফোন নিব, কিছু টেক্সট নিব, যেখানে বাংলাদেশ ক্রিকেট টিমের সমর্থক তাদের কি অভিমত, তাদের মনে কি কাজ করছে, তাদের ভেতরের রিয়াকশন গুলো কি, সেগুলো আমরা একটু ক্যাপচার করবো। বিকজ দিস অল অ্যাবাউট ভালোবাসা বাংলাদেশ হচ্ছে ক্লিয়ার রিফ্লেকশন অফ আওয়ার লিসনার্স, তো তাদের মনের অনুরণনটা আজকে আমাদের ইথারে ভাসতে থাকুক, আমাদের ভালোবাসা বাংলাদেশ স্টুডিও সেটি রিপ্রেজেন্ট করুক। কিছুক্ষণের জন্য শুধু এটি ওপেন থাকবে আমাদের সমর্থকদের জন্য, বাংলাদেশ ক্রিকেট টিমের সমর্থকদের জন্য।
শীঘ্র নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি, 09611904904। আমি আবারও বলছি, যারা অলরেডি ফোন কলস আসা শুরু করে দিয়েছে কিন্তু যারা এখন পর্যন্ত জানেন না তাদেরকে বলছি, জানিয়ে দিচ্ছি 09611904904। আর ফেসবুকে তো আছেন আপনারা সবাই, আর এখনো যারা কানেক্টেড হননি ফেসবুকে তাদেরকে জানিয়ে দিচ্ছি www.facebook.com/sakasa94 আপনার সেই না বলা কথাগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন।
যদি কেউ জানাতে চায় তাদের ইনফরমেশন বা কমেন্ট, সেটা তারা কমেন্টস করতে পারে www.facebook.com/dhakafm90.4 এই ফেসবুক আইডিতে, অথবা কেউ যদি সরাসরি কথা বলতে চায় তাহলে সেক্ষেত্রে অলরেডি ইমা নাম্বারটা জানিয়ে দিয়েছে। আমরা ফোন নিতে থাকবো এবং সেই সাথে কিছু কমেন্টস নিব। সবশ
রাইসা অপরাজিতা মিম আছেন, তিনি লিখেছেন, এত কিছুর পরেও আই লাভ ইউ মাই টাইগার্স। আসলে যত কিছুই হোক না কেন, উই লাভ আওয়ার বাংলাদেশ। আর রাসেল আহমেদ আছেন আমাদের সঙ্গে, আরও আছেন নাইম হোসেন, তিনি লিখেছেন, বাংলাদেশ দল ভালো ও খারাপ সময়ের সাথেই আছি এবং সাথেই থাকবো। সাইফুল গোলদার আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে রবিউল ইসলাম, আকাশের সূর্য ফাহিম আছেন আমাদের সঙ্গে, রুমেল হাসান রুবেল আছেন। অনেকেই জানতে চাচ্ছেন যে ফোন নাম্বারটি আবার যেন আমি জানিয়ে দিই, আমি আবারও জানিয়ে দিচ্ছি, 09611904904। আমি আবারও বলছি 09611904904। নিরব খান আছেন আমাদের সঙ্গে, তো ফাজল বিডি আছেন আমাদের সঙ্গে, আর আছেন সম্রাট হোসেন সোহান, তিনি লিখেছেন, তিনি এত কমেন্ট করছেন কিন্তু পড়া হচ্ছে না, এটা আমি পড়ে দিয়েছি। তো ফাজল ইসলাম রাজু আছেন আমাদের সঙ্গে, অনুপম রয় আছেন, আরও আছেন মোহাম্মদ হারুন রাশিদ, তিনি রিমন শিকদার আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, আমার দেশ থেকে অনেক বেশি ভালোবাসি। এমডি মোজাম্মেল হক আছেন, আরও আছেন আমাদের সঙ্গে এস এম সারওয়ার, রাকিব নীরব আছেন আমাদের সঙ্গে, পাপ্পু ভাই আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, গুরু কমেন্ট যখন করছি তখন চোখ দিয়ে পানি চলে আসছে, ক্রিকেটে এমন জালিয়াতি হয় তা কি করে এমন হলো। এমডি রিমেল আছেন আমাদের সঙ্গে, জি এস শুভ আছেন, তিনি লিখেছেন রাজ্জাক ভাই আজ আসবেন, আমি কিন্তু জানিয়ে দিয়েছি অনিবার্য কারণবশত তিনি আমাদের সঙ্গে আজকে আসতে পারেনি, কিন্তু নেক্সট টাইম অবশ্যই হয়ে যাবে কোনো একদিন। সোহাগ আহমেদ তুষার আছেন আমাদের সঙ্গে। আর বন্ধুরা যারা এখনো ফেসবুকে কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন, www.facebook.com/thakafm90.4।
একটু জানিয়ে রাখা ভালো যে আমাদের একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য টেলিফোন নাম্বার তো আসছে কিন্তু সেটি ট্রান্সফর্ম করে আমাদের স্টুডিও পর্যন্ত এটা ডেলিভারি হচ্ছে না, এটা একটা প্রবলেম, টেকনিক্যাল কিছু ডিফিকাল্টিস, কিন্তু সেই ফাঁকে আমরা ফেসবুকের অন্তত কমেন্টস গুলো নিতে থাকি।
জি গুরু অবশ্যই। এমডি জাহিদ হাসান আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে সম্রাট আলম এইচটি, আর আছেন আমাদের সঙ্গে ফেক হৃদয় আছেন, রাসেল খান আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে, এরপর একদিন অবশ্যই আমরা হারিয়ে দিব ভারতকে, আসলে ভারত না হোক যে দলই হোক না কেন অবশ্যই আমরা জিতবো নেক্সট টাইম, এবং সবসময় কিন্তু আমরা ভালো খেলার চেষ্টা করি, আরো বেশি ভালো খেলার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন শফিকউদ্দিন শুভ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মুক্তঝরা হাসি আছেন, তিনি লিখেছেন আই লাভ বাংলাদেশ ক্রিকেট টিম। মিনহাজ মরার আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন উত্তরা থেকে, আজকে 16 কোটি মানুষের মন ভেঙে দিল, মন ভেঙে দিয়েছে তো কি হয়েছে, আবার মনটা অবশ্যই জোড়া লাগিয়ে দিবে, মনটা আরো বেশি ভালো করে দিবে আমাদের। এমডি সাফায়াত আছেন কুমিল্লা থেকে, আলামিন হোসেন আছেন আমাদের সঙ্গে, আরো আছেন খান সুমন, বিডি টিম তুমি এগিয়ে যাও আমরা আছি, এসপি রাকিব হোসেন আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আমরা আছি তোমার পাশে, এগিয়ে যাও টাইগার, এগিয়ে যাও বাংলাদেশ অবশ্যই, এই সাহসটা এবং এই কথাগুলো কিন্তু অনেক বেশি দরকার বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। এমডি নুরুজ্জামান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন সাজ্জাদ আরিয়ান আছেন, আসিফ ইকবাল আরিফিন আছেন, আরো আছেন আমাদের সঙ্গে মিনহাজুল মুন্না আছেন, তিনি লিখেছেন গুরু চোখের পানি ধরে রাখতে পারিনি, শেষে কেঁদেই ফেললাম, অনেকেরই আজকে অবস্থা হয়েছে, আশা করছি নেক্সট অবশ্যই হাসি কিন্তু আমরাই হাসবো। নাইম হোসেন আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা ওয়ার্ল্ড কাপ জিতবো। আর বন্ধুরা যারা ফেসবুকে কানেক্টেড হননি অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন, www.facebook.com/thakafm90.4। আর এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে জাকির হোসেন বিয়ানি বাজার থেকে আছেন, নিলয় খান আছেন আমাদের সঙ্গে, রোবায়াত খন্দকার আছেন, আর আছেন আমাদের সঙ্গে আক্তার শিহাব দীপু, শান্ত আহমেদ আছেন আমাদের সঙ্গে, এমডি মোজাম্মেল হক, তিনি লিখেছেন গুরু নেক্সট টাইম আমরা দেখিয়ে দিব, অবশ্যই আমরা নেক্সট টাইম দেখিয়ে দিব। তাজিনুর রহমান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন নাইম হোসেন, মৌসুমি খানম আছেন আমাদের সঙ্গে, আরিফুজ্জামান শিমুল, আনকমন বয় রহিম, মোহাম্মদ শাহিন আলম, আফসেদ কেনাডান দাস আছেন আমাদের সঙ্গে, আরো আছেন সাইম হাসান, তিনি লিখেছেন অবশ্যই আমরা জিতবো নেক্সট টাইম, সম্রাট হোসেন আছেন আমাদের সঙ্গে।
আই এম সরি যে আমার ইচ্ছে ছিল কিছু একদম লাইভ কিছু ফোন কল নেই, আর যেখানে বিডি ক্রিকেট টিম সম্বন্ধে এবং সবকিছু মিলিয়ে তারা তাদের ওভারঅল কিছু পর্যালোচনা দিবে, কিছু ইনফরমেশন শেয়ার করবে এবং তাদের কিছু কথা এখানে সরাসরি উঠে আসবে, সেই সুযোগটা হচ্ছে না, এর জন্য সত্যি আমি দুঃখিত। অনেকেই কিন্তু অনেকের আপসেট, এই ধরনের কিছু ইনফরমেশন আসছে, অলরেডি কিছুক্ষণ আগের একটি খবরে জানতে পারলাম যে নাটোরের লালপুর থেকে একজন সে খুবই খেলা পাগল একজন মানুষ, প্রায় 45 ঊর্ধ্ব একজন মানুষ, প্রচন্ড রকমের খেলা পাগল, খেলার যখন ফল বাংলাদেশের বিপরীতে যেতে শুরু করেছে এবং ফাইনালি যখন ভারত জিতে গেছে, এই খবর জানার পর সে বুক চাপড়ে চাপড়ে কাঁদতে শুরু করে, এক পর্যায়ে মাটিতে পড়ে যায় এবং স্ট্যান্ড তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায়, এবং সেই ঘটনার পর থেকে বহু লোক, শত শত লোক তাকে দেখতে যায়, ক্রিকেট পাগল ক্রিকেট ভক্ত এই মানুষটাকে। তো এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে এরকম একটি ইমোশনের জায়গা তৈরি করে ফেলেছে বাংলাদেশের ক্রিকেট টিম, এবং সেই স্বপ্ন যখন চোখের সামনে কেউ ছিনিয়ে নেয়, সেই জায়গাটা যখন অযাচিত ভাবে কেউ তার ক্ষমতার প্রয়োগ করে সেই জায়গাটায় নিয়ে যায় ছিনতাই করে, তখন সত্যি অনেক বেশি কষ্ট হয়, আমাদের ভালো লাগার উপলক্ষ তো খুব বেশি না, এই কারণে তখন সত্যি কষ্টের মাত্রাটা অনেক বেশি তীব্র হয়ে যায়। এনিওয়ে আমরা কিছু ফোন কল নিই, অলরেডি মনে হয় সেটেল ডাউন করতে পেরেছি। হ্যালো, আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, আমার তো মনে হচ্ছে যে আজকের যে কোয়ার্টার ফাইনাল সেখানে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে বাংলাদেশের স্বপ্নকে ছিনতাই করে নেওয়া হয়েছে, চুরি করে নেওয়া হয়েছে, আপনার কাছে কি মনে হয়?
জি গুরু, আপনি বলতেছেন আমরা হারছি, গুরু আমরা তো হারি নাই, আমরা তো জিততে চাই গুরু।
তো সব মিলিয়ে আপনার ভেতরে কি মনে হচ্ছে, আপনার রিয়াকশন কি, কি অবস্থা? এই যে বাংলাদেশ জানিনা যে সমর্থক যেকোনো কিছুই বলতে পারে, সবকিছুর ওনারশিপ তাদের, এটার পেছনে যে আমি আমার অ্যাকচুয়ালি ওভারঅল কমেন্টস করার কিছু নাই। তো দিস ইজ অ্যাবাউট দ্য সাপোর্টার্স রিয়াকশন। আপনার সাথে আবার কথা হবে, ভালো থাকবেন। এভাবে আমরা একটু একটু করে ফোন কল নিতে থাকি, দেখি সাপোর্টার্স যারা বাংলাদেশ ক্রিকেট টিমের তাদের ভিতরে কি রিয়্যাক্ট করতেছে, তারা কি ভাবছে বাংলাদেশ ক্রিকেট টিমের এই এই আজকের এই ফলকে নিয়ে। এবং এই ফাঁকে যদি কিছু কমেন্টস আমরা অলরেডি শেয়ার করেছি www.facebook.com/dhakafm90.4, যদি কেউ তার কমেন্টস পড়তে চায় আজকের সোফার বাংলাদেশ ক্রিকেট টিমের এই খেলাকে কেন্দ্র করে, সেইটা এন্টারটেইন করার জন্য আমাকে অনুরোধ করছি।
শীঘ্র অবশ্যই। আসলে সবার আজকে এত বেশি মন খারাপ, আর মন খারাপের কারণ একটাই, আর সব কমেন্ট গুলাই লেখা যে আমার আজকে মনটা অনেক বেশি খারাপ। মোহাম্মদ শামীম আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন ওয়েল ডান বাংলাদেশ, নেক্সট টাইম অবশ্যই আমরা ভালো খেলবো। মেহেদী হাসান হৃদয় আছেন আমাদের সঙ্গে, সিরাজুল ইসলাম রবিন আছেন, তিনি লিখেছেন অবশ্যই আমরা নেক্সট টাইম ভালো খেলবো। আসলে অবশ্যই সে প্রত্যাশা তো সবসময় করি। তরিন খান আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে অদৃশ্য সেই ব্যক্তি, তিনি লিখেছেন আমরা অবশ্যই জিতবো। নিরালা আছেন আমাদের সঙ্গে, আরো আছেন শুভ জাহা আছেন, এমডি জলার আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এমডি জনি, তিনি লিখেছেন অবশ্যই অবশ্যই আমরা জিতবো। আরো আছেন আমাদের সঙ্গে মানিকুজ্জামান আছেন, রাকিবুল হাসান তুষার আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আমরা হারিনি, 16 কোটি মানুষ কেউ দুঃখ করবেন না দয়া করে, কারণ আমরা যোগ্যতা দেখাতে পারিনি। আসলে বাকিটুকু আমি ছিলাম, সবারই একই অভিমত, একই কমেন্ট। সন্ধ্যা জোনাকি আছেন আমাদের সঙ্গে, আরো আছেন সাগর আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন সামনের ওয়ার্ল্ড কাপ আমরাই নিব। এমনি জাহিদ হাসান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন ইঞ্জিনিয়ার দিদি আছেন, এমডি খাবির আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে মাসুদ রানা, এম আই মুশারফ হোসেন, যত কিছুই হোক না কেন তবুও ভালোবাসবো, ভালোবাসি বাংলাদেশ, ভালোবাসি ভালোবাসার বাংলাদেশ। অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর একটি কমেন্ট। কিন্তু আর বন্ধুরা অবশ্যই কিন্তু আপনি আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন, www.facebook.com/dhakafm90.4 এবং যে পোস্টটি আমরা দিয়েছি সেখানে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন, এবং আপনার মনে যত দুঃখ কষ্ট আছে সব কিছুই কিন্তু জানাতে পারেন আমাদেরকে। এমডি আলামিন খান আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন বাংলাদেশ ইজ বেস্ট।
বিডি ক্রিকেট টিম মাঠে যখন খেলে তখন অবশ্যই মাঠের পাশের যে গ্যালারি সেটিকে কাঁপিয়ে রাখে। আর আরেক বাঘে, যে বাঘের সাথে আপনাদের সাক্ষাৎ করিয়ে দিয়েছিলাম গত অনুষ্ঠানে, এবং সেই বাঘকে এখন ফোনে নিচ্ছি, হোয়াট অ্যাবাউট তার রিয়াকশনটা একটু জেনে নি। সোহেব আলী এখন আমাদের সাথে ফোনে, আমাদের সাথে এসেছিল গত অনুষ্ঠানে। সেই সোহেব যার প্রচন্ড ভালোবাসার ভালো লাগার জায়গা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম, তার মনের অবস্থাটা কি একটু জানতে চাই আজকের দিনে। সোহেব স্বাগত জানাচ্ছি প্রথমে ভালোবাসার বাংলাদেশে।
আপনাকে স্বাগত গুরু। আসলে আজকের এই দিনটা আসলে আমি মানে কি বলবো, যে মানে ভাষা বলেন যত কিছুই বলেন, আসলে 16 কোটি মানুষ আজকে এই 26শে মার্চ আমাদের সামনে একটা বিজয় দিবস, আমাদের অনেক আশা ছিল, অনেক ভরসা ছিল আজকে আমরা আরেকটা জয় নিব, আরেকটা জয় দেখবো। তো সেটা আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের কারণে সবসময় আমাদের কি ওরা ফলো করে, এটা আসলে কতটা করছে, এটা আসলে 16 কোটি মানুষ যারা আজকে আশায় ছিল তারা সবাই অনুভব করতেছে আজকে।
এবং সবকিছু মিলিয়ে স্বপ্নের এ দেশ, স্বপ্নের এ দল কোয়ার্টার ফাইনাল থেকে তাদেরকে ফেরত আসতে হচ্ছে, যখন এটা নিশ্চিত হয়ে গেল যে বাংলাদেশ আর ওয়ার্ল্ড কাপে নেই, তোমার মনের অবস্থা কেমন ছিল তখন?
আসলে মানে যে আমি আজকে সকালবেলা কালকে থেকে সারাদিন প্রিপারেশন নিয়ে নিছি, যে আমরা যেরকম ইংল্যান্ডকে যে হারাইয়া মানে এই যে বললাম যে মানে আসলে ঠিক ভাই কে বোন কে কাউকে চিনে না কেউ, কিন্তু একজন আরেকজন রং একজন আরেকজন কেরম কিছু আছে, আমার কাছে ওই প্ল্যানটা ছিল যে আমি আসলে মানে কালকে রঙ্কিং লাগছে যে আসলে আজকে ম্যাচটা জিতবো, সবাইকে সাহাবাগে টিএসসি মনে সবাইকে রং দেবো, সবাই আজকে ছোট করে মানে আজকে মানে বিজয় আনন্দে আজকে মানে মাথাড়া হয়ে যাবো, এরকম সব প্ল্যান করে রাখছিলাম। কিন্তু আসলে মানে এই যে মানে আসলে এই মাস্টারের বাহিনী যখন আসলে আম্পায়ারদের ভুলের সিদ্ধান্তর কারণে আসলে মানে আমাদের প্রত্যেক কটা প্লেয়ারদের মন ভেঙে গেছে, তখনই যখন এই ভুল সিদ্ধান্ত গুলো আসলে ওরা নিচ্ছে। আসলে আমরা জানি না যে আসলে সবসময় মানে আমাদেরকে কেন এই ভুল ডিসিশন গুলো আমাদেরকে কেন নিতে হয়, আমরা কেন তাদের, আমরা তো ক্রিকেটে আসলে কি বলবো যে আমরা আসলে মানে কারো করো নাই কারো ইসে আমরা মানে কোয়ার্টার ফাইনালে যাইনি, আমাদের নিজেদের যোগ্যতায় আমাদের নিজেদের মানে সাহস আমাদের শক্তি উদার করে দিয়ে আমরা ইংল্যান্ডকে হারাইয়া স্কটল্যান্ডকে হারাইয়া আফগানিস্তানকে হারাইয়া আমরা কিন্তু আজকে কোয়ার্টার ফাইনালে গেছি। আমরা কিন্তু আসলে মানে টাইগার রিয়াল টাইগার আমরা মাস্টারের বাহিনী রিয়াল টাইগার আসলে তাদের তারা যে যা করছে আসলে মানে আমি মানে আজকে আজকে মানুষের ভিতরে যে কষ্ট মানুষের ভিতরে যে হাহাকার মানুষের ভিতরে যে দুঃখ গুলা আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে কতটা কষ্ট আসলে আমাদের ষোলো কোটি মানুষের মন ভেঙে গেছে আজকে। কিন্তু তারপরও মানে আমাদের প্লেয়াররা অনেক ভালো খেলছে অনেক ভালো খেলছে, ওরা ওদেরকে আসলে কি বলবো যে ওরা আসলে যখন এয়ারপোর্টে নামবে ওরা ওদেরকে বীরের যে একটা ই দেওয়া হয় আমি আসলে ওরকম যদি আমার যদি ই থাকতো আমি আসলে বীরের আসলে বসাই ওদের কি করতাম যে আমাদের ষোলো কোটি মানুষ যে তোমরা যা দিয়েছো যে আমরা তোমাদের কাছে আমরা পাইছি আসলে এটা অনেক বেশি, হয়তো আমরা একটা কোয়ার্টার ফাইনাল থেকে একটা সেমিফাইনাল আশা করছিলাম সেটা হয়তো বা ভুল সিদ্ধান্তের কারণে হয়তো আজকে সেই থেকে বঞ্চিত হয়ে গেলো মাসাবী বাহিনী ষোলো কোটি মানুষ বঞ্চিত হয়ে গেলো। কিন্তু তারপরও আমি আশা করি যে আসলে প্লেয়ারদেরকে সেই আসনটা থেকে আমি মন থেকে হয়তো বসাবো, আমি এরপর যে তাদেরকে বাঁচিয়ে যে মানে ওয়ার্ল্ড কাপ আনার যে একটা ই উদ্দীপনা ছিল ওয়ার্ল্ড কাপ আনার যে একটা ই ছিল মানে আমি যেটা দেখি যে অনেকেই একটা বড় একটা টুর্নামেন্টের কাপ দিতে যা যা করে এরপরে হাজার হাজার মানুষ যায়, আসলে আমি ওভাবেই হয়তো আমার সাথে হাজার হাজার মানুষ যাবে না হয়তো অতটা কেউ যাবে না কিন্তু আমার যতটুকু সমর্থ থাকে আমি আসলে তাদেরকে ওইভাবে সম্বোধনা জানাবো ওইভাবে তাদেরকে ফুলের মালা দিয়ে আমি এরপর থেকে আনবো তাদেরকে। আর মানে আমি আসলে আজকের ম্যাচের কথা মানে কি বলবো যে আসলে যে আমাদের মনোবল প্রত্যেক কথা প্লেয়ারদের আসলে যখন ওই ভুল ডিসিশন গুলো নেওয়া হয়েছিল তখন আসলে আমাদের প্লেয়ারদের মনোবল গুলো তখনই হারিয়ে গেছে যখন আসলে মানে মাশরাফি আসলে এই মাশরাফি এই হয়তো ওর শেষ ওয়ার্ল্ড কাপ এই মাশরাফি আসলে একটা পায়ে সাতবার অপারেশন করা হয়েছে সাতবার রক করা হয়েছে সেই মাশরাফি মাশরাফি আসলে অনেক মানে অনেক কিছু মানে অনেক কিছু দিছে মাশরাফি অনেক কিছু দিছে এই মাশরাফি আসলে এই মাশরাফি মানে প্রত্যেক কটা প্লেয়ার আমাদেরকে অনেক কিছু দিছে অনেক কিছু দিছে আমাদের কিছু জায়গা
যথার্থই বলেছিস যথার্থই। এবং মাশরাফির যে আজকের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং সবাই মিলে দেশের জন্য ওদের নিজেকে উজাড় করে দেওয়ার যে যে আমরা দৃষ্টিনন্দনের মুহূর্তগুলো আমরা দেখেছি এবং এদের এতই ক্ষমতা আসলে কি চমৎকার ভাবে পুরো বাংলাদেশকে একজোট করে দিয়েছে। আমি বারবার বলছিলাম যে আজকে দিনের আলোয় যারাই বাইরে গিয়েছে তারাই দেখেছে মানুষের ওই চাহনি মানুষের ওই রিয়াকশন মানুষের ওই দেহভঙ্গি মানুষের এই চোখের জিজ্ঞাস্য সবকিছুর মধ্যে একটা কথাই ছিল যে আমরা সবাই এক হয়ে গেছি আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা যে কোনো মূল্যে আজকের এই ম্যাচটা জিততে চাচ্ছি। মানে কিভাবে একসাথে বেঁধে ফেলেছে এই এগারো জনের এই ক্রিকেট টিম যারা বাইশ গজে ঝড় তোলার চেষ্টা করছিল বহু রকমের টোটকা দিয়ে ওই দেশের মানুষগুলোকে যখন এক সুতায় বাঁধা সম্ভব হচ্ছে না এরকম একটা ক্রাইসিস মুহূর্তে এত আনরেস্ট চারিদিকে কি এক অসম্ভব শক্তি বলে তারা চমৎকার ভাবে এই ষোলো কোটি মানুষকে একসাথে বেঁধে ফেলেছিল। খুব ভালো হতো আরো দূর গেলে বা না গেলেও কোনো আফসোস নেই। অবশ্যই প্রেমের কথায় সুর মিলিয়ে বলতে চাই যে বিরোচিত সম্মান বিরোচিত সম্বর্ধনা দিয়ে তোমাদেরকে আমরা বুকে তুলে নিব, তোমাদের চমৎকার কিছু মুহূর্ত আমাদেরকে উপহার দিয়েছো সেই কারণে সোহেব।
আজকে যদি সেই জয়টা হইতো আসলে আমার মনে হয় যে আজকে যদি আমার মানে মৃত্যু হইতো আসলে কোনো ছিল না যে আসলে এই দেশের ষোলো কোটি মানুষ আসলে মানে কখনো স্বাধীনতার পর হয়তো ওরকম কিছু পায় না কিন্তু পেয়েছে আমরা ক্রিকেট সেই ক্রিকেট থেকে আমাদেরকে যখন একটা জয় নেয় তখন আসলে কে শত্রু কে মানে বন্ধু আসলে কেউ ওগুলো দেখে না, সবাই একা একা হয়ে যায়, সবাই আসলে একজন আরেকজনের প্রতি এত ভালোবাসা এত মমতা, মানে এটা আসলে মানে সবাই জানে যে আসলে কত ভালোবাসা কত মমতা। আমি যখন আজকে সকালবেলা ভেটে দিয়েছিলাম তখন দেখি মানুষগুলো মনে হয় আজকে মনে হয় যে আমরা আসলে মানে আমার প্রত্যেকটা মানুষকে মনে হয় ঈদের দিন ঈদের চেয়ে মনে বেশি কিছু যে আমরা মানে কত জনমের কত কিছু মানে কি যেন একটা খাবো কি যেন খাবো আজকে, সেই আশায় মানুষগুলো আসলে চেয়েছিল, সেই আশায় মানুষগুলো আসলে রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গায় মানুষ দেখি মানে হাহাকার মানে একটাই হাহাকার সেটার সাথে একটা জয় একটা জয়। আমার কাছে কতদিন যাবত আমরা খাই না, কতদিন যাবত মনে হয় না যে আসলে হাসি না, মানে এই জিনিসটা মনে হয়েছিল মানুষগুলো দেখি, কিন্তু আসলে সেটা আসলে এই এদের মতো মানুষের ভুল সিদ্ধান্তের কারণে আসলে আমরা মানে এরকম ভালো জয় থেকে ভালো কিছু থেকে বঞ্চিত হয়ে যাই। তা আমি আসলে আশা করবো যে এরকম মানে এরকম যেন কখনো না হয় যে আসলে এভাবে ভালো একটা জয় থেকে যেন আমরা বঞ্চিত না হই। আসলে সারা ক্রিকেট বিশ্ব আজকে দেখেছে আসলে এই বাঘের গর্জন মাসাবি বাহিনী যে কি করতে পারে, আসলে আমরা মানে মাসেবাদে বাঙালি আমরা আসলে মানে সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের কখন কি করতে পারে কখন যে কি করি আসলে এটা কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। আসলে আমরা আসলে বীরের জাত মাসাবি বাহিনী আসলে বীরের জাত, আসলে বীর ওরা সত্যিকে বীর মাসাবি।
ওকে সৈয়দ আমাদের সাথে ফোনে আছে, আমাদের সেই সৈয়দ যে মুখে এবং শরীরে বাঘের আকৃতি প্রতিকৃতি একে বাংলাদেশ ক্রিকেট টিমকে সমর্থন দিয়ে আসছে সেই প্রথম থেকে, এবং সে যতটুকু না বাংলাদেশ ক্রিকেট টিমের ফ্যান তার চেয়ে আমার কাছে মনে হয় চমৎকার একজন দেশপ্রেমী। তার দেশপ্রেমের এই যে ঔজন্য সেটা আমাকে সত্যি দারুণভাবে স্পর্শ করে যখন সে স্টুডিওতে এসেছিল সেদিনও আর যখন ফোনে কথা বলছে তখনও। সে আমাদের সাথে থাকুক বিভিন্নভাবে যে কোনো ফর্মেটে, এবং এরকম দেশপ্রেমীকে দেখেই আমরা উদ্বুদ্ধ হই, কারণ আমরা আমি তো প্রায়শই বলি যে অপদস্থ হয়েছি বহুবার বহু জায়গাতে, বহির্বিশ্বের এমন এমন ঘটনা আছে এমন এমন দুঃখে ভরা সাতকাহন আছে যেখানে বাংলাদেশীদেরকে বাঙালিদেরকে অপদস্থ করতে তারা সামান্যতম দ্বিধান্বিত হয় না। মিডল ইস্টের কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে যেখানে মানুষ শুধুমাত্র পেটের জন্য কিভাবে কম্প্রোমাইজ করে তাদের সাথে থাকতেছে, কিভাবে অপমান অপদস্থ করছে, কিভাবে কোণঠাসা করে রাখছে, আমরা দেশের পরিচয়টা পর্যন্ত দিতে পারি না, কেউ চেনে না, কেউ বলছে না, কেউ জানে না, সবাই বলে যে হ্যাঁ পানিতে ভাসে এরকম কোনো একটা দেশ হয়তো ইন্ডিয়ার পাশে আছে। বাট এই এই বিজে ক্রিকেটার্সরা এরা এদেরকে কেন বাঘের মর্যাদা আমরা চিন্তা করবো না, সত্যিকারের বীরের জাত কেন সব বলবে না, এরাই শুধু গর্বের দু একটা উপলক্ষ তৈরি করে দিয়েছে যেখানে হয়তো গর্বের সাথে আমরা কথা বলতে পারি, কারণ এদের কল্যাণে এদের কারণেই হয়তো আমার সুযোগ হয়েছে গর্বের সেই জায়গাতে নিজেকে তুলে ধরার। ওই আর দেশটা কিন্তু আমাদের সকলের, জাতিটা কিন্তু আমরা সকলেই অন করি, কিন্তু সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়াররা। আমাদের আসলে রাজ্যের কৃতজ্ঞতা এই মানুষগুলোর জন্য, স্রষ্টার কাছে দোয়া করি এরকম বিরচিত কালপুরুষরা যুগে 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 জন্ম নেয় বাংলা মায়ের কোলে, যাতে করে আমরা গর্বের সাথে দাঁড়াতে পারি। কত এক সপ্তাহে কি অন্যায় অত্যাচার আর মিথ্যার বিষাদ টেনেছে, সিধু তো পাগল করে তুলেছিল ইন্ডিয়ার মিডিয়াগুলোকে সরব করতে গিয়ে, হেন কোনো কথা নাই যে নবজোৎ সিধু বলেনি, হেন কোনো কথা নাই সে বলেনি, তাকে কখনো বাংলাদেশকে কাঙ্গাল বলে, কখনো বলে যে ইন্ডিয়া তো একটা ঝড়ের মতো, বাংলাদেশ হচ্ছে ছোট্ট দিয়া দিয়া যে দিয়াটা কোনো ভাঙা বা ঘরের মধ্যে জ্বলতেছে, এই দমকা বাতাসের ঝাপটা কতক্ষণে দিয়ে সামাল দিতে পারবে, যখন যে ভাষায় পেরেছে অপমান অপদস্থ হে প্রতিপন্ন বা কৌতুকের একটা একটা উপলক্ষ বানিয়েছে বাংলাদেশকে। কি করে ভুলি যে বাংলাদেশে আমার মায়ের জন্ম, এই বাংলাদেশে আমার বাবার জন্ম, এই বাংলাদেশে আমার নারী কোথা আছে, এই বাংলাদেশে আমার শৈশব, এই বাংলাদেশে আমার কৈশোর, এই বাংলাদেশ থেকেই না ছোট ছোট হয়ে আমার বড় হয়ে ওঠা, আরো হাজার জনের জন্ম নিলেও তো আমার শৈশব কৈশোর আমি ফিরে পাবো না কখনো, সবকিছু তো পোতা আছে আমার বাংলাদেশের মাটিতে। সেই বাংলাদেশকে যখন নবজোৎ সিধুর মতো লোকেরা ছোট করে দেখে, আন্ডারমাইন করে, তখন সহ্য করতে খুব কষ্ট হয়, কারণ এ দেশ তো আমার, এই দেশের প্রত্যেকটা রসে প্রত্যেকটা রন্ধ্রে আমার স্মৃতি জড়িয়ে আছে, এখানে আমার মা বাবা ভাই বোন আমার পূর্বপুরুষ সবাই তো এখানে এখানকার সাথে আষ্টাপৃষ্টে বেঁধে আছে, কিভাবে অস্বীকার করি, কিভাবে মাটিকে অস্বীকার করি, কিভাবে পানিকে অস্বীকার করি, কিভাবে এখানকার আবহাওয়াকে অস্বীকার করি, কিভাবে বাংলাদেশকে অস্বীকার করি, বাংলাদেশের প্রকৃতিকে অস্বীকার করি, কিভাবে এই গানটাকে অস্বীকার করি, কিভাবে ভৌগোলিক সীমারেখাকে অস্বীকার করি, কিভাবে পতাকাকে অস্বীকার করি, কিভাবে জাতীয় সঙ্গীতকে অস্বীকার করি, কিভাবে আমার বাবাকে অস্বীকার করি, আমার মাকে অস্বীকার করি, আমার শৈশবকে অস্বীকার করি, ছোটবেলার সেই খেলার মুহূর্তগুলোকে অস্বীকার করি। বারংবার 41 বসন্ত পার হওয়ার পরে টার্নারাউন্ড হয়ে যে শৈশব কৈশোরের সেই স্বর্ণালী মুহূর্তগুলোকে অস্বীকার করি। এক লহমায় যখন আমার সামনে এরকম উল্টাপাল্টা কথা, এরকম ওরকম অন্যায় অযাচিত কথা আমার সামনে তুলে আসে, তখন এক ঝটকায় সমস্ত সম্পর্কগুলোকে প্রশ্ন সামনে দাঁড় করিয়ে দেয়। তখন মনে হয় যে মাশরাফিদের হাত ধরে যদি আরেকবার গর্ব করে বুকটাকে সোজা করে টান করে দাঁড়াতে পারতাম, সেই সুযোগটাই করে দিয়েছিল বা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়াররা। অনেক শ্রদ্ধা এদের জন্য। সৈয়দ, ভালো থেকো, কথা হবে আবার।
আসলে আপদে বিপদে বাংলাদেশ টিমের সাথে প্রত্যেক কটা মানুষ যে সুখের সময় যেরকম ছিলেন, হয়তো কখন জানি না খারাপ সময় আসতে পারে, ভালো সময় আসতে পারে, প্রত্যেক কটা মানুষকে বলবো এখন এরকম বাংলাদেশ টিমের সাথে আছেন, খারাপ সময় ভালো সময় প্রত্যেক কটার সময় টিমের সাথে থাকবেন। আর আপনি একটা কথা যেটা বললেন যে অনেক দেশেই বলে যে আসলে আমাদেরকে পরিচয় দিতে হয় বাংলাদেশ থেকে কোথায়, বাংলাদেশ হচ্ছে ওই ইন্ডিয়ার পাশে ছোট্ট একটা দেশ বাংলাদেশ। আসলে একটা সময় ছিল যে বাংলাদেশকে অনেক কি চিন্ত না, আমি যখন আসলে মানে আফ্রিকাতে গিয়েছিলাম একবার জিম্বাবুয়েতে, তখন মানে অনেকে জিজ্ঞেস করতো আসলে মানে বাংলাদেশ তখন অনেকে বলতো যে আসলে মানে ক্রিকেটের জন্য এই বাংলাদেশটাকে আসলে মানে জানতে পারছে, চিনতে পারছে যে বাংলাদেশটা আসলে কোথায়। তখন আসলে তখন তাদের জানার ইচ্ছা হয় না যে বাংলাদেশটা আসলে ইন্ডিয়ার সাথে নাকি পাকিস্তানের সাথে নাকি দেশের সাথে, তখন ওরা বললো যে আসলে বাংলাদেশ অনেক সুন্দর একটা দেশ, ছোট একটা দেশ, ওখানে অনেক মানে অনেক প্রশংসা করলো। আসলে বাংলাদেশের কথা আসলে মানে আমি যখন একবার মানে ওখানে জিম্বাবুয়েতে বাথরুমে টয়লেটে গেছি, টয়লেটে যাওয়ার সময় আসলে আমার দেশের একটা গান বাজতেছে, কোথায় জন্য বাজতেছে দেশের গান, সারা মানে মানে আফ্রিকাতে আমি ব্যাকগ্রাউন্ডে একটা বাংলা গান বাজতেছে। আসলে তখন আমি বাথরুম থেকে মনে হয় যে মানে টয়লেট অফ করে বেরিয়ে গেছি, কিন্তু আমার গানটা কোথায় বাজতেছে, আমার বাংলা গান কোথায় বাজতেছে, কোথায় বাজতেছে, ধরে যে দেখি যে এক জায়গাতে একটা বাংলা গান বাজতেছে, মানে বললো যে বাংলাদেশ খুব সুন্দর, আমি বাংলাদেশে গেছিলাম আসলে মানে শূন্য মানে খেলা দেখতে গেছিলাম, তাই শূন্য আমার মনটা বুকটা ভরে গেল আসলে কোথায় আফ্রিকায় কত হাজার হাজার দূর কিলোমিটার আফ্রিকায় আর কোথায় হচ্ছে বাংলাদেশ, ও ক্রিকেটের জন্য বাংলাদেশকে চিনছে সেই জন্য বাংলাদেশে গেছিল। এই জন্য আসলে প্রত্যেকটা প্লেয়ারদেরকে আসলে মানে হয়তো বা মানে অনেক কিছু করতে ইচ্ছা করে, এদের জন্য অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু ওরকম সমস্যা আমার আল্লাহ দেয় নাই, তারপরে আমি যতটুকু পারি ততটুকুই তাদের জন্য করি, কারণ তা তাদের জন্য আমরা একটা পরিচিত পাই, তাদের জন্যই আমরা নতুন কিছু পাই, তাদেরকে অনেক অনেক ছিল হাজার হাজার ছিল, এবং সবাই মাসাবি বাড়িদের জন্য দোয়া করবেন, এবং আপদে বিপদে সবাই তাদের সাথে থাকবেন। গুরুকে অনেক ধন্যবাদ, আর গুরুকেও এই জন্য ধন্যবাদ যে আসলে আপনার সাথে আমার অনেক কিছুই মিল আছে, আমি হয়তো বা মানে অনেক কিছুই ইচ্ছা করে করার জন্য কিন্তু হয়তো বা করতে পারি না, কিন্তু আপনি ওখানে বসে থেকে মানে অনেকগুলো কাজ করতে পারেন, যেটা আসলে মানে মানে আমার কাছে যেটা মনে হয় যে আমি নিজেই কাজগুলো করতেছি, মানে এই যে অনেক সময় হয় যে মানে গরিব মানুষের জন্য, শীতার্থ মানুষের জন্য, এইরকম ঈদের সময় অনেক কিছু যেটা আমার মন চায় অনেক কিছু করার জন্য, অনেক যতটুকু পারি আমি সম্ভব করি, তারপরে আপনারা ওখানে বসে থেকে এই কাজগুলো যে করেন তখন আসলে আমার মনটা মন করে যায় যে আমি নিজেই মনে এগুলো করতেছি, আমি নিজেই এগুলো করতেছি। আসলে আপনাদেরকে অনেক বেশি স্যালুট, অনেক বেশি ভালোবাসা যে আপনারা গুরুর মতো সবাই মানে এই কাজগুলো আপনারা করবেন, তাহলে হয়তো আমার দেশের মানুষ অনেক ভালো থাকবে, অনেক সুখে থাকবে, কাউকে কষ্ট করতে হবে না, ভালো থাকবেন সবাই আপনারা।
সোহেবের জন্য অনেক অনেক দোয়া। আমাদের সাথে ফোনে ছিল বাংলাদেশ ক্রিকেট টিমের এই পাগল আবেগী সমর্থক, যাকে আপনারা সবাই বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা হলেও দেখতে পান, বাঘ সেজে সমর্থন দেওয়ার জন্য একদম প্রথম থেকে শেষ অবধি তার কণ্ঠ থেমে নাই, তার চিউট একটা মুহূর্তের জন্য অফ নাই, প্রতি মুহূর্তে সে সচল, প্রতি মুহূর্তে সে সরব, এই দেশটাকে এই দেশের সাপোর্টার হিসেবে আমাদেরকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। সোহেব আলী আমাদের সাথে ফোনে ছিল যে বাঘ সেজে সত্যিকার অর্থে টাইগার্সদেরকে সমর্থন জুগিয়ে যায় গ্যালারি থেকে। আমি মূল ক্যাজুয়াল অনুষ্ঠানে চলে আসবো, একটু ছোট্ট বিরতি নিচ্ছি, তারপরে আমি ফিরে আসছি। ফিরে এসে আজকের যে ক্যাজুয়াল প্রোগ্রাম তাকে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি।
This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ দেশের একটি গান। আসলে দেশের গান শুনলে অনেক বেশি দেশকে ভালোবাসার কথা মনে পড়ে, যেমন সবসময় ভালোবাসাটা কিন্তু রাখতে হবে, এখন যতটা আছে তার চেয়ে অনেক বেশি। আর এই মুহূর্তে যারা শুনছেন অবশ্যই কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন, www.facebook.com/starkasm90.4। অলরেডি অনেকেই আছেন আমি দেখতে পাচ্ছি, শফিকুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, আরও আছেন নাহিদ ইসলাম আছেন, মাহিম ব্যাপারী আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে তাহমিনা আছেন আমাদের সঙ্গে, আর অনেকে আছেন যারা এখন পর্যন্ত কানেক্টেড হয়নি, অবশ্যই কিন্তু কানেক্টেড হবেন। এবং 16260 তো আছেই বন্ধু, সো একদমই দেরি করবেন না। আর অনেকেই জানতে চাচ্ছেন যে আজকে ভালোবাসার বাংলাদেশে অতিথি বন্ধু ঠিক কোথায় গেল, তার কথা কি আজকে আমরা শুনবো না?
ওকে, সেই সময় আসলে চলে এসেছে, আমরা সকলের অনুমতিক্রমেই কিছু সময় আমরা নিয়েছি। বাংলাদেশের জন্য অনেক বড় একটি টার্নিং পয়েন্ট বলো, আর বাংলাদেশের জন্য অনেক হ্যাপেনিং একটি ইস্যু বলো, সেটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের আজকের এই খেলা, আজকের এই কোয়ার্টার ফাইনাল। সে সঙ্গত কারণে আমরা এই প্রসঙ্গটাকে আজকে কভার করতে হয়েছে বা করেছি, এবং আজকে যথারীতি আমাদের যে হটসিট যে অলঙ্কৃত করবে তাকে সাথে নিয়ে আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। প্রথমেই তাকে আমি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
সবাইকে আমাকে অনেকে সহযোগিতা করছে, বেশি সহযোগিতা করছে আমার একটা বড় ভাই সিঙ্গার যার নাম হচ্ছে বাপি ভাই, সে আমাকে এখানে আসার জন্য অনেক হেল্প করছে, তারপরে আমি আসতে পারছি আর কি। তবে সবাইকে সালাম জানিয়ে আমি আমার এই ভালোবাসা বাংলাদেশ হটসাইটে বসতে পারছি, এটা আমি নিজের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং অনেক ভালো লাগছে আমার। মানে আমি এখানে যে আসতে পারবো জন্য কল্পনাও করিনি যে আমি এখানে বসবো আজকে। আর গুরুকে আমি অনেক ভালোবাসি, যেটা হচ্ছে আমি প্রতিদিনই বৃহস্পতিবারে লাভ গুরুটা শুনি। আর রিসেন্টলি যে গেছে সপ্তাহে, যেটা আমাদের এক ভালো ভাই আসছিল আমাদের ফিল্মের, যে হচ্ছে শুভ ভাইয়া আরিফিন শুভ, আমি তাকে অনেক পছন্দ করি এবং তার অনেকগুলো কাজ আমি করেছি একসাথে। তো এটার মাধ্যমে আমি আমি এখানে আসার জন্য আমি সবার কাছে একটা দিক দিয়ে ক্ষমা যাচ্ছি, আমার এই ভালোবাসার গল্পটা বসতে বলতেছি এখানে, যদি আমার কোনো বল ত্রুটি ভাবে যদি হয়ে থাকে আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ছোটবেলা থেকেই খুব আদরে বড় হয়েছি বাবা মার কাছ থেকে। ইভেন ছোটবেলা যখন বাবা বাজার থেকে আসতো আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো, যে আমার আমি ভালো গান করতে পারি, ভালো কোরআন তলাপ করতে পারি, কোরআন শুরু করতে পারি, কারণ আব্বা আমাকে খুব পছন্দ লাইক করতো আর কি। তো আমার খুব স্বপ্ন ছিল যে আমি কিছু একটা করবো আর কি, আমার ছোটবেলা থেকে গান বাজনার প্রতি খুব ভালোবাসা আর কি। তো যখন আমি এই গান বাজনার প্রতি ঢুকে যাই, আমার আব্বাও তো গান বাজনা করে মোটামুটি পাঁচাত্তর নামাজে পড়ে, তবে এক সময় আর কি যখন বাজার থেকে অনেক খাবার নিয়ে আসলেও আমাকে খাওয়াইতো, বল বাবা তুমি এই গানটা গাও, তো আমি আব্বার লাগে ওটা প্র্যাকটিস করতাম, তো গাইতাম। তো আব্বা বলতো বাবা খুব ভালো গাও, খুব ভালো সুন্দর। তো আব্বুকে আমি একদিন বলি, আমি তখন মাদ্রাসায় ক্লাস থ্রিতে পড়ি, সম্ভবত ক্লাস থ্রিতে পড়ি বিষ্ণু কাছি সিনিয়র দারেসুল্লাহ জামিয়া মাদ্রাসায়, তখন আমি এই আব্বুকে বলি বাবা আমি আমার স্কুলে ভর্তি করো, আমি স্কুলে পড়াশোনা করতে চাচ্ছি। কেন? আমি বলতেছি যে একটু নাচ গান আমার একটু ভালো লাগে। তো আব্বা বলতেছে কেন তোমার কণ্ঠ খুব সুন্দর, তুমি কত সুন্দর ক্লান্ত করো, তুমি মাদ্রাসায় পড়ো আর কি। তো আমি বলতেছি ঠিক আছে তাহলে ওকে পড়াও। তো ওখানে যাই, ওখানে জলসা হয়, ক্লান্তলাতে জলসা টলসা হয়। তো আমি সবসময় ফার্স্ট মানে বই একটা কিতাব দেয় হজরত সাল্লাম, একটা কিতাব দেয় ওইটা ফার্স্ট প্রাইজ দেয় আর কি। তো আমি সবসময় ফার্স্ট হতাম ওই স্কুলে মাদ্রাসাতে। তো তারপরে একদিন আব্বুকে বলি কি বাবা আমি হাফেজি পড়বো, তারপর হাফেজি সবকিছু আমাকে বাবা যেটা বললো আব্বা সবসময় করায়, কারণ আমি সবচেয়ে আমরা পাঁচ ভাই একটা বোন, বোনের বিয়ে হয়েছে সারাপাড়াতে, তো সবাই আমাকে অনেক ভালোবাসে। যে রনি যেখানে যায় সেখানেই দেখি যে সবাই ওকে ভালোবাসে, ইভেন ওর জায়গাটাই আলাদা। আব্বা বেশি ভালোবাসে কারণে যে আমি একটু গান বাজনা করি, একটু পছন্দ করে আব্বা এই কারণে। তারপর একদিন যাই হোক, এক পর্যায়ে আমি ক্লাস ফাইভে যখন উঠি তখন আব্বাকে বলি আব্বা তো মাদ্রাসা ফাইভে পড়তেছি, তুমি আমাকে স্কুলে ভর্তি করো, ক্লাস সিক্সে আমি ওখানে ভর্তি করবো। তো এর মধ্যে যা গুরু, এখানে আমি যখন আসি স্কুলে ভর্তি হই ক্লাস সিক্সে, আমাদের আলকিরহাট আলকিরহাট হাই স্কুলে, ওখানে পড়াশোনা করে ওখানে একটা অনুষ্ঠান হয় আমাদের, যেটাকে বলা হয় স্পোর্টস আর কি, বার্ষিক স্পোর্টস হয়। তো ওখানে জাতীয় সঙ্গীতে যখন প্রথম ক্রমতলাটা করা হয়, তো সবাই বলছে কি আমাদের এই নতুন গ্রুপে একটা ছেলে আসছে, ওর আব্বার নাম সৌরভ ব্যাপারী, তো ওর ছেলেটা তো খুব ভালো করে আমাদের এলাকার চেয়ারম্যানের বললো আর কি, তো ওরকম দিয়ে ক্রমতলাটা পড়ো। তো আমাকে লিস্টে আমাকে নামটা দিল গুরু, তো আমি ওখানে ক্রমতলাপ করলাম, সবাই আমাকে পছন্দ করলো, বললো খুব সুন্দর ক্রমতলাপ করছে এবং কারিয়ার স্টাইলের খুব ভালো, তো ও দোয়া করে তুমি অনেক বড় হও। আমাদের চেয়ারম্যান সাহেব বললো, আমাকে পুরস্কার দিল একটা বই এবং আমাকে কিছু টাকা দিল।
তেলাওয়াত করে এটা শুনতে খুবই ভালো লাগে। অনেক সময় আমি ইউটিউব থেকে বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে দিয়ে এগুলো শুনি। মিশরিয়ান কিছু আছে, একটা আশ্চর্য বালক আছে কম বয়সী, ওর তেলাওয়াত তো মাশাআল্লাহ অন্যরকম। তো একটু যদি অংশ বিশেষ শোনানো যায় আমাদের জন্য।
জি গুরু, আমি শোনাব অবশ্যই। এখন কে শোনাব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة، رسول من الله يتلو صوفهم متحر فيها كتب قيمة، وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة. صدق الله العظيم.
الحمد لله. شو لامي مينين تجدي شنونا هاي ها আল্লাহ রাসুলের সাথে, সেটি অনেক বড় একটি ব্যাপার। এই ফিল্ডটা এখনো তৈরি হয়েছিল, থ্যাংক ইউ যে আবহটা তৈরি করার জন্য।
আমি আরো মানে কারিয়ার আমি নার্ভাস হয়ে গেছি, একটি কারণে আমি বাংলাদেশের ক্রিকেটে আমি প্র্যাকটিস করছি কয়েকদিন, ক্রিকেটের ওখানে গেছিলাম, আমি শিখতাম আমার বন্ধু সবার একসাথে, অনেক আগে আরো 7-8 বছর আগে আমি যখন আমরা ডানমন্ডি কলাবাগানে থাকতাম ওখানে বসে আমরা প্র্যাকটিস করতাম। তো আজকে গুরু যখন এটা হারছে আমরা আমাদের আমার অফিসে আর কি, মগবাজারে আমার অফিস, তো ওখানে বসে আমরা সবাই খেলা দেখতেছি, আমার সহকারী আমার ক্যামেরার সাথে যারা ছিল সবরা। তো এত খারাপ লাগছে গুরু, আপনি এখানে শুনতেছিলাম ওই ভাইয়া যে টাইগারের ড্রেস পরে এবং শরীরে টাইগারের এক্সপ্রেশন দিয়ে যে সে চিৎকার করতো, যে এক্সপ্রেশনটা দিত, তো তার টেলিফোনের কথা শুনে আমি কান্না করতেছি অলরেডি, কিন্তু আমি অবাক হয়ে গেছি যে আজকে কিভাবে বাংলাদেশ হলো গুরু। একটা সবচেয়ে খারাপ লাগছে আমার যে বাংলাদেশের আজকে জুলুম করছে, কঠিন জুলুম, কারণ দুইটা আউট হয়েছে কিন্তু আউট দেয় নাই প্লিজ। আর তারপরে একটা ছক্কা মার, হ্যাঁ মাহমুদুল্লাহ ভাই একটা ছক্কা মারছে, সেটা কিন্তু 6 অথবা 4 হয়, বাট সে বাউন্ডারিতে টাচ করে সেটাকে সে আউট দিয়েছে। তখন আমরা আমার একটা ছোট ভাই ছিল, ওর হাতে ছিল স্প্রাইট এর বোতল, ও টিভিটা ভেঙে ফেলতো, পরে আমি মানে কি করব, মানে ও নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহ, আমি অলরেডি আমরা নিচে বসে মানে মিষ্টির দোকানে জেলাফি বড় বড় জেলাফি বানাই দোকানে, আমরা বলে আসছি যে আমরা আজকে অনেকগুলো জেলাফি আমাদের এলাকার ছোট ভাইরা যারা আছে সবাই মিলে মিষ্টির করবো আর খাওয়া দাওয়া করবো, তো সবকিছু ফাইনাল হ্যাঁ হবে ইনশাল্লাহ জিতবে। তো যখন দেখছি জুলুম চলতেছে তখন আমরা অলরেডি বলে ফেলছি যে এটা কি সরকারি ভাবে কোনো কিছু হচ্ছে না কোনো কি মানে এরকম একটা
আন্তর্জাতিক কোনো চাপ কেনা, আইসিসি তো
মুশফিক ভাইয়া, ও তো মানে বগুড়ার ছেলে, আমি তাকে অনেক ভালোবাসি এবং অনেক পছন্দ করি, তো সেই পর্যায়ে আমি চিন্তা করলাম যে বাংলাদেশ আজকে হারছে, আমি হারা মনে করি না, এটাকে আমি মনে করি যে
আমাদের জয়টাকে ছিনিয়ে নেওয়া হয়েছে।
হ্যাঁ, এটাই তো আমি এই পর্যায়ে আমার আমি এমন সময় হয়ে গেছে যে আমি আমার ভালোবাসার কথা বলতে এসে আমি এই কথাটা শুনে আর আমি কি বলবো।
এটি স্বাভাবিক, আসলে বিষয়টা উঠে এসেছে, বাট আমরা খুব খুশি হয়েছি দারুণ একটা আবহাওয়া তৈরি করার জন্য, চমৎকার একটা আবহাওয়া তৈরি হয়েছিল যখন আপনার এই কারিয়ানা এই তেলাওয়াত শুনছিলাম। আচ্ছা, তারপরে বলছিলেন যে কোন একটি কম্পিটিশনে এই,
হ্যাঁ তারপরে যাই হোক আমার আব্বা আমাকে, আচ্ছা ঠিক আছে তুমি স্কুলে ভর্তি হও, আচ্ছা তোমাকে স্কুলে ভর্তি করাবো। তো যাই হোক আমি স্কুলে ভর্তি হই, স্পোর্টস করি, ওখানে ভালো নাম করি, ফার্স্ট ডিভিশন হই এবং আমাকে সবাই মূল্যায়ন করে, এলাকার চেয়ারম্যান থেকে সবাই আব্বাকে অনার করতেছে। তো আমি পড়াশোনা করতেছি, আমার পড়াশোনায় মন বসে না, আমি কবে অভিনয় করব, গান করব, এই চ্যানেল আমাকে দেখবে, এটা নিয়ে সবসময় টেনশনে থাকি যে আমাকে সবাই দেখুক, আমার বাবার সম্মান আরও বাড়ুক, আমার বাবা মাকে সবাই ভালোবাসুক, আমার আব্বুকে এলাকায় দেখলে সবাই একটা ছালাম দিক, এবং আমার আব্বাকে আমাদের গ্রামে মোটামুটি মধ্যম ফ্যামিলি তো অনেকে হিংসা
নামে ডাকে তোমাকে সবাই বাসে,
আমাকে বাবা
নিকনেম কি,
আমাকে বাড়িতে আব্বু ডাকে ইব্রাহিম বলে।
নিকনেম কি তোমার?
আমার মা রনি।
রনি, রনি, এই জিনিসটা কখনো মনের মধ্যে কাজ করেছে যে ব্যাপারটা তো সাংঘর্ষিক, একদিকে হচ্ছে তেলোয়াত দেন ধর্মীয় একটি আবহাওয়ার মধ্যে বড় হয়ে ওঠা, অন্যদিকে নাচ গান এসবের মধ্যে আমি যাব, বিষয়টা কিছুটা সাংঘর্ষিক?
না, আমার আম্মু পছন্দ করতো না, আম্মু বলতো আমার বাবার অনেক সুন্দর কণ্ঠ, ও আমি যখন আমি আজান দিতাম মসজিদে তখন সবাই বলতো যে রেডিও সেন্টারে আজান দিচ্ছে
শুনি। এখন মনে আছে তো একই তো
সুটা আগের কণ্ঠটা দেখুন
যা যতটুকু আছে শুনি
আগে, এখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার।
It's really good. It really sounds good.
এরকম আম্মার জন্য খুব লাইক করতো যে আমার ছেলেটা অনেক মেধাবী, এবং ও যেটা শুনতাম একফি করতে পারতাম আর কি, যেমন গজল একটা শুনলে ওটা মানে ওর মতন গাওয়ার চেষ্টা করতাম যে পারি কিনা।
কি ধরনের গজল বেশি শুনতে?
আমি আমার স্কুল লাইফে হোক আর আমার মাদ্রাসা লাইফে হোক, আমি যখনই কোরআন মানে গজলটা গাইতাম এই গজলটা সবসময় বেশি গাইতাম।
কোনটা?
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মওয়াতের নিদান কালে তাকিও নবীজি মায়ারি নজরে আমারি মওয়াতের নিদান কালে তাকিও নবীজি মায়ারি নজরে দেখিব আপনাকে আপন নজরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, তখন যখন তুমি গজলটা গাচ্ছিলে তখন আমি ভিজুয়ালাইজ করছিলাম যে আমি যেন রোজা রাখবো সেহরির সময়, অলরেডি আমি উঠে বসেছি, হাত মুখ ধুয়েছি, যে কোনো সময় হয়তো সেহরির খাবার গ্রহণ করব, তার আগে দূরে কোথাও থেকে মাইকে গজলের এই সুরটা ভেসে আসছে, এরকম একটা ভিজুয়ালাইজেশন হচ্ছিল। রোজার আসলে খুব বেশি দেরিও নাই, অদ্ভুত, অনেক সুন্দর, তোমার অনেক ভালো ভালো গুণ। আমি আমি সত্যি খুব খুশি হচ্ছি যে তোমার মতো মানুষ আজকে আমাদের সাথে স্টুডিওতে আছে। আমি এসবের গ্রামার বুঝি না, কোনটায় কয় মাত্রা দেওয়া লাগে সেগুলো জানি না, বাট সত্যি তুমি আমার মন ভরিয়ে দিয়েছো। মানে একদম একদম স্পষ্ট তো আমি দেখতে পাচ্ছিলাম যে এখনই কিছুক্ষণ পর আমি শেয়ারি নিব, এবং দূরে যেন মাইকে গানটা এই গজলটা ভেসে আসছে।
গুরু যখন আপনি কিছুদিন আগে যিনি আপু যে ক্যান্সারের রোগ অসুস্থ, খুবই খারাপ লাগছিল, আমি অনেক কান্না করছি, যখন সে কান্না করতেছিল, আম্মু তার আম্মু কান্না করতেছিল, আমি আমাকে সবাই বলে কি শুনে সেটি লাভ গুরু অনেক এরকম বলতেছিল। তখন আমি ওর রুম থেকে আমি বেড়াতে গেছিলাম আমার ফ্রেন্ডের বাসা, আমি রুম থেকে বের হয়ে গেছি, বের হয়ে গিয়ে আমি সাধু সাগরে কান্না করলাম আর একটাই প্রার্থনা করলাম আবুদের কাছে যে আল্লাহ তুমি ইন্নাল্লাহুম্মা সাবিরিন, আল্লাহ বলেছেন যে বান্দা ধৈর্য ধরো আমি তোমাকে দিব অবশ্যই দিব। তো আল্লাহর কাছে প্রথমে আল্লাহ সে ধৈর্য ধরেছে বিদায়, এত কষ্ট করে লেখাপড়া করছে বিদায় যে সে এই অসুখ এই রোগ রোগ দিলেন। তো আমি জিনিয়াপুর জন্য এখনো আল্লাহর কাছে বলি আল্লাহ তাকে সুস্থ করে দাও, এবং সবাই যদি তাকে হেল্প করে যেভাবে পারুক হেল্প করুক সে সুস্থ হয়ে আসুক
আল্লাহর আশিস। আমরা লাস্ট আপডেটটা পরে দিব, গত সপ্তাহ পর্যন্ত 30 লাখের উপরে কালেকশন হয়েছে এবং সে অলরেডি মুম্বাই ট্রিটমেন্টের জন্য চলে গেছে।
আমি শুনছি ইভান গুরু আপনাকে আরো বেশি ভালো লাগে এই কারণে যে আপনি কিছু কিছু কোরআনের কথা উল্লেখ করেন, এবং তখন আমার আম্মু কিন্তু শুনতো না এটা, আমি আম্মুকে বলি আম্মু আমি আজকে লাভ করতে যাবো, তো তুমি তো জানো কেন যাচ্ছি, আম্মুকে ভালো বাবা যাও তাহলে তুমি ভালোভাবে সাকসেসফুল হতে পারো, আমি দোয়া করি তুমি নার্ভাস ফিল করো না, জানি তোমার সাহস আছে এবং তুমি অনেক কষ্ট করে অনেক কিছু করতেছো, আমি তুমি পারবা ইনশাল্লাহ তুমি যাও। তো আম্মুকে বলে আমি এখানে আসি, ইভেন আমি আসার মানে আমি জানি না যে বসতে পারবো, ভাই বলছে যে হ্যাঁ আসো।
তোমার মা কি জেগে আছেন এখন?
তারপরে গুরু আমি ওখান থেকে স্কুলে পড়াশোনা করি, তারপরে ওখান থেকে পড়াশোনা করতে করতে যখন আমি ক্লাস 7-8 যখন উঠি তখন স্কুলে পড়াশোনা করতে ভালো লাগছে না, কি করব, আবার মাদ্রাসা গেলাম, মাদ্রাসায় গেলাম, মাদ্রাসায় আবার আমাদের হুজুরের নাম হচ্ছে বজলু হুজুর, সে অনেক সুন্দর আমার অনেকে ভালোবাসে এবং সে আমাকে মাদ্রাসায় খুব লাইক করে, মাদ্রাসার সব স্টুডেন্ট সে আমাকে বেশি লাইক করে। তো যাই হোক এক পর্যায়ে আমি ওখানে পড়াশোনা করি, এক পর্যায়ে আমি ঢাকাতে আসি পলাইয়া, মানে চুপি করে ঢাকাতে আসি। তো ঢাকাতে আসি পর খুব ইচ্ছা FDC-তে যাব, ছেলে মেয়ে কাজ করার খুব ইচ্ছা, গান বাজনা করবো, আমাকে সবাই দেখবে এটা আমার খুব ইচ্ছা। যাই হোক কোনোভাবে কাজ হচ্ছে না, লেখাপড়া করবো মন বসতেছে না কি করবো। তারপরে আমার এক মামা আছে সে হচ্ছে যাত্রাবাড়িতে মাছের ইলিশ মাছের আড়ত আছে।
আপনার সাথে কথা বলে দু একটি কমেন্ট দেখে আমার চোখ একটু আটকে গেল দেখে বলি, যে অনেকে এরকম চিন্তা করে যে এই এখনই আমি তেলাওয়াত শুনলাম আজান শুনলাম আমার নাচ জান না কিভাবে। তো এটা কিন্তু একটা মানুষের জীবনের উপাখ্যান, এটা কিন্তু কোনো গল্প নাটক না যে মনের মতো করে আপনি সাজায় নেবেন। ওর ওই ছোট বয়সে কচি বয়সে এটাই মাথায় ঢুকেছিল, কিন্তু এখানে তো আমার আপনার কন্ট্রোল নাই বা হাত নাই। হ্যাঁ ওরকম ভাবে সে মাদ্রাসায় শিক্ষা নিয়ে বড় হয়েছে, কোরআন তেলাওয়াত আল্লাহর নামাজ এগুলোর ভেতর দিয়ে বড় হয়েছে, হঠাৎ করে তার মাথার মধ্যে এই ধরনের চিন্তা এসেছে যে ঠিক আছে এগুলো তো আমি পাচ্ছি, আমি গান বা নাচ এগুলোর মাধ্যমে আরো যদি বড় পরিসরে ক্যামেরার সামনে কাজগুলো করতে পারি তাহলে মনে আরো বড় পরিসর আমি নিজেকে পরিচিত করতে পারবো। তো এটা ঠিক না বেঠিক সেই আলোচনার প্রসঙ্গটা পরে, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে মানুষটা এই কাজগুলো করেছে তার ছোট মনে তখন ওই জিনিসগুলো এইভাবে ঘটেছে, এটাই হচ্ছে বাস্তবতা। এটার কারণেই তো ভালোবাসার বাংলাদেশের এই অনুষ্ঠান যেখানে কোনো রকমের রং চং মাখিয়ে কোনো কিছু প্রেজেন্ট করা হবে না, যা ঘটেছে সেই সেটাই বলবে। তো এটাই হচ্ছে রিয়েলিটি। তো ওই ধরনের কমেন্টস আমাদের মনে হয় এখনই যাওয়ার সময় হয়নি বা এই ধরনের কমেন্টস করা এখনই যৌক্তিক হবে না, আমি কি ঠিক বলছি এমা?
কিন্তু অনেক বেশি কমেন্ট যেটা হচ্ছে যে আজানটা এত সুন্দর হয়েছে সবাই আবার শুনতে চাচ্ছে,
তাই নাকি? আবার ভুল করে আবার এখন যদিও বুঝবে যে এখন তো অবশ্যই
কোনো মানে আগে রেডিওতে শুনে
যাও অনেক আগে, কিন্তু এই আগেটা না আরো অনেক আগে, 8-10 বছর আগে আমি সেটার কথা বলছি।
আমাদের আমাদের হাফিজ হুজুরে বিল্লাল হুজুর আর কি সে সবসময় পড়তো, বলতো রনি আছে তো রনিকে দিয়ে করো, রনি ভালো করবে। পরে আমাকে দিত, আমি
সবাই কি এটাই শুনতে চাচ্ছে?
হ্যাঁ আজানটা বেশি শুনতে চাচ্ছে আর বাকিগুলো তো অনেক বেশি সুন্দর
হয়েছে সবাই যখন শুনতে চাচ্ছে দশ যেখানে।
কিন্তু আমি তার আগে একটা কথা বলতেছি যে বন্ধুরা যারা আছেন ধরো ভাইয়ারা যারা আছেন সবাইকে একটা অনুরোধ করব, আমার ভালোবাসার এই হট সিটে বসতে পারছি অনেক কষ্ট করে, কিন্তু কেউ এমন কোন কমেন্টস করবেন না ভাই, কারণ এটা একটা একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এটা অনেক একটা বড় জায়গা, এখান থেকে সারা পৃথিবীর মানুষ শুনছে, সারা বাংলাদেশের মানুষ শুনছে, সবাই অনেকে কাঁপতে শুনতেছেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ আমি এখন অনেক অসহায়, ভালোবাসার প্রেক্ষাপট থেকে আমি অনেক অসহায় আছি, আমাকে সেই অসহায় জায়গা থেকে আমাদের ভালোবাসার জায়গাটাকে আপনাদের হৃদয়ে আমাকে একটু ঠাই দিবেন।
তাহলে আমি বরং আমরা চলে যাই আমাদের অনির ভালোবাসার ওই গল্প শুনতে, কারণ আজানের ডেমনস্ট্রেশন অলরেডি রনি দিয়েছে, যদি সময় থাকে তখন হয়তো শোনা হবে। আমরা চলে যাই স্ট্রেট ওয়েতে রনি যে ভালোবাসার কথা বলতে এসেছে সেটি শুনতে। রনি আমি একটু জাম্প করে সরাসরি চলে যাচ্ছি, যেহেতু আমরা অলরেডি তোমার এক ঘন্টা সময় নষ্ট করে ফেলেছি বাংলাদেশ ক্রিকেট টিমের কথা বলতে গিয়ে। সময় একেবারেই নাই, মানে আমাদের হাতে আছে সময় প্রায় খুব বেশি হলে টেনে টুনে 35 মিনিটের মতো বা 40 মিনিট। তো সরাসরি তোমার ভালোবাসার প্রসঙ্গে চলে যায় যে ভালোবাসার কথা তুমি বলতে এসেছো।
আচ্ছা, তো যাই হোক আমি দেখাতে আসলাম, ফিল্মে কাজ করলাম, সবকিছুই ফাইনাল হলো। তো এক পর্যায়ে কি গুরু আমি ক্যামেরাম্যান হয়েছি আর কি, ক্যামেরাম্যান, আমি একটা ক্যামেরাম্যান কাজ করি। তো আমি ওই আমার যে ভালোবাসার মানুষটার সাথে যেভাবে পরিচয় হয়েছে ওইভাবে আমি ওই কথাটা গুলা বলতেছি এভাবে। তো একটা শুটিং এর ডেট পরে তো আমি ক্যামেরা ট্যামেরা নিয়ে সবকিছু রেডি করলাম। তো আমার যে ভাই আমাকে নিচে ক্যামেরাম্যান হিসেবে, সে বললো কি রানি আমরা পুবাইলে শুটিং করবো। আমি বলছি ভাই ওকে ফ্রেন্ড আমি কাজ করবো, তো আমাকে 10,000 টাকা অ্যাডভান্স করে যায় আর কি। তো আমি সব কিছু রেডি করলাম, জীবন টিবন যা লাগবে জিমি জিমি সব আমি রেডি করে সব ফাইনাল করে রাখলাম। এরপর আর 2 দিন পরে বলে কি রানি আমরা পুবাইলে করবো না, আসলে প্রডিউসারটা ওরকম বড় বাজেট নাই তার, তাহলে কোথায় করবেন, আমরা বিক্রমপুর শ্রীনগরে করবো। আমি কি আচ্ছা ওকে, তাহলে তো আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না গুরু, যে এদিকে কাজ করবো মানে গ্রামে ডিস্টার্ব করবে পাবলিক, মানে ধারা আমার আবার একটু বদ মেজাজি, মানে পাবলিক যখন ঢুকে যায় না মানে খুব খারাপ লাগে যে ডিস্টার্ব করছে, আবার বারবার এই শটটা নেবো, আবার এই আবার এনজি হবে আবার শট নেবো, মানে খারাপ লাগে। তখন আমি তো চিন্তা করি না ওদিকে আমি কাজ করবো না, একজন ক্যামেরাম্যানকে নিয়ে নেন। তো আমার যে ভাই যে ফ্লাইট ডিরেক্টর তার নামটা বলবো না, তো সে আমাকে বললো যে নারী ভালো হবে চলো ওখানে গার্ড আছে আর কি ভালো সমস্যা নেই। তো আমি গেছি আমার সহকারী আমার যে ছোট ভাইটা ও আমাকে অনেক অনেক লাইক করে, কারণ আমাকে সবসময় ও আমার আমার ভাই মানে আমার সহযোগী মানে আমার 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 ছেলে ওকে ওইরকম চোখে দেখো, কারণ আব্বা বলে ডাক বাবা বলে ডাকবে, বাবা তুমি দেখে আসো এই কাজটা এই ফোকাসটা কবে করে, এই লেন্সটা লাগাও ইফেক্টটি লাগাও এরকম বলে ওকে আর কি। তো যাই হোক ওখানে আমরা বিক্রমপুরে শুটিংয়ে যাই, ভালো ওখানে কাজ টাজ করতেছি। ওখানে প্রথম যেদিন যাই আর কি বিকালে সন্ধ্যা হয় তখন ওখানে ওই বাড়িতে গেছে, মানে ওইরকম থাকার কোনো জায়গা ছিল, বলছিল থাকার খুব সুন্দর জায়গা সেট করে আছে। তো যেখানে থাকতে গেল আমি বলছি ভাইয়া আমাকে যদি এখানে রাখতে দেন আমি তেমনি অসুস্থ হয়ে যাব। হ্যাঁ পরে আমাকে ওখানে দেন। তো আমার এই যে মানুষটাকে আমি এত ভালোবাসি এবং সেই ভালোবাসাটা তার কাছ থেকেই আমি শিখছি গুরু। আমি অডিয়েন্স বিশ্বাস করবে কিনা গুরু আমি জানি না, আমি মাদ্রাসা থেকে আলেম পাস করেছি, ইভেন আমার ভিতরে একটা সততা আছে। এই জায়গাটা জানে ফিল্ম অনেক খারাপ কিন্তু এটা হচ্ছে একটা রিজিক আমার, এখান থেকে আমি ইনকাম করে আমি আমার বাবা মাকে দেই অথবা আমি খাই, আমি একটা জীবিকার জায়গাটা দাঁড়ানোর জন্য এই জায়গাটা আমি কাজ করি, সেটা হচ্ছে আমার রিজিকের জায়গাটা আমি কাজ করি। যাই হোক গুরু আমি তখন ওদের বাড়িতে থাকি, আমার ভালোবাসার মানুষের বাড়িতে থাকি, থাকতে দেয় আমি যেখানে ঘুমাই ওই খাটেই ওই আমার ভালোবাসার মানুষটা ঘুমাতো। তখন অদ্ভুত হয়ে গেছে, যখন রাত হয়ে গেছে ঘুমাতে গেলাম তখন ও আমার দিকে দুবার লুক দিছিল, তখন বিছনার নিচে ওই তিতুলের ওই কি বলে চাটনি এবার ওই যে সিপটিকে টাকা কয়েন ছিল, এই কয়েনগুলো ছিল আমি ডাক দিয়ে তখন আমি ওই ওই মেয়ের আম্মুকে আমি দিয়া দিই যে আন্টি এটা নেন এই টাকাগুলো পাওয়া গেছে আপনি নিয়ে নেন, এটা কিছু ছিল আমি বসে বিছনা নিতে পাইছি। ইভেন অনেক লোকজন ছিল তো তো ওই আপনার ওই কি বলো ওটাকে ওই তোষক আর কি সরাই ফেলছে, তখন জায়গা নিয়েছে বালিশে নিয়েছে ওগুলো পাইছে আমি দিয়ে দিয়েছি। তখন ওই মেয়েটা আমার দিকে না দুবার লোক দিছে, দেখো নামটা আমি এখন বলবো না। পরে আমি চিন্তা করলাম যে এখানে শুটিং করতে, আমার অনেক আগে থেকে না গুরু মানে স্বপ্ন যদি কাউকে যদি কখনো মন থেকে ভালোবাসি তাহলে আমি এই ঢাকার কোনো আশেপাশে যদি হয় গরিবের মেয়ে হোক মানে সে আমাকে অনেক ভালোবাসবে, আমি ওখানে ভালোবাসবো, সেটা হচ্ছে হয়তো বা বিক্রমপুর শ্রীনগর যদি এদিকের মেয়ে হয় খুব ভালো, কারণ আমার বড় ভাই বিয়ে করছে মামাতে। তো আমি দেখছি এই যে আমার ছোট বোনের মানে মামাতো বোনের বিয়ে সেখানে দাওয়াত করছে যাওয়ার জন্য, তো আমি ওদেরকে খুব লাইক করি মানে এদেশের মানুষগুলাকে খুব ভালোবাসি, বিক্রমপুর শ্রীনগর খুব ভালোবাসি। তো যাই হোক আল্লাহ কপালে লিখেছে বিদায়, ওর সাথে আমার ভালোবাসাটা হয়েছে। ও তখন আমার দিকে তাকিয়ে থাকতো, আমি তাকাইতাম, আমি যখন তাকাইতাম ও তাকাইতো না, আবার ও যখন আমার দিকে তাকাইতো তখন আমি আবার তাকাইতে পারতাম না, মানে আমি কাজে ব্যস্ত থাকতাম। একবার যে ক্যামেরা অটোমেটিকলি প্লেন হয়ে ঘুরে গেছে, কিন্তু আমি ওর দিকে তাকিয়েছিলাম, বাট আমি ক্যামেরা বলতে যখন ডিরেক্টর বলতে জানি তুমি কোথায় তাকিয়ে রয়েছো, আমি বলছি যে কেন ক্যামেরা, ও আচ্ছা ক্যামেরা ঘুরে গেছে সরি, আবার প্লেন করে আনছে, আবারই সত্যবার নিতে হয়েছে, কারণ আমি তাকিয়েছি আমার ভালোবাসার মানুষটার দিকে। ও তখন খেলতে ছিল, মোটরসাইকেল চালাতে পারে, খুব মজা করতে পারে, তো আমি বলছি এরকম যদি তুমি পাই তো দেখি, তো আমি ওকে অফার করিনি আর কি। তোমার ওই ক্যামেরার সাথে যে আমার সহকারী ছিল, চিফ যে ছিল আমার ছেলেটা, তো ও আমাকে অনেক ভালোবাসাও বলতেছে, ভাইয়া ঠিক আছে তাহলে দেখি, আমি বলছি ওকে পছন্দ করি বাট ভালোবাসতে পারবো কিনা জানি না। তো ওকে বললো ঠিক আছে, বলার পরে বলছে কি সে তো আমার দিকে কখনো তাকায় না এভাবে দৃষ্টিকোণ থেকে তাকায় না, তা আমি বলছি সে কথা বলছে, হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে। তারপর যে আমার পকেট থেকে ভিজিটিং কার্ডটা ও নিয়ে দেয় আর কি, দেওয়ার পরে ও কার্ডটা মানে ভাঙতে ছিল, তখন এই কার্ডটা দেখছি আমি, দেখার পরে আমি আমার ওই ছেলেটাকে বললাম যে বাবা ও তো কার্ডটা ভেঙে ফেলছে, কয় না ভাঙে নাই ও রাখছিল কি, আমি কই না ভেঙে ফেলছে, আমার খুব কষ্ট লাগছে এটা, কারণ ও যদি আমাকে তুমি বলছো যে না ভাই আপনাকে ও পছন্দ করে, তো যদি আমাকে পছন্দই করে তোমার কার্ডটা কেন ভাঙবে ভিজিটিং কার্ডটা। তো যাই হোক এই প্রশ্ন হৃদয় জাগলো, জাগার পরে আমি ওই চিন্তাটা করলাম না, দেখি কি হয়। তো একদিন চলে গেল রাত্রে, আমরা শুটিং করতেছি হোল নাইট, অনেক পোকা আমার করো মধ্যে কাজ করা যাচ্ছে না, আমার চোখে পোকা গেছে, ও দেখছি আমার দিকে তাকিয়ে রয়েছে, তো তাকিয়ে রয়েছে, আমি তাকিয়ে রয়েছে, তখন আমি ডিস্টার্ব করতেছি, এর ভিতরে ওকে যে আমি পছন্দ করছি এটা বুঝতে পারছে, কিন্তু ও এর মধ্যে আমাকে একটা কথা বলছে যে আপনি অনেক ভালো, খুব ভালো একজন মানুষ, আপনার ভিতরে ওরকম কোনো কিছু দেখতেছেন, আপনি খুব ফান করেন, মজা করেন, খুব কমেডি স্টাইলে করেন, সবাই আপনার দিকে তাকিয়ে থেকে হাসাহাসি করে। আমি কি আমি ছোটো কাল থেকে এরকম আব্বা আম্মা আমাকে কখনো কষ্ট দেয় না, আমি কষ্ট বুঝিও না, কারণ আর প্রেম ভালোবাসা কখনো হৃদয়ের ভিতরে জাগে নাই, কারণ বাবা মা আমার এত ফ্রি, এত এত চমৎকার আমার ফ্যামিলিটা, মানে আব্বু আম্মু ভাই দাদা সবাই ফ্রি, আমরা মানে আছেন একটা কথা, এটা মানে একটা দুষ্টমি করে কথা বললে পিছিয়ে লুকিয়ে বলতে হয় এটা না, বড় ভাইয়া যদি দুষ্টমি করে ভাবির সাথে একটা ফান করলো আমাদের সঙ্গে বলে ফেলো, আব্বু বা ছিল ছিল কি তো ছোট ভাই দেখেন তেমন করতে কয়েক সমস্যা কি, আমরা বন্ধু বান্ধব এরকম বললে ভাইয়া এরা সবাই এরকম আমরা ফ্রি। যাই হোক পরে আমি যখন সবাই আমাকে এরকমই করতেছে, ও যখন আমার দিকে তাকাইতেছে, আমি তখন বললাম যে মানে চোখ ইশারা করলাম, ও তখন এরকম আমার মাথা ই দিল, আমি বুঝতে পারছি যে না কিছু একটা হবে। তখন আমার ঘরে ওদের বাড়ি ঘরের দরজা ভিতরে ঢুকে যায়, ও আমার জন্য নারকেলের লাড়ু আর কি অনেকগুলো লাড়ু হাতে নিয়ে রাখছে, তো আমাকে খাওয়াবে আমি সময় পাচ্ছি না, আমি জানতেছি না ওর হাতে লাড়ু কিনা, তো অনেকক্ষণ ধরে ও বসে আছে আর লাড়ুগুলো না হাতের ঘামে বেড়ে গেছে, মানে পানাপিনি হয়ে গেছে আর কি। পরে আমি কাজ করতেছি, ওকে করতে আমার হা করছে, আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছে চার তিনটা চারটা দিয়ে দিয়েছে ছোট ছোট গুলো আর কি, তাহলে খুব ভালো লাগলো মিষ্টি, মানে ওদের গাছের নারকেল লাড়ু খুব ভালো লাগলো,
নারকেল মিষ্টি সে কারণে নাকি ঘামে আরো মিষ্টি হয়ে
গেছে, আসলে খুব ভালো লাগলো আর কি। তখন এগুলো খেলাম, ও আমার ও হাসতেছে আর কি, আমি বললাম যে হয়তো বা প্রেম হলো আর কি এরকম একটা কিছু। তো এরপর যাই গুরু, তো আমি ওকে ডাক দিছি, ও পিছনে গেছে ওদের পাকের রুমের পিছনে গেছে আর কি। যাওয়ার পরে আমি বলছি কি তোমাকে, আমি আসলে একটা আমি ডাইরেক্ট কথা বলতে পছন্দ করি, আমি কখনো কাউকে এরকম ভালোবাসি নাই মন থেকে, আমার এই প্রথম হিসেবে তোমাকে ভালো লাগছে আমার দুটি চোখে, এখন তুমি ওরকম বাসবে, এর মধ্যে আমি একটা গান গাইতাম, একটা গান করতাম সবসময়, সেই গানগুলো আমি নিয়ে আসছি আপনার কাছে আছে আর কি, একটা গান গাইতাম সবসময় আমি, বুকের পিঞ্জরে রেখেছি তোমারে ভুলে যেও না আমায়, এই গানটা আমি মানে কবিতা স্টাইলে করে গাইতাম, বলতে এখান থেকে গেল আবার আবার বেরোতো, বেরোয় দেখতাম আমি, তো আর কি যাই হোক কই ভাই আপনি না খুব সুন্দর ভালো গান গান, আমি তো পারি আর কি মোটামুটি। তখন ওদের পাখির রুমের পিছনে একটা কি বললো তাকে যাও বোন না আর কি, আম গাছের ডাল তোল অনেক অন্ধকার, তো ওইদিকে শুটিং চলতেছে রাতের লাইট জ্বলতেছে, গানের একটা দৃশ্য পাঠ করবো, তো আমি যখন ওখানে যাই, যাওয়ার ওখানে স্টেজ বলি যে দেখো তুমি আমার দিকে তাকিয়ে থাকো ঠিক আছে, আমি তোমার দিকে তাকাই ঠিক আছে, কিন্তু কি কারণে এটা আমি আসলে বুঝতে পারতেছি না, তুমি বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু আমি বুঝি যে তোটুকু আমি সেটা বলবো, বললে যদি রাগ মানে রাগ করেন তাহলে আমি বলবো না, মানে রাগ মানে আপনি করে বলতেছিলাম তখন, কেন বলেন আমি আপনাকে অনেক পছন্দ করি ভালো লাগে, আপনি কি বললেন এটা কি বললেন আপনি আমাকে, হ্যাঁ এর মধ্যে আর একটা ছেলে আমাদের ইউনিটের লোক ঢুকে গেছে, চিন্তা করছে যদি জানাজানি হয়ে যাও প্রবলেম হতে পারে, যাই হোক আমি বের হয়ে যাই, ও অনেকক্ষণ পরে বের হয়ে চলে আসে। এই এখন আস্তে আস্তে ওখানে তিন চার দিন কাজ করি আর কি গুরু। তখন আমি যেদিনকে আমরা চলে আসবো ইউনিট বিদায় হয়ে যাবে, ও আমার সাথে সাদেবেও গুরু অনেক কান্না করতেছে তুমি চলে যাবা, এই তুমি হলো এখান থেকে যে ভালোবাসে বোঝা যায় যে আমাকে অনেক ভালোবাসে। তখন ও আমাকে বিদায় দিচ্ছে আর চোখের পানি পড়তেছে, আমি বুঝতেছি সরি গুরু। এর মধ্যে মাঝে আর কি ওদের বাবার একটা বাইক আছে ছোট, এটা হচ্ছে অল্টনের বাইক আর কি, অল্টনের বাইকটা আমি না চালাইতে গেছি, আমি চালাইতে গেছি মোটামুটি পারি চালাইতে, আমার একটা ছিল ফেজার গাড়ি ছিল, আমি ছোট বাবা আমি অ্যাক্সিডেন্ট করার পরে আব্বা এটা আমাকে দেয় না আর কোনো আর চালাইও না, তো আব্বা গাড়ি চালাই দেয় না, তো ওই ওই গাড়িটা চালাইছি, চালানোর পর কত দূর গেছে স্টার্ট বন্ধ হয়ে গেছে, আমি আর পারি না। তো আমার যে আমার শুভাকাঙ্ক্ষা যে আমার সবসময় পাশে থাকে যে আমার আমি যাকে খুব ভালোবাসি যে ছেলেটা, তো ও ভাই আপনি পারবেন না আপনি আমার কাছে দেন, আচ্ছা ঠিক আছে চালাইছে। এর ভিতরে ও ওই আমার যে আমার সহকারী ও ওই মেয়েটাকে নিয়ে আসছে ওর পাশে, নিয়ে আসার পরে যখন আমরা চলে যাবো সন্ধ্যা সন্ধ্যা হয়েছে গাড়িও চলে আসছে, তখন আমাকে বলে আই লাভ ইউ। আমি তো এটা কি তোমার মনের কথা যে তুমি আই লাভ ইউ? সত্যি করে আমি তোমাকে একটা কথা বলি, আমি কখনো কাউকে লাভ করি নাই, যদি ভালো যদি মনে হৃদয় থেকে যদি তোমার তুমি ভালোবাসো তাহলে ভাইস না, নাহলে ভাইস না। আমি কান্না করি অনেকক্ষণ গুরু, তারপরে ও বলছে তুমি কান্না করো না প্লিজ, তুমি কান্না করো না, আমি জীবনে তোমার কখনো কষ্ট দেবো না। তখন আমাকে আমার গালে একটা পাপ্পা দেয়, তখন আমি আরো ভালো লাগছে যে না আমাকে অনেক ভালোবাসে গুরু। এখন আমার সাথে কীভাবে যোগাযোগ করবো? আমার হাতে তখন তিনটা মোবাইল, আমার একটা ছিল স্যামসাং গ্যালাক্সি নোট F5 যেটা ওইটা ছিল, আর ছিল দুইটা সিম্ফনি। তো আমার যে ছেলেটা ছিল ওরা বলতেছে কি আমি তো ওর সাথে কীভাবে আমি যোগাযোগ করবো, কথা বলবো কীভাবে, তো এটা কীভাবে সম্ভব? ওর কাছে তো মোবাইল নাই, যে মোবাইলটা স্যার আম্মুর, তো ফোন তুলতে আমি পাবো না। আমি কী করছি, এর মধ্যে রাগেও ফোনটা না আমার সাথে কথা ভালোভাবে বলতে পারে না, দেখে আমার মনটা খারাপ, ফোন দিতে দিতে পারি নাই এর জন্য মনটা খারাপ লাগতেছে। তো ওই যে নাম্বারটা আমি মিস করে ব্যাক করছি, আমি দেখো আমি মরে যাব, আমি এখন যে অবস্থা আমি তুমি দেখো দুই তিন দিনে আমি কখনো প্রেম করি নাই, তোমাকে দেখার পর থেকে আমি তুমি যখন আমাকে পাপ্পা দিচ্ছ এবং তুমি যখন আমাকে ওই কি বলে জাম্বুরা মাইখা আমাকে খাওয়াইছিল আর কি, তুই খাওয়াইছো এগুলো আমি বলতে পারতেছি না, তো তুমি যদি আমাকে ভুলে যাসো না আমি কিন্তু আসলে বাঁচবো না, আমি কিন্তু মরে যাবো গুরু। তিন চার দিনের ভিতরে আমি এত ইমোশনাল হয়ে গেছি ওর প্রতি, আর আমার আমার একটা ইমোশনাল দেখছি গুরু। তারপরে আমি চলে আসি, অনেক কান্না করি, এই যে আমার ছেলেটা সহকারে ও আমার জনাইদের কান্না করছে, বাবা তুমি কান্দ না, ও তোমার তুমি ওকে কষ্ট দিও না। আমি বলছি দেখো আমি জীবন ওকে কষ্ট দেব না, আমি জীবনে কাউকে ভালোবাসি না। হ্যাঁ আমি বাসি, সবাইকেই বাসি, বন্ধু হিসাবে আমি সবাইকে অনেক ভালোবাসি, কারণ আমি ভালোবাসার কাঙ্গাল, মা আমাকে অনেক ভালোবাসে, মাকে আমি ভালোবাসি, সবাইকে আমি ভালোবাসি, কিন্তু আমার যে লাইফ পার্টনার হিসেবে একজনকে ওই বন্ধু হিসেবে তাকে শেয়ার করবো ভালোবাসবো ওই রকম তো মানুষ আমার নাই, কাউকে বাসি নেই। যাই হোক এক পর্যায়ে ও আমি সেটা ঢাকা চলে আসি, কথা হয় গাড়িতে গুরু, আমি 1000 টাকার লোক দিছি আমার ফোনে, তো মাঝে একবার বিকাশে টাকা ছিল, অল্প টাকা ছিল কেটে গেছিলাম, কিন্তু কেটে গেল টাকা ছিল কেটে গেছে, পরে আমি 1000 টাকা লোন দিছি বাংলা লিঙ্কে, অন্য আমার বাংলা লিঙ্ক ছিল, দিয়ে কথা বলতেছি বলতেছি গুরু আমি বাসায় ঢুকতেছি ক্লান্ত, মানে শুটিং করছি এবং জানি ওদের খুব ক্লান্ত, আমি ফোন কাটতেছি না, টয়লেটে যাচ্ছি ফ্রেশ হচ্ছি, আমি ফোন কানে ফোন কাটতেছি না, করতে করতে গুরু সকাল 8টা বেজে যায়, কথা শেষ হচ্ছে না,
টানা কতক্ষণ চলতেছে,
মানে একদম ওই গাড়ি থেকে ওদের ওই মানে ওদের কুচ্ছে আমার একটা ব্রিজ আছে বিক্রমপুরে, ওখান থেকে কথা বলা শুরু স্টার্টিংটা, ওদের এলাকার সাইডে আসি তারপরে কথা বলি, ওখান থেকে আসতেছি বাসায় ঢুকছি, বলছি লাইনে থাকো আমি ফ্রেশ হয়ে আসি, লাইনে আছে, তারপরে আপনার বুঝে ঠিক মতো খাওয়াও করি না গোসলও করিনি, ওভাবে কথা চলতেছে একেবারে সারা রাত, সারা রাত কথা বলছি, পরে কথা বলতে বলতে 7টা 8টা বেজে যায় এরকম, আমি তখন চিন্তা করে চোখে ঘুম ঘুমাই গেছি, আবার বলে হ্যালো হ্যালো হ্যালো, আমি বলছি ও হ্যাঁ বলো কথা বলো, বলতে যে বলো বলতে বলতে, আর আমি এবার কি করে প্রচন্ড গান শোনাতাম, মানে ছন্দ দিয়ে খুব সুন্দর করে গান শোনাতাম, ও শুনত খুব পছন্দ করতো, অনেক ভালো
পছন্দের গান কোনটা সবচেয়ে?
এখন তো আমার মুভি আমি একটা মুভি বানাচ্ছি, ওই মুভিটার এই গান আমার সবচেয়ে প্রিয়।
না ও পছন্দ করতো সবচেয়ে, তোমার কণ্ঠে কোন গানটি?
আমার এই গানটাই সবচেয়ে বেশি পছন্দ করে, যেটা ওকে নিয়ে গাওয়া, ওকে নিয়ে চেতনা, ওকে নিয়ে সব। তো ওকে তখনই বলছিলাম যে তুমি যদি আমাকে কখনোই ছেড়ে যাও কখনো যদি ভুলে যেতে চাও তখন এই গানটা আমি এই গানটা হিট করবে আজকাল কাল করে।
কি গান?
গানটা হলো যে কারণে চোখে জ্বর জল জ্বরে যায় অভিযোগ।
লেখা
এটা আমার সম্পূর্ণ কম্পোজিশন আমের, আমার একটা ছোট ভাই আছে রিমন, ও আর আমি দুজনে মিলে গানটা।
তোমাদের লেখা এবং তোমাদেরই কম্পোজিশন?
আমাদের কম্পোজিশন, আমরা মিউজিক করছি, আমাদের সুর সব আমার, আমার ছোট ভাইটা রিমন, ওর সঙ্গে
একটু শুনি।
আমি ঈশ্বর দিয়ে শুনাবো। যে কারণে চোখে জল জ্বরে যায় অবিরল, কেউ তা খোঁজে না হৃদয়ের যে ব্যথা, জানো সে কথা আজ কেউ শোনে না, বোঝে না বোঝে না সে মন, বোঝে না বোঝে না বোঝে না সে মন, বোঝে না। এরকম আর কি গান, গানটা আছে, আমি আপুর কাছে দিচ্ছি, আপু বলছে হবে। তো যাই গুরু, ওকে এই গানটা শোনাতাম তো সবসময় ও ই করতো, তো আমি বললাম যে তোমার জন্য গান এই সিনেমা বানাচ্ছি, তোমার আমি আমার এটাই স্বপ্ন যে আমি তোমার যদি ভালোবাসি, ভালোবাসার প্রেক্ষাপট থেকে আমি এই সিনেমাটা বানাবো আমাদের ভালোবাসা নিয়ে। তো যাই হোক, ও খুব হ্যাপি, খুব ভালোবাসে আমাকে এখন অনেক। যাই গুরু, মাঝে খুব কথাবার্তা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এর ভিতরে ও একদিন বলতেছে কি তোমার সাথে আমি দেখা করবো, তো ওকে ওখান থেকে চলে আসে। দুদিন পরে আমি ওই শ্রীনগরে যাই, আমাদের ওই শ্রীনগর কলেজের পিছনে একটা বড় পার্ক আছে, ওই পার্কে যাই। তো ওখানে বসে ও আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে, দেখো তুমি আমাকে ভুলে যাবে না। তো আমি বলছি না তোমাকে কখনো বলবো না, আমি কেন তোমাকে ভুলে যাবো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপরে ও বলতেছে যে ঠিক আছে, তো আমার ও খালি কান্না করে যে তুমি কান্না করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, কান্না করো না। ঠিক আছে, যাই হোক, আমি যখন আমরা এরকম প্রতিদিন যাইতাম গুরু, আমি ঢাকা থেকে শ্রীনগর প্রতিদিন সকালে যাইতাম, ও কলেজে যাইতাম, ওখান থেকে কলেজ মানে সরকারি কলেজ, তো যে যখন বের হয়ে যায়, তো যখন বের হয়ে যাইত তখন আমি আর কি ওকে নিয়ে ওই পার্কে যাইতাম, কথা বলতাম প্রতিদিন, এরকম অনেক দিন গেছি।
মানে কি প্রতিদিন?
হ্যাঁ প্রতিদিন ঢাকা থেকে শ্রীনগর যাইতাম আর কি, যাইতাম আবার বাসা ঢাকায় ঢুকতে ঢুকতে প্রায় মাগরিব রাজনে সারাজন দিয়ে।
কতদিন হয়েছে এরকম টানা?
এরকম প্রায় 15-20 দিন।
আচ্ছা,
এরকম যাইতাম। তো আমি দেখলাম যে না, ও যাইতাম, আমার ভালো লাগতো যে দেখতো, আমার খুবই করতো, এরকম প্রতিদিন যাইতাম। তো যাই হোক, এক পর্যায়ে ও বললো কি ঠিক আছে তাহলে আমি ঢাকা আসতেছি আর কি। যাই হোক, ঢাকা আসছে আমাকে দেখতে, ও আমার জন্য ই নিয়ে আসছিল বাড়িতে করে, নুডলস নারকেল দিয়ে সুন্দর করে পাক টাক করে ওইটি নিয়ে আসছিল। আমি ওগুলা খেলাম, তারপরে আমি সব খেতে মানে ফ্রিজে বা রাখে দিয়েছি যে খুব টেস্ট লাগছে, বলছি যে তুমি ওগুলো আনলা কেন, বলছিল তুমি একদিন বললা যে ওগুলো খাইতে, আপনি বাসায় নুডলস খাচ্ছিলাম, তুমি বলছো যে আমার খুব খাইতে ইচ্ছা করে, এই কারণে আমি তোলা দেখা করতো সেই জন্য বাড়িতে বলে নিয়ে আসলি। তো আমার মা জিজ্ঞেছিল এটি কথা, বলতেছে আমি টিফিন খাবো ওই জন্য নিয়ে যেতে, আর কলেজে যায় না, সকালবেলা ঢাকায় চলে আসে, 6:30-7টার দিকে চলে আসছে, আমি সকালবেলা ওই বাসায় গেট খুলে না, বাড়ি এলার বলে আমি গেট খুলে আমি পরে রিসিভ করি গুলিস্তান থেকে নিয়ে আসি রিক্সা, রিক্সায় বাসাতে যাই গেলাম থাকতে, মানে বিকাল পর্যন্ত ছিল। থাকার পরে ও মানে খুব ইমোশনাল হয়ে যাচ্ছে যে দেখো আমি কি করব, আমি নিজেও জানি না কি হবে না হবে, মানে এরকম ধরনের বিভিন্ন মানে কথা বলতেছিল। এক পর্যায়ে যাই হোক, আমি ওকে বলতেছি যে তুমি ইমোশনাল হয়ে না, আমার বাবা মা কোনোদিন তোমাকে ফেলাবে না, আমার আব্বা আমাকে অনেক ভালোবাসে, সে ভালোবাসার মানুষটাকে যদি আমি এরকমভাবে বাবাকে বলি তোমাকে কখন ফেলাবে না। এবারে যাই হোক, ও বাড়িতে আবার ওকে পাঠাই দিছে, ও যাবে না, ও বলছে আমি যাবো না, আমরা বিয়ে শুধু করবো। আমি বলছি না দেখো, এবার বিয়ে শুধু করা ঠিক না, আমরা একটা আনুষ্ঠানিক বা বিয়ে করবো। যাই হোক, আমার ওই যে আমার আমার যে ছোট ভাইটা যে আমার শুভাকাঙ্ক্ষা, ও বলছে ঠিক আছে ভাই তোকে পাঠাই দেন, ওকে পাঠাই দিচ্ছে। পুরো বাস তো যাচ্ছে, আমি ওর পিছে পিছে দৌড়াচ্ছি, যাচ্ছে গাড়ি, আমি পিছে দৌড়াচ্ছি। তো বাজার ওই হেল্পাররা দেখতেছে, জিজ্ঞাসা কে, বলতেছে আপনার স্বামী নাকি, এত ভালোবাসো আপনাকে, অনেক ভালোবাসো আমাকে। তো সাথে সাথে আমাকে একটা ফোন দিল, কান্না করতেছে, এর মধ্যে পিছন থেকে একটা রিক্সা না আমার পিছন থেকে মেরে দিয়েছে আর কি সাইডে, তো পাটা পা কেটে গেছিল একটু আর কি। যাই হোক, এটা আবার আইসা দেখছে পরে, তখন ও জড়ে দেওয়ার কান্না করেছে, তুমি আমাকে এত ভালোবাসো, আমি দেখো ভালো তো বাসি, ভালো তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু ভালো তো তুমি আমাকে বাসো, কিন্তু তোমার এই ভালোবাসাটা আমার কাছে থাকবে কিনা, তুমি রাখতে পারবা কিনা, সেটাই আমার বড় একটা প্রশ্ন। পরে বলতেছে কেন, আমাকে দেখো মাঝে কিন্তু একটা ভাড়া যাচ্ছে কয় কি, আমি তোমার বাড়ি থেকে কিন্তু একটা কোশ্চেন পাইছি, সেই কোশ্চেনটা কিন্তু খুব খারাপ। ইভেন আমার, তুমি আমাকে একটা কথা বলছিলে যে আমাকে যদি তোমার পেতে হয় তাহলে এভাবে পেতে হবে, হয়তো বাগায় নিতে হবে অথবা কিছু। আমি তো চিন্তা করছি তোমার আব্বা আম্মা যদি একটা মাইনে নেয় তাহলে একটা সামাজিক ভাবে যদি হয় আমারও চিন্তা, খুব একটা বড় আনুষ্ঠানিক ভাবে বিয়ে শাদী করবো, ভালো হবে। ওকে ফাইন যারা ওকে ওই পাঠিয়ে দিলাম বাড়িতে, বাড়িতে চলে গেল গুরু। যাওয়ার পরে ও বাড়িতে গেল, কলেজ টলেজ গেল, পরীক্ষা দেবে ইন্টারের পরীক্ষা, তো দীক্ষা দিবে ফাইনাল পরীক্ষা দেবে ইন্টারে, তো টেস্ট আর কি, টেস্ট পরীক্ষা দেবে, এখন সবকিছু ফাইনাল করতেছে। এর ভিতরে গুরু ওর ওর যে আমি মোবাইল সেটটা দিয়ে আসছিলাম, তো মোবাইল সেটটা বালের সেট নিজে কভারে আছে, এর মধ্যে বড় আপু গেছিল বাড়িতে, বড় আপু গেছে বাড়িতে, তোর বালিশের নিচে জাগালো দেখে মোবাইল একটা, তো মোবাইলটা দেয় মোবাইলের ডিসপ্লেতে, আবার আমার পিক দেওয়া, আমার ছবিটা দেওয়া আর কি। দেখে তো অবাক হয়ে, তুই মোবাইল চালাইতেছিস কার মোবাইল, এটা কি, এটা ওর বাপের দেখ, আমার ওই ওর বাপের দেখছে দেখে তখন এ বলতেছে কি এটা তোর রনির মোবাইল, তো ছবি রনির, তো ও ও মোবাইল এখানে রেখে গেলো কেন, এখন এটা নিয়ে মানে মানে খুব মানে অন্যের উল্লাখ ঝগড়া করতেছে। এর ভিতরে ও কি করছে, ঠিক আছে তো বাবা এটা মনে হয় দুলে ফেলাই রাখছে, তো আমি এখানে পাই, আমি বালিশ নিচে রাখছি, এখানে কিন্তু চালাইনি, ও মিথ্যা কথা বলছে, বাবার সাথে যাবে এটা বাঁচার জন্য। তো আমি একবার যাওয়ারে বললাম কি যে তাহলে তুমি কি করবা, কি করবা তুমি এখন, বলতেছে আমি কি করবো, আমার তো কিছু জানা নেই, তুমি একটা কাজ করো, আমি পরীক্ষা যদি দেই তাহলে এই এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু করবে, তোমার ফোন দেবে, বিভিন্ন ধরনের মানে চাপ টাপ করবে, তো এটা দরকার নেই, আমি একটা কাম করি, আমি পরীক্ষাটা দেবো না, আমি তোমার কাছে চলে আসি, আমি কি না দেখো তুমি আমার আম্মার সাথে আবার কথা বলতো, আমি বাড়ির বাবার নাম্বার দিছি, আম্মুর নাম্বার দিছি, কথা বলতো আমার মাকে, আবার মা বলতো, মা আমি কখনো রনিকে কষ্ট দেবো না, তোমার মা বলতো, মা যে দেখো ও কিন্তু অনেক আবেগী একটা ছেলে, ও যদি কাউকে ভালোবাসে হয়তো বা মরে যেতে পারে, কারো কোনো কিন্তু কষ্ট দেবে, কারণ ওকে আমি জানি আমার ছেলে, আমি ঢাকা গেছি, ওরা যদি কেউ এক কাপ চা খাওয়ায় তার ওর কাছে যদি 50 টাকা থাকে ও দিয়ে দেয়, মানে এতটা ওইরকম ছেলে, তো আমি চাই না বাবা তুমি ওকে কষ্ট দাও, কষ্ট দিও না কখনো, মানে এরকম ভাবে বলতো ওনার ভালোবাসার মানুষটাকে। তো বলছে যে মা আমি কখনো কষ্ট দেবো না, আর আমি কখনো ওর হাত ছেড়ে কোথাও যাবো না, তো মা বলছে ঠিক আছে ওকে ফাইন, তাহলে তুমি যদি ওরা বাঁচতে পারো ভালো, আমি মেনে নিতে পারি, তুমি যদি না বাঁচতে পারো তাহলে মেনে নেওয়ার মতন আমার যুক্তি এখানে নাই। তো যাই গেল গা, এখন ও যখন আসে গুরু আমার কাছে, যখন চলে আসে, যখন চলে আসলো গুরু, তখন আমি ওকে একটা কথাই বলছি যে তুমি এই যে চলে আসলো আমার কাছে, এখন আমি কি করব, আমি আসছি এখন তোমার কাছে বাইরে আসবো, আচ্ছা ঠিক আছে তুমি চলে আসো, ওই বাড়ি চলে আসলো গুরু, আমি ওর রিসিভ করলাম, ওই গুলিস্তান থেকে নিয়ে আসলাম, নিয়ে আসবার ওদিনকার গুরু আমার ওই সিনেমা শুটিংয়ে যাবো, ওদিনকার আমার ছিল শুনুন প্রায় 7-8-9-10 লাখ টাকার মতন আমার পকেটে ছিল, আব্বা দিয়ে গেছে কিছু এবং বড় ভাইয়া কিছু দিচ্ছে, দিয়ে টাকার টাকা নিয়ে আমি শুটিংয়ে যাবো আর কি, এরকম কিছু। তো এই টাকাগুলো আমি এবার ওর কাছে দিচ্ছি যে তুমি যখন আসছো তো তোমার কাছে রাখো, আমি এবার যাচ্ছি। তারপর আমি এবার আমার বড় ভাই আছে তার কাছে আমি চলে যাই গুলিস্তানে। তো এর মধ্যে ফোন আসতেছে অনেক দূর থেকে, ফোন টোন আসতেছে যে রনি কাছে সম্ভবত মেয়েটা আছে, তো আমার কাছে যখন এটা বলো তো আমি বলছি ঠিক আছে ওকে, আমার কাছে মেয়েটাই নাই, আপনারা একটা কাজ করেন দেখেন কোথাও কিনা আছে কি, ওর নাম্বারটা আমি আমার নাম্বারটা বন্ধ করে দিছি যে তুমি এই নাম্বারটা চালু করো না, ওর নাম্বার বন্ধ করে দিয়েছে। তো করতে করতে একটা ডিবি পুলিশ আবি যাবি নিয়ে আসছে, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, হয়তো ওর কাছে নিয়ে আসে, ওর মোবাইল পাওয়া গেছে, বিভিন্ন কাহিনী এরকম হ্যারাস করতেছে, এবং যে মাধ্যমে যে ডিরেক্টরটা ছিল তাকে হরাস মানে খুব এ করতেছে, তারাও খুব চাপ দিতেছে যে এরা পুলিশ টুলিশ বয়ন হইতেছে, তো সে আমার এই ধরনের ফোন দিয়ে এই ধরনের কথাগুলো বলে। আমি আচ্ছা ঠিক আছে আপনার কোথায় আছেন, মগবাজার, আমি তো মগবাজার আমি নাই গা, আমি আছি পল্টনে, পল্টনে আসেন, পল্টনে হেরে গেছে। যাওয়ার পরে দেখছি সবাই গুরু সবাই গেছে, যাওয়ার পর আমার সবাই বলো তোমার কাছে থাকলে তুমি বলো সামাজিকভাবে বিয়ে হবে এবং খুব ভালোভাবে বিয়ে হবে, ধুমধাম করে আমরা বিয়ে করবো, তুমি বলো। আমি বলছি আমার কাছে নাই, আমি এখন নাসিক আছি। এর মধ্যে অনেকটা খুব জ্ঞান জামার মারামারি হয়, আমার বড় বেলা লাগে একটু সিনকেট হয়, তখন আমি একটু খুব ঝামেলা হয়, তারপর যাই হোক উপরে চলে যাই। তারপরে ওপারে গেছে, যাওয়ার পরে তারা সবাই অফিসে বড় ভাই বসছে, ওখানে বসার পরে তারা বিভিন্ন ধরনের কাহিনী করতেছে, আমি তো বিতারি সেটা বসে আছি, বসে আছি, তখন বলতেছে আমার যে মুভিটার হিরো ও ছিল, ও বলতেছে বন্ধু তুমি এখন দিয়ে দাও, কারণ তুমি শুটিংটা করবো অনেক টাকার বাজেট, অনেক একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম, এখান থেকে তোমার উঠতে অনেক কষ্ট হবে, তুমি যদি এখন এইটা নিয়ে ই করো তাহলে তুমি সিনেমাটা শেষ করতে পারবো না। তো আমি এক বলে দেখলাম যে আসলে কথা ঠিক, যদি সামাজিক ওরকম হয় তাহলে প্রবলেম নেই গুরু। এখানে মাঝে একটু কথা ভুলে গেছি, ও যখন আমার কাছে চলে আসছিল গুরু, তখন ও মানে ওকে আমি মানে ওই কোরআন শরীফ ইভেন তখন বিয়ে ওরকম সময় বিয়ে করার মতো কোনো ই ছিল না, স্কোপটা পাইনি, একদম শুক্রবার ছিল দিনটা, যাক পরে আমি ওরে আমি ওই কোরআন টোরআন দিয়ে যখন আমার দ্বারা রাতে থাকতে থাকবে তো আমি বলছি ঠিক আছে তুমি যদি থাকবে তাহলে আমি এভাবে চাচ্ছি না আরকি তারপরে কোরআন শুরু করে বিয়ে করছে আরকি তো যাই গুরু তারপরে ও চলে গেল আমি ওর বাবা মা আসলো সবাই ওখানে বসলো ওই অফিসে বসার পরে বলতেছে যে মেয়েটা রনির কাছে আছে দেখেন আপনি জিজ্ঞাসা করবেন তখন বলছে হ্যাঁ আমার কাছে আছে রনির কাছে আছে তারা বললো যে রনি তাহলে তুমি মেয়েটা আন বিয়ে ভাবে হবে এর মধ্যে ওই মেয়ের বাবা বলছে যে আমরা সামাজিকভাবে বিয়ে দেব ইভেন খুব ভালোভাবে অনুষ্ঠানকে বিয়ে দেবো কিন্তু মেয়েটা দেন আমি যদি মেয়েটা না নিতে পারি আমার মান সম্মান থাকবে না হ্যাঁ খুব সমস্যা হবে এবং সে এলাকার মানে মেম্বার আর কি রানিং না অনেক আগে মেম্বার যাই হোক পরে আমি দিই তখন সে বলছে যে আমি আমার ভাই বলছে তাকে যে মেয়েটা দিব ঠিক আছে আপনি দিতেও পারেন বিয়ে না দিতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আর একটা এখন একটা কথা আছে যে আপনি বিয়ের রনির কাছে দেন বা না দেন আপনি নবীজি সাফায়াত করবেন না আপনি চা মন আপনার মন থেকে একটা কথা বলেন যে আপনি কি করবেন তখন সে বলছে যে আমার মক্কা শরীফের কসম এবং আমার নবীর সাফায়াত নিয়ে যে কসমটা এটা নিয়ে বললাম আমি রনির সাথে আমি বিয়ে দেব ইভেন আমি অন্য কোথাও বিয়ে দেবো না তখন আমি নিশ্চিত হলাম ঠিক আছে তাহলে আনতে যাই তখন আবার আনতে চাচ্ছি গুরু ও আসবে না ও বলতেছে আমি এখান থেকে যাবো না আমার যদি না আমার তার লাশ নিয়ে যাবো তাহলে তুমি আমাকে দিও না আমি সুইসাইড করবো খালি এরকম বিভিন্ন ধরনের কথা বলছে আমাকে দেখো আব্বু মেনে নিছে সে রাজি হয়েছে সে আমাদের ভালোবাসা মেনে নিছে সে আমাদের সামাজিকভাবে বিয়ে দেবে তখন বলছে যে ঠিক আছে তাহলে চলো যাবো এখন চলে যাবো কইতে কইতে ও বাথরুমে যায় তখন বাথরুমে যায় সেন্স হয়ে যায় মানে পড়ে যায় মাথা মোটা মানে খুব সমস্যা হচ্ছে ওকে নিয়ে কিভাবে যাবো এখন তো মাথা পানি টানি সুস্থ করি সুস্থ করার পরে ও কান্না করতেছে রাস্তায় যাচ্ছি এশিয়ানে যাচ্ছে এগুলো মেয়েতে পল্টনে তখন প্রচন্ড কান্না করতেছে সবাই তাকা দিচ্ছে রাস্তার ভিতরে কি হলো কেউ এরকম হলো নাকি তো আমার এলাকাতে যখন বেরোয় যাচ্ছে সবাই দেখতেছে কি রে এরকম কান্না করতেছে কেন আমাকে জিজ্ঞাসা করতেছে আমি বলছি না কিছু না এরকম এমনি যাইতেছে একটা কাজে যাইতেছে তো যাই করে আমি ওই অফিস থেকে ওর আব্বা আম্মার কাছে দিয়ে দিই আমাকে তারা বলছে রানি তুমি শুটিংয়ে যাও আমরা শুটিংয়ে যাবো তোমার দেখতে যেভাবে হোক তুমি চালিয়ে যাও তোমার সেই জায়গাটা গুরু ঠিক আছে আমি দিয়ে দিই ওকে তখন দিয়ে দেওয়ার পরে আমি ওকে একটা কথা বলি যে দেখো যোগাযোগটা বিচ্ছিন্ন করো না তাহলে আমি কিন্তু থাকতে পারবো না তখন ও আমি ও আবার বলছে যে তুমি আব্বুকে বলো আমি তোমার সাথে কথা না বলি কিন্তু আমি থাকতে পারবো না তাহলে কিন্তু আমি একটা কিছু করে ফেলবো আমি আবার আব্বুর পাউজার দিব বাবা আপনি এইটুক রিকোয়েস্ট আমার রাখেন যে ওর যোগাযোগটা আমার কাছ থেকে বন্ধ করেন না তখন বলতেছে যে ঠিক আছে আচ্ছা ওকে যাও তো যাই হোক গুরু এরপর দে ও চলে গেল এক মাসের মধ্যে ও চলে ও না সরি ও চলে গেছে যাওয়ার পরে আমি এদিকে শুটিংয়ে চলে গিয়ে শুটিংয়ে গেছে শুটিংয়ে গেছে প্রতিদিন কথা হয় খুব ভালো হয় ফোন টোন দিতেছে কথা হচ্ছে এবং ওর ছোট ভাইয়ের সাথে সবার সাথে সবাই কথা বলে শুধু ওর আম্মু আমার সাথে প্রথম কথা বলতো না আর তার ছোট বোনটা আমাকে মানে মানে খুব ঘৃণা করতো মানে ঘৃণার পাত্র মতন যে মানে খুব ঘৃণা করে আর কি যাই হোক আমি ওদের সাথে কথা বলতাম না আমি সবাই বলতাম সেটা আমি তোমাকে ফোন দিছি ওর আমি ফোন দিয়েছি দেওয়ার পরে আমি মানে যাক পরে আবার ফোন দিলাম দেওয়ার পরে আর কি ও বলতেছে ঠিক আছে ওকে তুমি এটা নিয়ে কষ্ট পেয়ে না আমি দেখতেছি তো খুব ঝগড়া করলো
অসুবিধা নেই
পরে যাক গুরু ও ওর আম্মুল্লাকে চিলে চিলে করতেছে আমি দেখো মা তুমি চিলে চিলে করো না মা ছেলেকে বকবে আবার আদর করবে তুমি ছেলে যে করো না আমি বলছি আমি কষ্ট পাই না শুধু একটু কষ্ট পাইছি তোমার ছোট বোনটার বিহেভটা বলছে যে
ও ঘৃণা করে তোমাকে একদম
হ্যাঁ ও বলছে কি সে মারা গেছে আমি বলছি যদি মারা যায় তাহলে তো আমিও মারা গেছি ওকে একা কি মেরে ফেলো না প্লিজ বোন আমার পরে ও আর কি গুরু ফোনটা রেখে দেয় আমি কি বলবো আমি তো শুটিং করতেছি দেখ পরে আর কি আমি আর ফোন দিলাম সেবার আমাকে ওই সে সারাক্ষণ ফোন দেয় আমি কথা বলি আমি এবার ফ্রি ফিল আমি ওকে ফোন দিই কথা হচ্ছে বেরোবো একটানা কথা হচ্ছে কথা বলতেছি তারপরে যাই কথা বলতে বলতে ও আমি ঢাকাতে শুটিং শেষ ঢাকাতে আসি আসার পরে আমার বলতেছে গার্জিয়ান তুমি গার্জিয়ান পাঠাইলো গার্জিয়ানের আমার আব্বা আমার বড় ভাই প্রায় আপনার 15-20 দিন পরে যায় মানে সামাজিকভাবে বলছে ঠিক আছে আসেন পরে যায় তো ও আমাকে বলছে আমার যাকে আমি এত ভালোবাসি এত ভালোবাসার মানুষকে ও আমাকে বলছে যে তুমি আমাকে কি দিলে ই করবা তখন গুরু আমাকে ই দিছিল যে তুমি আমাকে একটা লেহেঙ্গা দিও তো আমি লেহেঙ্গাটা ইন্ডিয়া থেকে আমি নিয়ে আসি, আমার বড় ভাইকে বলি ইন্ডিয়া থেকে একটা লেহেঙ্গা নিয়ে আসি ওর জন্য, আর ওর জন্য ডায়মন্ডের আংটি বানাই, আর দেড় ভরি একটা চেইন ইভেন এগুলো বানাই, আর সুন্দর করে আমি রেখে দিছি যে ঠিক আছে বিয়ের সময় নিয়ে দেবো। তোমার আব্বু আর বড় ভাই তবে সবাই যখন গেছে ওদের বাড়িতে, এগুলো আমি দিয়ে দিছি যে একটা ডায়মন্ডের আংটি দিয়ে দিছি যে একটা লাম্বু এঙ্গেজ করে নিয়ে এসো, তো কনফার্ম বিয়ে হবে। তো যাই গুরু সবাই গেল, যাওয়ার পরে ওদের বাড়িতে মানে কেমন যেন এলোমেলো, মা গেছে তারা বিয়ে শাদীর কথা বলবে তা সেটা না, মানে এলোমেলো কেমন যেন একজন একজনের কথা বলে, একজন একজনের কথা বলে। তো এক পর্যায়ে যাই হোক, আমার যে বড় ভাইটা সে ওর একটু দলীয় লোক, তো তো সে ওখানে বলতেছে যে আমরা কি আসছি একটা কথা বলতে, আমাদের যদি মূল্য না থাকে বলে আমরা চলে যাবো। তো যাই হোক, ওখানে এক এলাকার চেয়ারম্যান টেয়ারম্যান সবাই ছিল, না ঠিক আছে বসে কথা বলবো। তো আমি একদিক দিয়ে বলবো গুরু, আমার শ্বশুর মানে মানে মেয়ের বাবা মানে খুব ভালো, সে অনায়েস্ট ভালো লোক, সে তার মতন লোক হয় না আমি মনে করি, কারণ সে আমাকে অনেক পছন্দ করে। এটা এখন পছন্দ মানে কি হলো আমি নিজে বলতে পারতেছি না গুরু। তারপরে আমি সে গেল, যাওয়ার পরে বলছে এক সপ্তাহ পরে মানে মেয়ের আম্মু বলতেছে যে ঠিক আছে আমার তো শ্বশুর নাই আমার বাবা আছে, সে আসলে এক সপ্তাহ পরে আপনারা আংটি টাংটি পরে নিয়ে যান। ওকে ফাইন, গুরু পরে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ পাঁচ সপ্তাহ সপ্তাহ যাচ্ছে যাচ্ছে কোনো খবর নাই। এক বছর পরে আমি আর সহ্য করতে পারিনি, সহ্য করানোর পরে আমি আর মাঝে আমি একটা সিনকেট করে ফেলছিলাম আর বিষ খেয়েছিলাম আর কি। বিষ খাওয়ার পরে আমি গুরু মানে বিষ খেয়েছিলে কেন মানে ওকে ওর সাথে আমার এখন কোনো দিক দিয়ে যোগাযোগ করতে দিচ্ছে না, মানে খুবই মানে সব দিক দিয়ে মানে বিচ্ছিন্ন করে ফেলছে। এখন বলতেছে কি যে তুমি কি করবা, আমার বাবা তো তোমার সাথে দিবে না, আর বিভিন্ন ধরনের কথা বলতেছে। আমি আমি কি করবো কিছু বুঝতেছি না। আমি বলতেছি কি তুমি কি সব ভুলে গেছো যে আমি তোমাকে এতটা ভালোবাসি এবং এতটাই তোমাকে আমি কাছে রাখছি, সেটাকে তুমি ভুলে গেছো? তুমি কি বলতে পারো এটা আমার বুকে সুইটা সবসময় তোমাকে না খাওয়াই দিলে তুমি খাইতে না, তোমার জামা কাপড় রেস্তায় না খাওয়াই দিলে তুমি পড়তাম না, এটা ভুলে গেছো? আমি জীবনে এটা বলুম না। তখন হয়েছে কি ওই যখন ফোনটা দেয় গুরু, তখন ওর আম্মু এটি শিখাই দিচ্ছে যে তুই এগুলো বলবি না বললে আমি আমি মানে একটা সার্কিট করাইছে গুরু বুঝছে না। তো যাই হোক ওইভাবে বলছে এক পর্যায়ে বলতে বলতে আমি এর মধ্যে আমার আর মনটা মানে না গুরু, ওইদিকটা সিনকেট করে ফেলছি। করার পরে আমি প্রায় সতেরো আঠারো দিন পর্যন্ত মানে খুবই শারীরিক অবস্থা খুব খারাপ, তার ভিতরে অনেকগুলো কাজ জমে থাকে করতে পারি না, মা বাবা মা খুব টেনশন করতে থাকে যে রনি বাবা কেরম গুরু আপনি রাগ করেন না এবং আমাকে এরকম খারাপ চোখে দেখেন না। ওটা ওই যে ইরিদানে ওষুধ দেয় না ওই যে এনডি না কি ওইটা, আর হলো তারপরে কি হয়েছিল ওইটা ওইটা আবার ক্রাশিংতে গ্রিসেলিন পাউডার অনেক কিছু মিক্স করেছিলাম, মানে ওরা কথা বলতে বলতে এগুলো আর ডেলে ফেলছে। এগুলো
খাওয়ার পরে কি হয়েছিল?
খাওয়ার পরে গুরু আমার মনে হয়েছে যে আমার দিকে কিছু নাই আর কি,
আর বাকি যারা তোমাদেরকে ভালো তোমাকে ভালোবাসে তারা যে কথা বলছিলে তুমি যে ছোটবেলা থেকে অনেকের আদর নিয়ে বড় হয়েছে তাদের কোনো মূল্য নাই? ওদের কোনো মূল্য নাই তাহলে তোমার লাইফে যে বাপ তোমাকে এত ভালোবাসে, যে বাপ মাকে সম্মান বড় করবে দেখে তোমার ঢাকা শহরে আসা এত বড় বড় কাজ হাতে নেয়া, আর সেই মানুষগুলোর মূল্য তাহলে তোমার কাছে নাই?
আসলে আমার মা আমাকে প্রচন্ড ভালোবাসে এবং আমার মার কাছে যাই চাইছি, মা কখনো না করেন নাই। আমি যদি দশে টাকা লাগে আমিও লাগবো, আমি সবসময় দিতে তো বাবা বাবার কাছে ছিল বাবা দিত, বড় ভাই এখানে না করতো মেজো ভাই না করতো যে ওরে দিচ্ছ সিগারেট বেরিয়ে খেয়ে নষ্ট করবে যে করো না, আমি ভাই আমি কিন্তু খাই না, তুই খাইতে কতক্ষণ তোর বন্ধু বান্ধবের অভাব নেই, আমি কখনো কিন্তু কোনো কিছুই করতাম না। কিন্তু আমি যোগে এত ভালোবাসছি এত ইমোশনাল হয়ে গেছি, আম্মু বলতো বাবা তোমার একটা কথা বলি তোমার রাগ ঠিক আছে বেশি কিন্তু তোকে ভালোবাসো, যে তোমাকে যদি ওরকম ভালোবাসে তুমি কিছু করো না, ওরা আমাকে অনেক ভালোবাসে এখনো বাসে। কিন্তু সেটা হচ্ছে
তারপর কি হলো?
তারপরে যাই হোক গুরু আমার এরকম অবস্থা, আমার মা কোরআন শরীফ মানে খুব কান্না করতেছে, তারপরে আব্বা আসতে তোমার একটা কথাই বলছে যে বাবা বলছে যে রনির যদি কিছু হয়, যদি মারা যায় ভালোবাসার জন্য, তাহলে আমার আমার কি হবে, যার জন্য আমি এলাকায় ঢুকলে দুইটা ছালাম পাই, আমাকে সবাই সম্মান করে অনার করে একটা চা দেখে খাওয়ায় যে রনির বাবা খুব ভালো ইব্রাহিমের বাবা ওর এলাকায়, মানে আমার আব্বা মানে আমার কিছু নাটক অনেক হয়েছিল, আমি ওই তো অভিনয় করছিলাম আর কি, ওইটা দেখে গ্রামের মানুষ তো মানে খুব মূল্যায়ন করে আর কি, আব্বুকে দেখে খুব অনার করে সবাই এলাকার চেয়ারম্যান টেয়ারম্যান মেম্বার টেম্বার সবাই অনার করে, এই জন্য আব্বা বলে যে ওর যদি কিছু হয়ে যায়, ওর এমন একটা জায়গায় গেছে, ও একটা ভালো এখন ক্যামেরাম্যান হয়েছে, ওর একটা দক্ষ হয়েছে, ও একটা ক্যামেরার সম্বন্ধে জানে, ও ও খুব সুনাম হচ্ছে ঢাকাতে, আমার মোটামুটি সবাই প্রশংসা করে, উনি খুব ভালো কাজ করে, এটা গুরু তখন ওটা আর কি কাজ করে নাই, যখন ও আমাকে বললো যে আমি যা করছি ভুল করছি, তুমি তুমি না বলে যাওয়ার কথা বলে নাই, বলে যাওয়ার কথা বললে বুঝতাম যে না ও আমাকে এখন ভালোবাসে না, ও বলেছে যে ডিস্টার্ব করো না, যাই হোক গুরু আমি তখন কি করব, আমি সাদি ছিলাম মানে পারি মনে হয় যে লাভ দিয়ে আমি পুড়ে যাই, মানে এরকম এর মধ্যে আমার যে বাইরের কাছে দিয়েছিলাম মেয়েটা, সে আমার দেখতে দেখে উপায় উঠছে, সে এবার মানে কি করবে, সে ডাক দিছে আমি তোমার কাইটা আমি চলে আসি, ভাই এরকম চাই আমি আসি না, টেনশন করিস না, আমি টেনশন টেনশন করে নিই না, যাই হোক ভাই ভাই সব কিছুটা দেখতেছে, তারপর গুরু এক পর্যায়ে আর কি কি বলবো, আজ পরে সে আমাকে কিছুদিন আগে ও এর মাঝে আমার বাবিকে পাঠাইলাম, বাবিকে আবার আমার বড় বাবি আছে যে বাবির যে আমার ভাই যাকে ভাই ডাকছে আমি তার বউকে পাঠাইছি, সে বাবি গেছে তার ছোট ভাইকে নিয়ে গেছে, যাওয়ার পরে বলতেছে কি ঠিক আছে ওকে রনির আমি বোন, খুব ও লাইক করলো যে রনির বোন আমার আছে, তাহলে তো বাবা কিছু হবে, কিন্তু যখন ওর মা দেখছে মানে কুকুরের মতন তাড়িয়ে দিছে, মানে এত ভাবে মানে আমার বাইসটা পানি খাবে, খুব কান্নাগোজ পানির জন্য সে পানি জানলা থেকে দেয়, আমার নাম শুনতে পারে না গুরু, আমার কি অপরাধ সেটা আমি জানেন, কিন্তু একটাই অপরাধ গুরু বেশি মানুষকে ভালোবাসে সেটা আমার অপরাধ, সেটা আমি বলবো যদি এই কথাটার পরে আর কি জিনিসে, তো গুরু তারপরে যাই হোক সে আমাকে ওই বাবি বাবিকে পানি ওভাবে দিছে, দেওয়ার পর বলছে কি আমি অমুকের বউ, তখন এর মধ্যে ওই মেয়ের বাবা আসে, আপনি তার বউ না কয়ে হ্যাঁ হ্যাঁ আমি তার, তখন তারা দাইকে নিয়ে যায়, দাইকে নিয়ে গরমিতে নিয়ে বসে আর কি, বসে পানি টেনে দেয়, চাই কই তুমি চিনলাম একে তুমি না চিনলে তার বকা বকি করলে হ্যাং ট্যাং এরকম বলছে, আমার ভাবি বলছে আমাকে কথাগুলো, রনি তোকে ও ভালোবাসে ঠিক আছে কিন্তু তোর সে ভালোবাসা এখন আগের মতন নাই, কারণ ওর মা বাবা ওকে পুরো কন্ট্রোল করে ফেলছে, গুরু আমি ওকে পাওয়ার জন্য অনেক জায়গায় গেছি, আমি 7-8 লাখ টাকা খরচ করছি ওকে আনার জন্য, আমি এত টাকার মালিক এত টাকা করে কোথায় পাচ্ছি আমি জানি, আমার আব্বা টাকা দেয়, এই যে গুরু আমি যে সিনেমাটা বানাচ্ছি ওকে নিয়ে, এই যে গানগুলো তৈরি করছে সব ওকে নিয়ে, ওর নিয়ে সিনেমা, আর আমার গল্পের যে হিরোইন থাকে সেটাও এই এই মেয়ের নামটাই থাকে, এই নামটাই আমি ওর না হিরোর নামে থাকে, হিরোটা এরকম আত্মচিৎকার করে এরকম আর কি গল্পটা নিয়ে সাজাইছে যে আমার কি অপরাধ ছিল তুমি আমাকে বলে যেতে ভালো, তখন বড় গুরু যাই হোক, তো ও আর কি আমাকে একটা কথা বলছে যে তুমি ঢাকার শহরে একটা বাড়ি করো তখন তুমি আমাকে বিয়ে করো, তখন এটা ওর মার সামনে ও জিত করে বলছে, কারণ মার জন্য মনে হিট লাগে, এটা আমার ভিতরে কাজ করে, সেটা ওর ভিতরে এভাবে বলছে কিনা আমি জানি না, তারপর যাই হোক আমি তো ঠিক আছে বলো বাড়ি করবো সব করবো সমস্যা নাই, আমি একটা সিনেমা মানুষ এত টাকা দিয়ে তো বানাচ্ছি, আমার এই টাকা দিয়ে আমি টাকা একটা ফ্ল্যাট কেনার মতন টাকা ছিল, যাই হোক আমি ফ্ল্যাটটা তোমার নামেই কিনতে পারতাম, তো আমি সিনেমা বানাচ্ছি আমার একটা প্ল্যাটফর্মে দাঁড়ানোর জন্য আমাকে 10 জন চিনুক, আমাকে সবাই ভালোবাসুক এবং আমার ওই জায়গা থেকে আমি সবার হৃদয় ঢুকতে চাই, তার জন্য এই সিনেমাটা বানাচ্ছি গুরু, তো ও বলতে ও যখন আমাকে এই কথাটা বললো আমি বলছি যে তাহলে ঠিক আছে ওকে তুমি আমি এরকম গার্জিয়ান পাঠাবো, বাবিকে বললো, বাবি ও বাড়ি থেকে বলে আমাকে বড় সাথে ফোনে কথা বলছে, তখন আমি ভোলাতে শুটিংয়ে যাই একটা ছবির, আমার এই যে বাইর মাধ্যমে দিয়েছিলাম এটা ওই সামনে শুটিংয়ে যাই, শুটিংয়ে যাওয়ার পরে গুরু ওখানে বসে একটা ফোন আসে, বাবি বলতেছে রনি তোমার সাথে কথা বলো, কথা বলি গুরু, তখন ও বলছে আপনার মা ও আমাকে বললো মা আবার লাউড স্পিকার দিয়েছে শুনতেছি, প্রায় 3-4 মিনিট সেই রকম কথা বলতে সেরকম মোবাইল টানা শুনতে হবে সেটা বুঝতেছি, 3-4 মিনিট পর দিকটা দিয়ে বলো কথা বলো সে পার সাথে মানে মেয়ের সাথে কথা বলো, যাই হোক আমি কথা বলতেছি, বলতেছি আপনারা মানা করছি, আপনি কোনো গার্জেন পাঠাবেন না, সবাইকে পাঠিয়ে অপমান কেন করেন? কেন দেখছে যে আমার মা তাকে খুব অপমান করতেছে, কেন অপমান করে আমি পাঠাইয়েন না, প্লিজ অপমান করেন না। আমি তুমি এই কথা যদি বলো আমি কিন্তু তোমার বাড়ির সামনে এসে কিন্তু আমি গলা রসি দেবো, তুমি আমার কিছু বললো না। আমি কারণ আমি জীবনে ভালোবাসি নাই, আমি তোমাকে বাসছি। আর তুমি বলছিলা যে একটা সময় যে আমার বুকের বুকে মাথা রেখে বলছিলা তোমাদের পার্কে বৈশা সবাই তাকিয়ে দেখছিল যে আমাদের ভালোবাসার দৃষ্টি সবাই দেখছে যে আসলে কি প্রেম, এটা আসলে এরকম হচ্ছে। তোমাদের ও পেন ওখানের অনেক লোকে আমাকে বলছিল, সেখানে কিন্তু তুমি সেই জায়গাটা তুমি ভুলে যেও না। তখন বলছে যে না আমি ভুলি নাই, কখনো বলতে পারবো না। তখন পুরো আমি বুঝতে পারছি রেটেনে যে আমাকে অনেক পছন্দ করে, ইভেন সো আমাকে ও আমাকে বলতে পারে না, এখনো ভালোবাসে। একগুলো তখন আমি ওখান থেকে ফোনটা রেখে দেই, তো বাবি চলে আসে ডাকাতে, ডাকাত আসার পরে বাবি একটা কথা বলছে, রনি আমি তো আমি ওখান থেকে বলা থেকে আমাদের গ্রামের বাড়ি এসেছি বরিশালে, ওখান থেকে যাই আমি আম্মুর কাছে গেছি, আম্মুর বলছে বাবা কি খবর কি বল জানো কিছু, আমি না জেনে দেখি আমি ডাকা যাবো, দেখা গেল সত্যি আম্মু ফাইনাল হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো টেনশন করো না। তোমার আমাকে সবসময় জিগাই দাও কারণ এই মেয়ের জন্য তুমি এত কিছু করতেছো, যদি কোনো কিছু একটা উল্টো বলো মা আমার সবসময় উৎসাহ দিত, মা বাবা সবসময়। আমি ডাকা চলে আসি, আমি দুই দিন থাকি বাড়িতে, বেশি থাকি না, আমার বাইস্তারা আমাকে বাবা বাবা বলে ডাকে সবাই, বাইস্তারা বাবা আসে কিনা এরকম সবাই আমাকে ভালোবাসে। এচে বেঁচে ব্যস্ত আমার একটা আপনার আমার একটা মেয়ে আছে, আমার বড় বড় মেয়ে, মেয়ের নাম ও আমাকে বাবা বাবা বলে সারাক্ষণ জীবন দিয়ে ফেলে, যে দুই টাকা দিয়ে নিয়ে দৌড় দিয়েছে এরকম। মানে সবাই আমি আমি ভালোবাসার পাত্র আর কি আমাদের ফ্যামিলিতে। তো যাই হোক গুরু, তো ওই ওখান থেকে আমি চলে আসি, আমার লক্ষ্যে কোনো কথা বলতে পারি না, মা জায়গা তুমি দোয়া করো আমি যে সাকসেসফুল হতে পারি। আমি চলে আসি ওই মা, আমি ভাঙ্গা ভাঙ্গা আসি মা,
আমরা রনির সাথে কথা বলবো, কথা বলবো রনির বর্তমান সম্পর্কের কি অবস্থা সেগুলো জানবো, এবং সেই সাথে রনির এত প্রতীক্ষিত সিনেমা সবে কবে সেটি মুক্তি পাবে এবং তার প্রোগ্রেসটা কি লেভেল আছে সেগুলো জানবো। তার আগে আমরা কিছু টেক্সট নিয়ে নিই, আমাদের বন্ধুরা কি বলছে, ওরা কিভাবে কমিউনিকেট করছে সেই ইনফরমেশন গুলো একটু জেনে নিই।
জি গুরু, অবশ্যই অনেকে আছেন আমাদের সঙ্গে ফেসবুকে, রাজীব শেখ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে গন্তব্যহীন পথিক আছেন, শামীম আহমেদ আছেন, আরো আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ ওহিদুল ইসলাম, তিনি লিখেছেন আসলে খুব কষ্ট লাগছে, শেষটা কি হবে বুঝতে পারছি না। হাবিবুর রহমান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে কামাল হাসান জয় আছেন, তিনি লিখেছেন অনেক ভালো লাগছিল কিন্তু আবার এখন অনেক বেশি কষ্টও লাগছে। আর বন্ধুরা যারা এখন পর্যন্ত আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হয়নি তাদেরকে বলছি অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন, www.facebook.com/thakafm90.4 এ। তানভীর সোহেল আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে নুরুল ইসলাম আফিক আছেন, কাইগম মুতাবি আছেন আমাদের সঙ্গে, রহমাতুল্লাহ আছেন আমাদের সঙ্গে, অনেকেই রাগ করে আছেন যে কেন কমেন্ট গুলো পড়া হচ্ছে না। কমেন্ট গুলো তো আমি পড়তে চেষ্টা করছি বন্ধু, এই যে আমি সুযোগ কিন্তু পেয়ে গিয়েছি, তো অনেক বেশি বেশি করে কমেন্ট পাঠিয়ে দিন যেন আপনার কমেন্টটা আমি এখনই দেখে ফেলতে পারি। মোহাম্মদ ইব্রাহিম আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ সাইফুল ইসলাম রাহাত, তিনি লিখেছেন ফিরে আসো প্লিজ। মোহাম্মদ আলামিন ব্যাপারী আছেন আমাদের সঙ্গে, আর আছেন রুহুল আমিন প্রধান, শামীম আহমেদ আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ ইমরান হোসেন আছেন আমাদের সঙ্গে বরিশাল থেকে, তিনি লিখেছেন ভাইয়া তুমি কেঁদো না, তুমি কি তোমার মাকে ভালোবাসো না। ব্যর্থ প্রেমিক আছেন আমাদের সঙ্গে, সঞ্জানা শরীফ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন ইফ ইউ লাভ ট্রুলি ইউ উইল ডাই ডেইলি, তাই নাকি সঞ্জানা। জাহিদ জুবায়ের আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে ইমোশনাল বয় আছেন, মোহাম্মদ মারুফ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন গুরু আমি আছি, আমি নতুন বন্ধু, শুনতে ভালোই লাগছে কিন্তু এখন আবার অনেক বেশি খারাপ লাগছে। রিয়াজুল করিম আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মোহাম্মদ আনাস আছেন, কাইয়ুম মোতাবের আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আচ্ছা প্রেমে ব্যর্থ হলে আমাদের এখানকার সবার বিষ খেতে কেন চেষ্টা করে, কারণ
এটা অবশ্যই কোনোভাবেই কাম্য না। এবং আমরা আবার চলে আসি আমাদের আজকের অতিথির কাছে, আমাদের আজকের অতিথি রনি, রনি বলছিল তার জীবনের কথা, এবং আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যে রনি যার সম্বন্ধে বলছিল তাদেরকে ফোনে নেওয়া যায় কিনা, বাট আমি আশা করব যে তারা ফোনে আসতে চাইবে, কিন্তু যদি ফোনে তারা না আসতেই চায়, রনি স্পেশালি ফাইন কি বলতে চাচ্ছে তার ওভারঅল তার ভালোবাসার মানুষকে ঘিরে তার বর্তমান অবস্থাটাই ব্যাগি, সেই জিনিসটা একটু আগে রনির কাছ থেকে জেনে নিই।
যাই গুরু, আমি তারপরে আমি ওকে একটা কথা বলছি গুরু সবসময়, যে দেখো আমি কিছু চাই না, শুধু তোমাকেই চাই এবং তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি। আর ইভেন আমার সম্বন্ধে যদি তোমাদের কাছে কেউ ওভাবে যদি কিছু পোস্ট করে থাকে সেটা তুমি আমাকে বলো, ও বলে না। ইভেন গুরু আমি ও আমার বাসায় আসছে, দেখছি সবকিছু এবং ওকে কতটা ভালোবাসি এবং আমার সব স্বপ্ন শুধু গুরু ওকে নিয়েই, ওকে অনেক ভালোবাসি আমি। এবং যখন ও আমাকে, আমি এখনো বিশ্বাস করি আমাকে অনেক ভালোবাসে গুরু। তো আমার এই সিনেমাটা সম্পূর্ণ ওকে নিয়ে গুরু, আমি ওকে একটা কথা বলছি যে দেখো আমি সিনেমাটা বানাচ্ছি কিন্তু আমার ভালোবাসার সব কাহিনী নিয়ে, তোমাকে নিয়ে। আর এই যে গান দুটো করছি সেটাও আমি এই সমস্ত এই আমার ভালোবাসার মানুষকে নিয়ে গুরু। তো আমি ওকে এতটা ভালোবাসি, তো এখন আমি জানতেছি না যে এরকম কেন হচ্ছে, সেটা ও জানে আর মালিক জানে। আমার কাছ থেকে কেন এত ধরে এত
আজ কতদিন যোগাযোগ নাই
গুরু? আজকা 4 থেকে 5 মাস, তার ভিতরে আমি ধরেন 3-4 মাস ধরে আমার চোখে কোনো ঘুম ছিল না, এখনো গুরু ঘুমাতে পারে না। দুপুরে যদি একটু ঘুমাই রাতে ঘুম আসে না, সারা রাত শুধু ছবিটা দেখি, ওষুধ আবার ছবি তোলা সেটা দেখি, ওটা দেখি আর কান্না করি। আর ওর মোবাইলে একটা নাম্বার লেখা ছিল আমার, সেপা আই লাভ টু হ্যাভ, তোমার প্রতি আমার ভালোবাসা জীবন থাকবে, এরকম কিছু একটা ই লিখে মেসেজ ছিল। মেসেজটা পড়ে আর সারাক্ষণকে দেখি, আর আমাকে প্রথম স্টার্টিং এ যে মেসেজটা দিয়েছিল ওই মেসেজটা সারাক্ষণ আমি পড়ে বারবার রিফ্লেক্ট করি, পড়ে আর ওকে বলি যে কাম ব্যাক, তুমি চলে আসো, তোমাকে আমি এখন অনেক ভালোবাসি সেপা। তো যাই গুরু আমি কি করবো আর, এত ভালোবাসি ওরে, ও কি একটু আসে না মানে, ও আমাকে অনেক ভালোবাসে গুরু, আমি অনেক ভালোবাসি। গুরু পরে আমি ও চলে গেল, সবকিছুই যোগাযোগ এভাবে হচ্ছে, কথাবার্তা আমি মাঝে মাঝে প্রতিদিনই ফোন দেই আব্বুর কাছে, আম্মুর কাছে, বলি যে মা আমাকে প্রচন্ড বকা করে, বকা দিলে বলে যে তুই এখানে ফোন দিস কেন, আমি আমার কি অপরাধ করে, তোর অপরাধ একটাই তুই কাঁকড়া জালে মুখ দিছিস, এই কিছুদিন আগের কথা ফোন দিছি। আমি অনেক কান্না করতেছিলাম যে মা আমি ওকে সারা বাঁচবো না মা, এবং একবার মরার জাল থেকে একবার যেটাকে বলা হয় মরে গেছি, সেখান থেকে আমি বেঁচে আছি, বেঁচে না থাকার মতন। যদি মারতে চান তা মেরেই ফেলেন, এরকম আঘাত দিয়েন না আমাকে, কষ্ট দিয়েন। সে একটা কথাই বলছে যে কাঁকড়া জলে মুখ দিছিস, তুই কখনোই এটা সম্ভব হবে না। বলছি কেন আমার কি অপরাধ? অপরাধ শুধু গুরু একটা যে আমি বেশি বিশ্বাস করছি মানুষকে, আমি যদি ওকে না দিতাম গুরু নিতে পারতো না। আমি চিন্তা করছি যে না বাবা বলছে, বাবা মায়ের নিতে, এবং সে অনেকক্ষণ কান্না করতো, আমি সেই মনে করে গুরু আমি ওকে দিয়ে দিচ্ছি, এবং সে বলছে দিয়ে সমাজে গুলো হবে।
তোমারে খুঁজে যায় সপনে।
ভালোবাসার এই রকম আকুতি, ভালোবাসার এইরকম চাওয়া, ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার জন্য এরকম পাগল প্রায় হওয়া, ভালোবাসার মানুষের জন্য এরকম দীর্ঘ নিঃশ্বাস, ভালোবাসার মানুষটার জন্য এরকম কষ্ট করা, ভালোবাসার মানুষটার জন্য নিজেকে নিঃশ্বাস করে দেয়া, ভালোবাসার মানুষটার জন্য নিজের জীবনটাকে শেষ করে দেয়া, জীবন নিজের মতো বেঁচে থাকা, ভালোবাসার মানুষটার জন্য নির্ঘুম থাকা, ভালোবাসার মানুষটার জন্য পাগল হয়ে থাকা, ভালোবাসার মানুষটার জন্য প্রতিদিন অহর্নিশ অপমান হওয়া, ভালোবাসার মানুষটার জন্য নিজে সহ পুরো পরিবারটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়া, ভালোবাসার মানুষটার জন্য জীবনটা থমকে যাওয়া, ভালোবাসার মানুষটার জন্য জীবনের সমস্ত কিছুর অপমৃত্যু ঘটা, ভালোবাসার মানুষটার জন্য সবকিছু হারিয়ে দেওয়া, একেবারে নিঃস্ব হওয়া, এই ভালোবাসার মানুষটাকে কিভাবে ফিরে পাওয়া যায়, এই ভালোবাসার মানুষটাকে কি করলে আবার নিজের মনের কোন মণিকোঠায় আবার ফিরিয়ে নিয়ে আসা যায়। হেন কোনো কাজ নাই আমার মনে হয় যে আমাদের অনি সে আজ পর্যন্ত করেনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন দ্বারে বিভিন্ন মতামত, বিভিন্ন মানুষকে অনুরোধ অনুনয় বিনয় সবকিছু করার পরে ওর কাছে হয়তো মনে হয়েছে যে ভালোবাসা বাংলাদেশের এই প্ল্যাটফর্মটা হয়তো একটা এমন একটা যোগ্য সহচর্য হতে পারে, এমন একটি পাথেয় হতে পারে যাকে পুঁজি করে সে তার ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে নিয়ে আসবে। এখানে হয়তো কোটিপতি হওয়ার কোনো লোভ বা তার বর্তমান যে জগৎ সেখানে ট্যাবলেট হওয়ার কোনো আকাঙ্ক্ষা না, শুধুই একেবারে কোন রকমের লোভাতুর না হয়ে একেবারে সাধারণ অর্থে সে ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে নেওয়ার একটা চেষ্টা বা প্রয়াস হিসাবে ভালোবাসা বাংলাদেশে আসা। কিন্তু আমরা তো আসলে কিছুই না, আমরা খুবই সাধারণ আমাদের উদ্যোগ, কিন্তু এই সাধারণ উদ্যোগগুলো অনেক সময় কিন্তু অন্য সাধারণ হয়ে উঠতে আমরা দেখেছি ভালোবাসা বাংলাদেশের স্টুডিও থেকে। আমি সবসময় অপেক্ষা করি যখন এই ভালোবাসার এরকম কোনো ঘটনা আমাদের সামনে ঘটতে দেখি যে কিভাবে দুই সম্পর্কের মধ্যে মেলবন্ধন তৈরি করা যায়, কিভাবে সমস্ত কষ্টকে পেছনে ফেলে দিয়ে আসলেই ভালো থাকা যায়। আমাদের পক্ষে আমি চেষ্টা করি যে দুই পক্ষের সাথে কিভাবে কমিউনিকেট করা যায়, যদিও যার সম্বন্ধে কথা বলা হচ্ছে সেই মেয়ে পক্ষের কারোর সাথে কমিউনিকেট করার সুযোগ এখনো তৈরি হয়নি। আমাদের এন থেকে আমরা চেষ্টা করেছি বাট আমরা কোনোভাবে তাদের সাথে যোগাযোগ এখনো স্থাপন করতে পারিনি। তবে খুব ভালো হয় যদি তারা আমরা হয়তো খুব বেশি হলে 10-15 মিনিট সময় আর আছি আমরা অনুষ্ঠানে, তারাই যদি আমাদের সাথে কমিউনিকেট করতো বা তারা আগ্রহ পোষণ করতো যে এই বিষয় নিয়ে কথা বলা, কারণ আমাদের পক্ষে আসলেই একতরফা ভাবে কারো কথা শুনে কোনো সিদ্ধান্তে আসা, কোনো মতামত ব্যক্ত করা অথবা আমাদের ধারণা পোষণ করা যে আসলে ইনফরমেশন গুলো কতটুকু সত্য বা মিথ্যা সেই সিদ্ধান্তে উপনীত হওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য। খুব ভালো হতো যদি দুই পক্ষের উপস্থিতি এখানে আমরা নিশ্চিত করতে পারতাম, যদিও এখন পর্যন্ত তাদের সাথে আমরা কোনোভাবে কোনো রকম কানেক্ট করতে পারিনি। কিন্তু আমরা যদি রনির কথাগুলোকেই আমরা আমাদের প্রাণিধানে ধরে নিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে অবশ্যই মন তো চায় যে ফাইনালি ও তো কোনো দোষ করেনি, কোনো মেয়েকে ভালোবেসে তার ভালোবাসার মানুষটা অ্যাটলিস্ট তার সাথে থাকুক।
যাই গুরু, তারপরে আমি কি বলবো গুরু, আমি যখন এরকম অসুস্থ হয়ে যাই তখন আমি আমার বাবা ডাকাতে আসে, আইসা আমাকে ওদের এলাকায় নিয়ে যায়, আমি কাউকে বলি না আর কি, বড় বাইটার হবে কাউকে বলি না, আব্বু সুন্দর করে আমাকে ওদের এলাকায় নিয়ে যায় গুরু। নেওয়ার পরে এই যে শীতের রাতে আমি আর আমার বাবা আমাকে মেয়েটাকে এক নজর দেখার জন্য আমার দুই বাপ ছেলে
বাপে নিয়ে যায় এক নজর দেখানোর জন্য,
হ্যাঁ আমার আব্বা নিয়ে যায়। তো প্রচন্ড শীত ছিল গুরু তখন,
তোমার বাবার জন্য কষ্ট হতো না যে বাবাকে এরকম ভাবে?
বাবা কষ্ট হতো অনেক, কিন্তু আমি একটা ব্লেজার দিয়েছিলাম বাবাকে অনেক।
আমি বলি যে তোমার বাবা যে সব করতেছে তোমার কষ্ট হতো না? যে আমি বাবাকে কত ছোট করতেছি, নিচে নামাচ্ছি
না, বাবার কষ্ট হতো? বাবা বলতো যে বাবা আমি দেখে যেতে পারবো না যে ছেলের মরণ অথবা কোনো কিছু, তুমি তোমার ভালোবাসার মানুষকে পাও, আমি দোয়া করি কিছু একটা পাও, সেটা আমি সব সময় চাই। তো আমার আব্বা আমাকে একটা কথা বলছে যে,
তারপর কি হলো শীতের?
হয়তো আব্বা তখন একটা কথা বলছে, বাবা আমি কোনো টেনশন করতেছি না, তারপরে তুমি তোমার ভালোবাসার মানুষের একজনা তো দেখাইতে পারি, তো আমার কাছে খুব ভালো লাগবে। তোমার যাই হোক, এরকম বিকালে যাই, বিক্রম শ্রীনগরে যাই, ওরকম অনেক বড় একটা চক চক ঘুরা বাবা সকালে আমি যাই আর কি, সারা রাত এরকম সকালে গেছি, সকালে না দেখা হয় না, বিকাল দুপুরে দেখা হয় না, বিকাল তখন দেখাই পাই না, সারাদিন এরকম জমিতে বেরোতে পারি নাই আর কি। যদি কেউ মানে এরকম ভাবে দেখে দরা খাই, তাহলে আমার বাবার মান সম্মান থাকবে না, এই কারণে আর আমরা জমি থেকে বের হই না। সারা রাত জমিতে, দিনে ওই রকম জমিতে গেছে, তোর সাথে আর দেখা হয় না। ওদের বাড়ির ওই সাইডে একটা বড় জমি আছে,
বাবা তোমার সাথে ওয়েট করতেছে।
হ্যাঁ আব্বা ওয়েট করতেছে।
আর কি বলছে?
আব্বা বলতেছে, বাবু তুমি শীত করতেছে তোমার? হ্যাঁ আমার আব্বা বলে ওই ধার্মিক লোক তো, ওই যে পায়জামা পরে আর কি, ভিতরে লুঙ্গি পরা ছিল, যে থাকে যাক না কেন লুঙ্গি একটা থাকে সাথে। তো যাই হোক, আব্বু ওই লুঙ্গিটা আবার ওই
আশপাশে তো কোনো লোকজন কিছু নাই?
না, ওদের বাড়িটা হচ্ছে আলাদা একটা বাড়ি আর কি, আর পাশে সব চক।
চক বলতে জমি?
জমি, হ্যাঁ চকে
খোলা জমি, আলে আলের উপর বসে আছো?
বসেছিলাম, হ্যাঁ গুরু।
আর তাকায় আছো যে কখনো বাড়ি থেকে যদি বের হয়?
হ্যাঁ আব্বা, ওই যে আব্বা বলতেছে যে রনি মানে ওকে এত ভালোবাসে, যদি একটু নজর দেখে, ও যদি ওর একটু নজর।
অন্ধকার না পুরো? খুব অন্ধকার।
আমরা তো গেছি সকালের দিকে।
আচ্ছা সারাদিন বসে আছো ওখানে?
সারাদিন সকালে গেছি, দুপুরে দেখা হয় দেখে হয় কিনা বাড়িতে।
আর জমি থেকে বাইর হচ্ছে না, লোকজন দেখলে আবার সন্দেহ করে, যদি
দেখলে ঝামেলার দিনে
ওই চুপ করে বসে আছে ওখানে?
ওখানে বসে আছে, আর অনেক বড় বড় তো গাছ, গাছ মজা শেষ করে বড় বড় মাথা নইলে দেখা যায় না, আর ওদিকে কেউ যায় না লোকজন জমির ভিতরে। যাই গুরু, তারপরে আমি ওই আব্বাকে নিয়ে ওখানে ছিলাম, এর মধ্যে রাতে অনেক পানি পিপসা লাগছে।
কত রাত?
তখন রাত দুটা প্রায়।
সকাল থেকে রাত পর্যন্ত বসে আছো?
হ্যাঁ জি গুরু। মানে
সারাদিনে দেখতে পাওনি?
না সারাদিন।
এবার রাতেও আছো?
হ্যাঁ রাতে আছি। দিনে যদি
খাওয়া দাওয়া?
খাওয়া দাওয়া করিনি, খেতে পারিনি।
তোমার বাবাও খায়নি?
না।
সারাদিন খায়নি, রাতেও খায়নি?
না।
তুমি তো আজীব ক্যারেক্টার দেহে।
তো আব্বু কি করছে, আমার ওই বাবা পানি পিপাসা লাগছে, আমি বাবু তুলো আমি তুমি বসো আমি নিয়ে আসি, কোথায় যাও পানি এত রাতে? এবং ওই জমিতে
খাবার দাবার কিচ্ছু নাই?
না কিছু ছিল না,
সাপ খোপের ব্যাপার তো আছেই।
হ্যাঁ ভয় পাচ্ছি। এবং কত দূর গেছে আমার এই এই মোবাইলটা ছিল না, একটা মোবাইল ছিল স্যামসাং, ওই মোবাইলটা একটু টর্চ মারা যায় হালকা মানে কাপড় দিয়ে ফেল দিয়ে আস্তে আস্তে গেছে, দেখে সামনে একটা ডোবা আছে, ডোবা বলতে পুকুর আর কি, পানি আছে। তো পানিগুলোর ভিতরে না অনেক ময়লা, মানে শ্যাওলা ময়লা ভিজে দিয়ে ময়লা। আমি কি ভাবো আমি ওখান থেকে যদি পানি নিয়ে আসি, তোরা বাবাটা খাবেও না, গন্ধ গন্ধ লাগতেছে কেমন, তো কি করবো? তো আমি ওখানে যাই, তো ছলা পড়া থাকে তো ফাটা ফাটা মাটি আর কি, মনে করছি যে শক্ত, আমি ওই ওই ভিতরে ডেবে থাকি আর কি, ভিতরে হ্যাঁ ভিতরে ঢুকে যাই, ওখানে প্যাক ট্যাক মাই খেয়ে চলে যায়, কারণ আরো বেশি ঠান্ডা লাগতেছে। তারপরে আর কি আব্বা বলতেছে, কিন্তু এখন আসে না কেন? সামনে তো এসে দেয় কি, আমি পড়ে গেলাম, আমি চিকার দিতে পারতেছি না, দিলে তো হয়তো গ্রামের মানুষ বিভিন্ন ই করবে। এবং তখন আব্বা উনি যেন আসতে আসতে না আসে, ওই যেগুলো ওই কাপড়টা যেটা ছিল গুরু, ওই কাপড়টা দিয়ে তার প্যান্ট শার্ট সব খুলে আমি ওই কাপড় পরে ওই আব্বুর গিলাতে তো দুজনে গায়ে দিয়ে শুয়ে আর কি, এখানে বসে রয়েছে আর কি।
কখন তখন কয়টা?
তখন মানে সকাল, মানে সকাল হয়ে গেছে, মানে সারা রাত জমিতে বের হয়নি আর জমি থেকে, আর কেউ জানেও নেই ব্যাপারটা।
সারা রাত বসে পার করে দিলে?
সারা রাত বসে, যদি রাতে বের হয়, যদি দরা খায়, যদি কেউ দেখে।
আর এই ঠান্ডার মধ্যে?
ঠান্ডার মধ্যে।
তোমার বাবার বয়স কত?
আমার বাবার বয়স কত এখন? কত? 60 এরকম হবে।
তোমার খারাপ লাগতেছিল না? আমি
খারাপ লাগতেছিল গুরু, কিন্তু আমি আমি তো যাইতে চাই নাই, বাবা বলতে একটা কথা সারাক্ষণ। আমি আব্বুকে বলছি,
বাবাকে বলবে তোমার কষ্ট দেখে সহ্য হচ্ছে না, বিষ খাচ্ছ, জান দিচ্ছ, সহ্য হচ্ছে না, তো বলবে তোমার লজ্জা করলো না রানী, যে আমার বাপটা আমার জন্য কি কাজ করতেছে এগুলো? আমি তো সারা জীবন বাপকে পিটাইতে দেখেছি সব প্রেম প্রীতির জন্য, আর তোমার স্বার্থে তোমার ভালো থাকার জন্য তুমি যেন বেঁচে থাকো, সেই কারণে বাপে গিয়ে ওইভাবে আর বাপে পিতে বসে আছো সারাদিন সারা রাতে আলোর মধ্যে, আজিব ব্যাপার সারা রাত ওই বয়স্ক লোকটা ঠান্ডার মধ্যে ওইভাবে চোরের মতো বসে আছো। রানী যদি লোকজন জেনে ফেলত তোমার বাপরে যদি পিছন মোড়ায় করে বেঁধে চুনকালি মাথায় ল্যাংটা করে গাছের মুখ সাথে বেঁধে রাখতো আর এই দৃশ্য যদি তোমাকে দেখতে দিত সহ্য হতো? সহ্য হতো কি জেনা গরু? আদতে যদি এই ঘটনাটাই ঘটত যে বাপে এসেছে ছেলেকে দিয়ে মেয়েকে অপহরণ করাতে, গ্রাম্য সালিশ বসাও, সালিশ বসায় আগে উলঙ্গ করে আগে গোটা এলাকা প্রদক্ষিণ করা বাপকে, এরকম একটা মানে ফালতু একটা নাজায়েজ বাপের কারণেই এরকম ছেলেকে এরকম ধরনের চরিত্র হওয়ার সুযোগ হয়েছে, এরে বাঁধো গাছের সাথে, এদেরকে চুনকালি মাখাও, এরকম সিচুয়েশন যদি কত বহু এলাকায় করতেছে। সেদিনে দেখলাম যে বাচ্চা হয়েছে বৈবাহিক সম্পর্ক ছাড়া মা এবং মেয়েকে ঘর এই পুকুরের পানি পর্যন্ত ব্যবহার করতে দেয় না, টিউবওয়েলের পানি পর্যন্ত স্পর্শ করতে দেয় না, এরকম বহু ঘটনা ঘটে আমাদের এলাকা আমাদের এই দেশের বিভিন্ন জায়গাতে। এরকম কোন সিচুয়েশন যদি করতে হতো, যদি দেখতে হতো তোমাকে চোখ খুলে এই জিনিসটা, আমি অবাক হয়ে যাচ্ছি কেমনে সম্ভব এটা, এটা হতে পারত এরকম যে কোনো কিছুর পরিস্থিতির মধ্যে নিয়ে যেত তোমাকে, তোমার প্রসঙ্গ তুমি বাদ দাও, কেমনে সহ্য করতে তুমি এটা, ভাবনাতে আসছে কখনো এটা? তোমার বাপ তোমার মানুষটাকে কত অসহায় বানায় ফেলছিলে তুমি।
আমার আব্বা শুধু একটা কথাই বলে,
তুমি কি জানো যে আমার বাবা চোর, আমি এই বলে একজন লোককে যে গোটা এলাকা সে এলাকার মাস্টার ছিল, পরে লোকটা মানে একটা বিশাল ফিচার আসছিল কয়েকদিন আগে, এরকমই অর্ধনগ্ন করে ওই লোকটাকে গোটা এলাকা প্রদক্ষিণ করেছিল, একটা টিচার সে হেডমাস্টার ছিল এক সময়, সামান্য কিছু টাকা পরিশোধ করতে পারেনি বলে, এই তো সেই বাপ যে বাপ তোমাকে নিয়ে গর্ব করতে চায়, এই তো সেই তুমি যে বাপকে সামান্য একটু গর্ব করানোর সুযোগ করে দিতে চাও বলে অনেক বড় প্ল্যাটফর্মে কাজ করা শুরু করেছো, আর যে বাবাকে বড় প্ল্যাটফর্মে সম্মান দেওয়ার সুযোগ করে দিতে চায় তার কেউ এক্তিয়ার আছে নাকি? আমার জানা নাই যে আমার জন্য সে একটু অপমান হলো অপদস্থ হলে হোক কোনো যায় আসে না, ব্যাপারটা কি এরকম?
আমার বাবা একটা কথাই বলে সবসময় যে বাবা তুমি যদি ভালো থাকো ভালো কিছু করতে পারো সেটা আমার, সেই জিনিসটা আমার অনেক ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, তুমি একটা মেয়েকে এত ভালোবাসো।
কি করতে তুমি সারা রাত ধরে কি করছিলে বাবাটাতে?
তখন আমরা গুরু ওখানে বসেছিলাম, যেটা সকাল হলে হয়তো বাবা বিরাস টাস করলে বেশ হলে দেখতে পারবো,
সারাদিন বসা সকাল রাতে বসে সকাল হলে বাস করলে যদি বাইরে হয়,
এটা
বাবাটাতে বসে আছো ওখানে কথাবার্তা নাই কোনো?
আব্বার সাথে তো আমি কথা বলছি, আমি বাবা চলো এখন বের হয়ে যাই, ঠিক আছে যাবো, যদি কেউ দেখে ফেলে তো প্রবলেম হবে, কিন্তু আব্বা কি করতো যে সকাল হয়ে গেছে তো অনেকে ওই আইল থেকে গরুটো নিয়ে যায়, গরুটো নিয়ে গেলে একটু জানালা হবে দেখলে তোমার ওখানে ওই মাথা নিচ মধ্যে নিচে করে বসে আছি, তো সকাল হয়ে গেছে যে 11টা 11:30 এরকম বাজে গেছে, দেখি যে না কি না ওর বাবার গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে দেখতেছি, ওর আম্মু ঘর থেকে বের হয়ে দেখেছি, কিন্তু আর ওর দাদি ছিল, দাদি পুষ্করিণী পাড়ে যায় ওখানে বৈশা রোদে বসে আছে, আর আমার তো শীত করতে যা বাবারও শীত করতে, পরে দেখো ওখানে একটু রোদ মোটামুটি লাগছে, লাগার পর আমি বাবা তাহলে এখন বের হওয়া যাই বের হয়ে যায়, আমরা কি করছি যখন বলতে যদি আর কোনো দিক দেখা যাচ্ছে না কোনোভাবে কোনো ওয়ে পাচ্ছি না যে না হতে পারে, ওরে গুরু ওরে মানে ফুলভাবে কিভাবে রাখছে সেটাও যায় না, তো আমার ভাবি গেছে সে বললো জোর সরে দুইটা সবসময় নিয়ে থাকে রাখছে, হয়তো বা কি দুইটা মেয়ে রাখছে যে কোথাও গেলে ওদের সাথে যায়, তখন আমার মনে হয় আব্বাকে বলো আব্বা এরকম কিছু হবে চলো আমরা যাই গা দেখা হবে না, তো যাই হোক আমরা সারা রাত কিছু খাইনি অনেক ক্ষুধার্ত, ওরা ওখান থেকে আমরা ওই চক ভেঙে ঘুরে হিন্দু এলাকা থাকে তো বড় চকের পাশে হিন্দু এলাকা থাকে ওখান থেকে ভিতর থেকে হাইটা মামার স্টেশন আগে একটা স্টেশন আছে ওখানে দাঁড়ায় করে রিলিজ গাড়ি কান্তরা এসে আমরা বাবু বাজারে নামি, বাবু বাজারে নামি ওখানে টোটাল ভাত খাই কয়েকটা ভাত খেয়ে পর আব্বাকে বলা চলো বাসায় যাই, ওখান থেকে সিএনজি নিয়ে আমরা বাসায় চলে আসি, তো ওখানে ঠান্ডায় প্রচন্ড অনেক ঠান্ডা, ঠান্ডায় আমার বুক ধরে গেছে মানে প্রচন্ড কাশ, এখনো এই কাশ আছে গুরু এখন ওই কাশটা, আব্বা এখনো কাশে, কিন্তু আব্বার একটা আমার বাবার একটা কথা হচ্ছে কি বাবা যে আবার এত কষ্ট করছো তুমি আমার নিয়েও গেছো, এটা আমার কষ্ট না, কষ্ট হচ্ছে আমি তোমার বাবা ছেলের জন্য একটু করতেছি, এটা আমার কাছে ভালো লাগতেছে, তারপর আমার কষ্ট হচ্ছে না, কিন্তু আমি বাবা হয়ে তোর কষ্ট আমি কিভাবে দেবো? আমার বাবা সবসময় কি, আমার আব্বা খুব ভালো পুঁতি পরে, আবার গ্রামের পুঁতিবাদক, তো পুঁতি টুতি পরে এবং দশজন লোক আছে, তো আমার আব্বা তো একটা মনের সম্বন্ধে জানে, সেও আমার মা কিরকম ভালোবেসে ওই সময় বিয়ে করছে, তো আমাদের ফেভারিট আমার বড় ভাইয়া প্রেম করে বিয়ে করছে, মেজো ভাইয়া প্রেম করে।
বাবা এই জিনিসটা বুঝে, বুঝলাম ভালো কথা, সে তোমার কষ্ট বুঝছে ভালো কথা, তুমি বাবার দিকটা ভাববে না?
আমি বাবাকে বলছি, বাবা চলো এখন যাই, দরকার নাই থাকার এখানে, এই যে আর এদিকে এমনি ওই গরু চুরি মরু চুরি বেশি হয় এদিকে।
ওরা কি চাচ্ছে না রিলেশনশিপ, রাইট রনি? কোনোভাবেই তো চাচ্ছে না ওরা।
ওর বাবা চাচ্ছিল কিছুদিন আগেও, বলছিল যে হ্যাঁ আমরা মাইনা নেব, এবং আমার গুরু আমার শুধু একটাই কথা গুরু, যে আমার আমার হ্যাঁ আমি ওকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, আমার কিছু লোকে অথবা তারা কোনো কোনো মানুষের কাছে কোনো কিছু শুনছে কিনা জানি না গুরু, আপনার কাছে আমার একটা বিচার, সেই বিচারটা আপনি এখানে সারা মানুষ শুনবে, আমার আর বেশি ভাড়াবো না গল্পটা হলো গুরু, আমার খুব কষ্ট হচ্ছে গল্পটা বলতে, এইটাই হচ্ছে আমার দিদা যে কেন তারা আমার সাথে ই রাখতে চাচ্ছে না এবং বিয়ে কেন করবে, মানে কেন বিয়ে দিতে চাচ্ছে না, আমি তাদের কাছে কে বলছে, তারা বলে আমাকে যে রনির চরিত্র ভালো না গুরু, এগুলো বলতেছে আমাকে বলছে, ইভেন আমি যে বড় ভাইয়ের কাছে আমার সবকিছু বলছি এবং বায়োডাটা দেওয়া হয়েছে,
এসব কথার কোনো ভিত্তি নাই রনি, বিশ্বাস করে সব কথার কোনো ভিত্তি নেই, বিজ্ঞ কথার কোনো ভিত্তি নেই রনি, তুমি নেশায় একদম আসক্ত, পায়ের নখ থেকে শুরু করে চুলোর অগ্রভাগ পর্যন্ত একেবারে আসক্ত তুমি, তোমাকে শুধরানোর তোমার ট্রিটমেন্টে আর কোনো রকম কোনো কোনো মাধ্যম কোনো টোটকা আমার জানা নেই, বাট তোমার মতো একটা সম্ভাবনাময়ী ছেলে, তোমার প্রতিভা দেখে আমি সত্যি আমার চোখ চকচক করে উঠেছিল, কি চমৎকার ভাবে কিরাত করো তুমি, কিরাত পাঠের আমি ভুল ভ্রান্তি ঠিক বেঠিক এসব বুঝি না, বাট এতটুকু তো বুঝি এই বয়স পর্যন্ত কানটা তো অন্তত তৈরি হয়ে গেছে যে কোনটা শুনতে ভালো শোনায়, তুমি যখন গজল আমাদের সামনে পরিবেশন করলে, তুমি যখন আজান দিলে রনি, অথবা তুমি যখন তোমার লেখা তোমাদেরই কম্পোজিশনের গান আমাদের সামনে উপস্থাপন করলে, এই মেয়েটিকে তুমি ব্যবহার করো মনের সেই শূন্য জায়গাটাতে যেখান থেকে তোমার এই ক্রিয়েটিভ এই সৃজনশীল কাজগুলো বের হয়ে আসবে, কিন্তু এই মেয়েটার সাথে ভেসে যেও না, এই মেয়েটি ভালোবাসার সাথে যদি সত্যিকার অর্থে বাস্তবতার চমৎকার সাযুজ্য থাকত, তাহলে এই মেয়েটিকে কোনোভাবে কেউ আটকায় রাখতে পারত না, যতকাল এই মেয়েটি পাগলের মতো তোমাকে ভালোবেসেছে ততকাল তাকে আটকে রাখতে পারেনি, এখনো পারত না, মিথ্যার বেশাতি দিয়ে নিজের মনকে বোঝানোর কোনো দরকার নাই রনি, কাল সকালের সূর্য উঠলে সূর্যের দিকে স্ট্রেট ওয়েতে তাকিয়ে থাকো, বুকটা চিঠিয়ে দিয়ে সূর্যের সামনাসামনি হও, পেছন দেখানোর কোনো কারণ নাই, তোমার চাইতে অনেকেই যারা জ্ঞান বুদ্ধিতে সামান্যতম কোনো কোয়ালিটি নাই, তারাও আজকে গোটা বিশ্বমণ্ডলকে দাপিয়ে চলেছে, আর এই এক তুমি, বহু মানুষ আমাকে গুরু বলে সম্বোধন করে, বহু মানুষ আমাকে শ্রদ্ধার অনেক বড় একটি জায়গাতে রেখেছে, সেই আমি কয়েক মিনিটের পরিচয়ে তোমার ফ্যান হয়ে গেছি যখন তুমি আমার সামনে কেরাত পাঠ করলে, আমার সামনে তুমি আজান দিলে, স্পেশালি যখন তুমি গজল পরিবেশন করছিলে, আমি একদম স্পষ্ট তো ভিজুয়ালাইজ করতেছিলাম, মানুষকে আমি ভিজুয়ালাইজ করি, অনেকে বলে যে গুরু তো হিপনোটাইজ করে ফেলে, হিপনোটাইজ তো আমি হয়েছি তোমার কাছে, তোমার গজলের সাথে সাথে আমি যেন চলে গেছি সেই মুহূর্ততে যেখানে আমার মা খাবার বেড়ে দেওয়ার চেষ্টা করছেন, বাবা ঘুম থেকে উঠেছেন, সেহরির প্রস্তুতি চলছে, আমাদেরকে ডাকা হচ্ছে প্রত্যেকটা ভাই বোনদের ঘরে ঘরে, দরজার কড়া নাড়ার শব্দ পাচ্ছে, এই সময় নাই তাড়াতাড়ি উঠ, আর কত দেরি, আর 10 মিনিট আছে, আমি কিন্তু আর ডাকবো না, এই কিন্তু তাড়াতাড়ি কর, কোনোভাবে ঘুম থেকে ওঠার চেষ্টা করছি, দূর থেকে মাইকে সেই গজলটা ভেসে আসছে, আরেকবার শোনাও না আমার জন্য,
রাসূলুল্লাহ
ওই আলোর মধ্যে ঠান্ডার মধ্যে বসে আছে, যে কোনো সময় একটা ইনসিডেন্ট হতে পারত। শাকিব একটা মানুষের ভাবে বসে আছে, তার ছেলে কোন না কোনো ভাবে ভালো থাকুক সেই চিন্তা করে, নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য তুমি এরকম নিজের জীবনটাকে ধ্বংস করার জন্য উদ্যোগী হও, ঠিক না? সবকিছু থেকে সরে আসো, সরে আসো। স্রষ্টা হয়তো অনেক বড় কিছু তোমাকে দিয়ে করাবেন, সেজন্য প্রতীক্ষায় আছেন। স্রষ্টা হয়তো চাচ্ছেন, নাহলে তোমার মধ্যে কেন তিনি এরকম গুণাবলী দিবেন? এরকম বড় কাজে অনেক বড় করে জীবনটাকে নিয়ে ভাবার চেষ্টা করো, ফিরে আসো। আমার সর্বশেষ আকুতি এটাই, আমার পক্ষ থেকে যদি পরামর্শ বলো এটাই, আমার পক্ষ থেকে যদি আকুতি বলো এটাই, তোমার বাবার জন্য, তোমার মায়ের জন্য, আমাদের জন্য। স্রষ্টার এত চমৎকার গুণাবলী তুমি ক্যারি আউট করো, সেটা স্রষ্টার প্রয়োজনে ব্যবহার করো, তার জন্য হলেও প্লিজ ফিরে আসো। আমি বিদায় নিচ্ছি, আবার কখনো তোমার সাথে দেখা হবে, কথা হবে, সেই প্রত্যাশায় বাট কৃতজ্ঞ হয়ে থাকবে ভালোবাসা বাংলাদেশের স্টুডিও।
গুরু ইনশাল্লাহ আমি চেষ্টা করব,
প্লিজ ফিরে আসো, তোমার মাধ্যমে অনেক বড় কিছু হবে, আমি জাস্ট গ্যারান্টি ইউ, ইনশাল্লাহ তুমি দেখো অনেক বড় কিছু হওয়া সম্ভব।
গুরু আমি আরেকটু কথা বলে যাচ্ছি, যেটা যে কিছুদিন আগে আর কি, এই যে 4-5 দিন আগে ওকে আমি ফোন দিয়েছিলাম, কথা হয়েছিল আর কি, তো এমন ভাবে থ্রেট করছে।
ফিরে আসো, তুমি এত অপমান, এত লাঞ্ছনা গঞ্জনার যোগ্য না, তুমি তোমাকে এত বেশি হালকা করে দিও না, জাস্ট ফিরে আসো, তোমার ফুল কনসেন্ট্রেশন দাও সেই জায়গাতে যেটার পেছনে স্রষ্টার ইঙ্গিত আছে, এমন কোথাও তো দাও তোমার মধ্যে সেই যোগ্যতা আছে। প্লিজ তুমি ফিরে আসো, আমাদের জন্য বাঁচো, তোমার বাবা মার জন্য বাঁচো, তোমার ভাইদের জন্য বাঁচো, স্রষ্টার দারুণ এক সৃষ্টি তুমি, তার জন্য তুমি বাঁচো এবং বড় করে বাঁচো। আমি তোমাকে আক্ষেপের সুরেই বলতেছি, অনুনয় করে বলছি, করজোড়ে বলতেছি, প্লিজ ফিরে আসো, প্লিজ ফিরে আসো, সম্ভব রানী। তোমার সফলতার গল্প একদিন স্টুডিওতে আমি করব হয়তো, যদি তুমি সুযোগ করে দাও। তোমার বড় যে কোনো সাফল্যময় ঘটনার কথা আমি বড় মুখ করে এখান থেকে প্রচার করব, জাস্ট তুমি ফিরে আসো।
আমাকে গুরু অনেকে বলে যে রানী তুমি এত সুন্দর কণ্ঠ, তোর অনেক বুদ্ধি মেধা আছে, তুমি যদি ওয়াজ করতা, যদি কোনো বক্তা হইতা, অনেক বড় নাম করতে পারত এখন। কারণ আমি একটা ওয়াজ যে কোনো মর্যাদা হলে ওয়াজ করতে নিত আর কি, ওয়াজ করতাম, মাহফিল করতাম, তো সবাই আমাকে ওভাবেই করতো। তো এই কারণে আব্বা বলতো সব সময় যে তোর ভিতরে তো গুণ আছে, ইনশাল্লাহ তুই কখনো
স্রষ্টার এই বাণী প্রচারের জন্য হলেও তুমি ফিরে আসো। আমার মনে এটাই তোমার জায়গা, তুমি যে জায়গাতে যাও না কেন, দ্য ড্রিম ইজ ইয়ার্স, সিদ্ধান্ত তোমার। বাট আমার কাছে কেন মনে হয় জায়গাটা তোমার, এটা অনেক বেশি টাচ করে আমার মতো একজন সাধারণ মানুষকে। তুমি দারুণভাবে এই মুহূর্তে স্রষ্টার সাথে অ্যাটাচ করে দিয়েছো, তোমার আজান দিয়ে, তোমার তোমার ইসলামিক গজল দিয়ে, অথবা তোমার কেরাত পাঠ করে। এত ভালো ভালো গুণাবলী নিয়ে নিঃসন্দেহে তুমি ধ্বংস করে দিতে পারো না, তোমার অধিকার একান্তই শুধু তোমার না, তুমি আমাদেরও। জাস্ট কাম ব্যাক, জাস্ট কাম ব্যাক মাই ডিয়ার, আমি হাত জোড় করে তোমাকে ফিরে যাচ্ছি, প্লিজ চলে আসো। তুমি নাকি আমাকে অনেক শ্রদ্ধা করো, অনেক ভালোবাসো নাকি, সেই ভালোবাসার দিব্যি দিয়ে বলছি, ভাই আমার ফিরে আসো, ভাই আমার ফিরে আসো। আমি তোমার সফলতার প্রত্যেকটা কথা আমি স্টুডিও থেকে বলবো, তোমার প্রয়োজনে লাগে এমন সমস্ত তদবির আমি আমার স্টুডিও থেকে সাধারণ মানুষের কাছে করব, কিন্তু তুমি ফিরে আসো। আর আমি কৃতজ্ঞ থাকবো, কৃতজ্ঞ থাকবে ভালোবাসার বাংলাদেশ তোমার এই সুরেলা কণ্ঠের জন্য, দিওয়ানা হয়ে থাকবো তোমার আজানের জন্য, পাগল হয়ে থাকবো তোমার গজলের জন্য, কানখাড়া হয়ে থাকবো কবে আবার শুনবো তার কেরাত সেটার জন্য। এত কিছু যার মধ্যে আছে সে নিজেকে কোন একটা সাধারণ ভালোবাসার জন্য নষ্ট করে দিতে পারে না, কি সম্ভব? প্লিজ ফিরে আসো, বিদায় নিচ্ছি, ভালো থাকেন সবাই, সবার সাথে আবার কথা হবে। আর একটাই প্রার্থনা, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
Thank you.
দেখতে দেখতে দেড় ঘন্টা আমারও বেজে গেল, এখন সময় রাত 1:40। তো বন্ধু আজকের মতো বিদায় নিতে হচ্ছে, কিন্তু সামনে বৃহস্পতিবার নতুন কোনো ভালোবাসার বন্ধুকে নিয়ে অবশ্যই হাজির হব ভালোবাসার বাংলাদেশে। ততক্ষণ পর্যন্ত বেশি বেশি ভালোবাসুন আর ভালোবাসার মানুষটিকে খুব বেশি যত্ন করে রাখুন। শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.